This track was downloaded from FusionBD.com.
FN, the night comes alive with grinding form.
এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন হ্যালোইন নিয়ে যে সেলিব্রেট করাটা সেলিব্রেশনটাই বেশি। তো যাই হোক, আমার মনে হয় যে আজকে আপনারা অনেক উপভোগ করবেন এবং যারা এখানে বসে আছেন তাদেরকে আমি বলবো, অলরেডি আমরা সিলেক্ট করছি নান্ডুজে এই মুহূর্তে খেতে এসেছেন এরকম একজন আমাদের অতিথি আছেন, আরো কয়েকজন আমাদের সাথে হয়তো শেয়ার করবেন, আমাদের বেশ কিছু অতিথি যারা আছে আপনার সাথে কথাও বলবেন এখানে, এবং রেগুলার যে সমস্ত ঘটনাগুলো থাকে সে ঘটনাগুলো থাকবে। এবং আমাদের একজন অতিথি আজকে আসার কথা ছিল যিনি আসতে পারেননি, আনফর্চুনেটলি তার একজন ফ্যামিলি মেম্বার মারা গেছেন, সুতরাং তিনি আজকে আসতে পারেননি, এই মুহূর্তে তিনি আমাদের সাথে নেই। আমি জানি দিই কিভাবে আমাদেরকে এসএমএস করতে হবে, আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি ওআরটি, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm which is bhutasam@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটা যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করি আপনারা সরাসরি কিন্তু আমাদের কাছে ইমেল করতে পারেন বা আপনারা ভয়েস রেকর্ড করে সে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন সারজিনা, যিনি অনেক তার নিজের শো শেষ করে এখন আমাদের জন্য কষ্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সারজিনা এবং হ্যালোইনের শুভেচ্ছা। আমাদের ফুটি স্টেশনে যারা রয়েছেন, যারা আমাদের সঙ্গে এখন আছেন এবং কাজ করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের ফুটি টিমের মোটামুটি ফুটির অফিসের অর্ধেক মানুষ এখানে, আমি আলাদাভাবে সবার নাম বলতে চাই কারণ আমি সবার বলবো কিনা অনুমতি নেই নেই তো বলছি না। আর যারা এই হাউসে আছেন এবং যারা ঘটনা শেয়ার করতে চান সরাসরি আপনাদের টেবলে যারা সার্ভ করছেন তাদেরকে বলতে পারেন, এবং সেই সাথে আপনাদের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন আমাদের টিম মেম্বার, আমাদের ফুটাফর্মের টিম মেম্বার জিলানি, তিনি আছেন এবং সরাসরি আপনি তাদের কাছে ঘটনা জানাতে পারেন যে কোন ঘটনা আপনি শেয়ার করতে চান এখানে। যাই হোক, আমরা এখন ঘটনায় চলে যাচ্ছি। হ্যালোইন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে সেই প্রশ্ন করতে পারেন এবং আমাদেরকে এসএমএস এর মাধ্যমে আপনারা সেই প্রশ্নটা করতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে রাত 3টা পর্যন্ত আমরা নান্ডুজে আপনাদের সঙ্গে রয়েছি এবং আগামীকাল সকাল রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে আবারও থাকবো আমরা। তো আপনারা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে মিস করে ফেলেছেন বা আসতে পারেননি, তারা সরাসরি চলে আসুন আমাদের সাথে উপভোগ করুন আজকের এই হ্যালোইন, আজকের এই ভূতাসন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং প্রথম অতিথি হিসেবে কয়েকদিন ধরে আমি যে ইমেল টিমেল যা দেখছিলাম এবং যেরকম ঘটনা আপনাদের পাচ্ছিলাম যা জানতে পারছিলাম অনেক ডিমান্ড, ডক্টর আলিফ আছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাচ্ছি সরাসরি ডক্টর আলিফের কাছে তার ঘটনা শোনানোর জন্য এবং আলিফ হ্যালোইনের শুভেচ্ছা এবং ওয়েলকাম ব্যাক।
আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি হ্যালোইন সম্বন্ধে আমি আজকেই প্রথম জানলাম, আগে কখনো জানার চেষ্টা করিনি, সো আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। আর আমার ব্ল্যাক টি শার্ট কিন্তু ভাই লং উইথ,
ওকে নো প্রবলেম নো প্রবলেম।
তো আজকে আমি যে ঘটনাটা নিয়ে এসেছি শুরুতে যে ঘটনাটি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব, সেটা হচ্ছে একজন মেরিন ইঞ্জিনিয়ারের ঘটনা।
ওকে,
তো ঘটনাটি ঘটে হচ্ছে 2000 সালে এপ্রিল মাসের দিকে। তো আমি যার মানে যার ঘটনা শেয়ার করছি তার নামটি হয়তো প্রকাশ করতে পারলেও তার কোন শিপে সে কাজ করতো বা কাজ করতেন আমি কিছু প্রকাশ করতে পারবো না। তো তার নাম ছিল হচ্ছে সাইফুল ইসলাম রনি। তো আপনার তিনি কাজ করতেন একটি শিপে জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে, যখন জয়েন করে তখন জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। তো সেদিন তিনি আপনার ইন্দোনেশিয়া থেকে ব্যাক করে বাংলাদেশে এসে পৌঁছান এবং ফ্যামিলির সাথে 5 দিন সময় কাটাবার পরে তার কল আসে রাশিয়াতে যাওয়ার জন্য। রাশিয়াতে যখন যাবে তার আগের দিনই তাকে শিখেচুর দিতে হয়, কারণ যেহেতু সে ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করেছে, তো তাকে অন্যান্য মানুষদের সাথেও কোলাবরেট করতে হতো আর কি। তো যখন তিনি শিপে পৌঁছান এবং পরের দিন চিতং থেকে রওনা দেয় শিপটা, তো রাশিয়াতে যাওয়ার উদ্দেশ্যে শিপটি তখন রওনা দেয়।
আচ্ছা,
তো আপনার সাগরে, তখন বঙ্গোপসাগরেই বলতে গেলে রাত, গভীর রাত। অ্যাকচুয়ালি রাসেল ভাই বাংলাদেশ থেকে বের হবার পর তাদের আসলে ঘড়ির আসলে সময় উল্টা পাল্টা হতে চাইছে, এক্স্যাক্টলি তার সময়টা ঠিক মনে নেই, তো বললো যে রাত, আমার ঘড়িতে তখন রাত 2টা বাজে, তখন এটা বাংলাদেশ ছিল। তো আমি গভীর, উনি হচ্ছে বললেন যে উনি গভীর সমুদ্রের মাঝখানে ছিলেন, তেমন সময় হঠাৎ করে মানে রেস্ট নিচ্ছিলেন, তো রাত হয়ে গেছে, তো আপনার চাঁদের আলো এবং আপনার শিপের যে দরজাগুলো সেগুলো রাউন্ডেড, মানে আপনার মুখ দেখা যায় প্রতিটা দরজা থেকে রাউন্ড। তো সে রাতের বেলা হঠাৎ করে তার মানে মন চায় যে সে বের হবে ব্যালকনিতে, এমন সময় খাট থেকে উঠতে যাবে এমন সময় সে দেখলেন যে দরজার উপাশে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তো তার কাছে মনে হয় তার কলিগদের মধ্যে কেউ। তো তিনি দরজা খুললেন, দরজা খুলে বের হলেন, বের হয়ে দেখলেন কেউ নেই। তো অ্যাজ ইউজুয়াল সে বাইরে, মানে তার বাইরে বের হয়, বের হয়ে স্মোক করে ওর ভেতরে চলে আসে। তো কাজগুলো ওখানে লুকিয়ে লুকিয়ে করতে হয়, কারণ জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড। তো ওই দিন রাতে আর তেমন কিছু হয়নি, তবে তাকে ওই শ্যাডোটা, ওই ছায়াটা কিছু একটা আভাস দিতে থাকে, তার কাছে কেমন একটা গুমোট লাগে, কারণ লাস্ট এক বছর ধরে তার কাছে তেমন কিছু লাগেনি কখনো এই গ্রুপে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আসলে ওই সফরে কোনো মহিলা মানুষ ছিল না।
আচ্ছা,
আমি আবারও বলছি, কোনো মহিলা মানুষ ছিল না, যে 35 জন ক্রু ছিল, ক্রু মেম্বার ছিল, তারা সবাই পুরুষ ছিলেন। তো যখন শিপটি পৌঁছায় সকাল হয়, পোর্ট থেকে ছাড়ার পরে রাত হওয়ার, ওই যেদিন ওই ছায়াটি দেখে তার থেকে 3 থেকে 4 দিন পর হঠাৎ করে তার ঘুম ভাঙে, রাতে ঘুম ভেঙে তিনি দেখেন যে একটি মেয়ে তার ঠিক দরজাটার ক্রস করে দাঁড়িয়ে আছে। কিভাবে বলছে সেটা তার ভাষা হচ্ছে, আমি কোনো ফেস দেখছি না, মেয়ের কোনো ফেস দেখছি না, তবে তার চুলগুলো উঠছে এবং পরনে তার একটা কাপড় ঝুলছিল, আমার হাতটা কিছুই না আমার রুমের সামনে। আমি মোটামুটি, উনি যা বলে যে উনি মোটামুটি ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার সাথে সাথে তার রুমমেট যারা ছিল দুজন, তাদের দুজনকে ডেকে ডেকে তোলে, তো ডেকে তুলতে তুলতে লাট জ্বালাতে লাগতে আর কিছু তখন নেই। ঠিক একইভাবে পরের দিন সেম কাজটাই ঘটে, ওই মহিলাটি আবার তার রুমের সামনে, তার ভাষ্য মতো একটি মহিলা তার রুমের সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে, তাকে ইশারায় ডাকছে যে আসো, কিন্তু তার ফ্রেন্ডকে যখন ডাকছে তখন আর কেউ যাচ্ছে না। তো তিনি কি করে, মানে ওনার কথা হচ্ছে, আমার মনের অজান্তে কি আমি জানি না ওনার সাথে হাঁটছি, কিন্তু আমি দেখছি আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি। পিছনে যেতে 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 উনি চলে গেলেন যে ইঞ্জিন রুম আছে শিপের, সেই ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমে যেতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে।
আচ্ছা,
শিপটি বেশ বড়। ইঞ্জিন রুমে যাওয়ার পর তিনি দেখছে যে একটি মানুষ তার ইঞ্জিনের ভেতরে হাত দিয়ে দিচ্ছে এবং হাতটি ইঞ্জিনের ভিতরে থেতলে যাচ্ছে। ওই মুহূর্তে তার আর কিছু আর মনে নাই এবং সে ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে কি ঘটছে তিনি আর জানেন।
আচ্ছা,
কিন্তু এই ঘটনার সাথে তিনি রিলেট করতে পারে হচ্ছে, ওই পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া হয়, ওই শিপে ছিল 3টি ইঞ্জিন, যে ইঞ্জিনটি ওই সময় রানিং অবস্থায় ছিল না, এবং যে ইঞ্জিনটি রানিং অবস্থায় ছিল না সেই ইঞ্জিনই আসলে ঘটনাটি ঘটে। যখন সবাই সকালবেলা ওনাকে খুঁজে পায়, ওই ইঞ্জিনটি ছিল ঘটে রক্তাক্ত, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত, একটা কোনা নাই যেখানে রক্তের ফোঁটা নেই, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত। এরকম ঘটনা যদি প্রত্যক্ষ করতে উনি একাই করতেন, এখানে যে কজন মেম্বার ছিল সবাই প্রত্যক্ষ করেছেন, এবং পরের যে স্টেশন ছিল সেখানে কার্গো যখন কন্টেইনার যখন নেমে গেছে, তখন তো ডিসিশন নেয় যে না আমরা আর আগাবো না, এখান থেকে ব্যাক করবো, ব্যাক না করলে আমরা এখানে থেমে যাবো, হয়তো অন্য সুযোগ আসে না, অন্য সুযোগে ব্যাক ব্যাক করবে, বা তাদেরই অনেকটা ভেসেল এসে ওই কন্টেইনারগুলো নিয়ে নিয়ে যাবে। তো আসলে সেটি হয়নি, সেটি কোনোভাবেই হয়নি, কারণ বাংলাদেশ থেকে তো আসলে রাশিয়া যেহেতু মুখে কথা অনেকদিন সময় লাগে। এই ঘটনা ঠিক 15 দিন পর তারা মানে তাদের ক্যাপ্টেনরা বলে যে না, এসব জিনিস আসলে আমাদের অন্য অজন্ত হতে পারে, কি হয়েছে তা পরে নাও ধরতে পারে, আমরা রান করি, কারণ স্কেজুল ইন অন স্কেজুল আমাদের সব কন্টেনার গুলো নামাতে হবে। তো তারা ভেসেলটি ছেড়ে দেয়। তো ছাড়বার এক পর্যায়ে যখন আরো গভীরে চলে যায়, মানে ওই সময় সমুদ্রের মাঝখানে, এবং এটা কোথায় তিনি কথা বলতে পারেন না কোন জায়গায় আছেন, তো পৃথিবীর কোন একটা কর্নারে হয়তো সাগরের উপরে চারিপাশে পানি, এবং ওই সময় কিছুটা আচ্ছা মানে আপনি দেখতে পাবেন, শিপের বের হইলে দেখতে পাবেন। কেমন সময় রাত দুটার দিকে খুব জোরে একটা চিৎকার আসে, চিৎকারটি বেশ জোরে আসল ভাই, এবং একটা মেয়ের চিৎকার। এবং সবাইকে অবাক করে দেয় যে শিপে একে একে কি হচ্ছে, এখন একটা মেয়ে কোথার থেকে আসলো। যখন সবাই বের হয়, বের হয়ে মানে সবাই একসাথে জড়ো হয়, যে জায়গা থেকে চিৎকার উদ্ভাবন শিখ সেটা ওই ইঞ্জিন রুম।
আচ্ছা,
সবাই গিয়ে ইঞ্জিন রুমে জড়ো হলো যে আসলে চিৎকারটা কোথার থেকেই, এবং সবাই স্পষ্ট শুনে এটা একটা মেয়ের চিৎকার। তো সবার মধ্যে কোশ্চেন জাগতে থাকে, আর এত রাতে ওনাদের শিপ রানিং ছাড়া কোনো উপায় নাই। কিন্তু যে ক্যাপ যে শিপ চালাচ্ছেন তিনি কিন্তু তেমন কিছু লক্ষ্য করছেন না, তার মধ্যে তেমন কোনো বিকার নেই, আসলে সত্যি তার মধ্যে কোনো বিকার নেই। সে মানে সবার মধ্যে যে আতঙ্ক তার মধ্যে কোনো আতঙ্ক নেই, এই ওনারা সবাই লক্ষ্য করেন। শিপ যখন বাংলাদেশ থেকে ছেড়ে যায় তার ঠিক 25 দিন পর ওনারা এরকম ভাবে ঠিক একই অবস্থায় রাত্রে গভীর রাতে ঘুম ভাঙে। আমি আসলে রাসেল ভাই সময় এবং দিনক্ষণ কিছুই মিলাতে পারছি না, কারণ পুরোটাই আসলে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, এবং উনি আসলে কখনো রিলেট করতে পারেনি কখন কোন দেশে ছিল, আর সবগুলো মানুষ ঘোরের মধ্যে ছিল আর কি। সেদিন আপনার যেটা হচ্ছে মানডে, মানডে হবার মানে মানডে ওই দিন মানডে ছিল, উনি রাত্রেবেলা মানে ওরা কখনোই তেমন একটা জার্নির অবস্থায় ঘুম আসতো, মানে শিপেও খুব দেরি করে ঘুমাতো। তো রাত্রে 2:30-2:30 বাজে, মানে যে উনি ওনার কথা হচ্ছে একটু গভীর রাত, আমি বের হয়েছিলাম মানে ব্যালকনিতে গেছি, এমন সময় আমার নজরে আমি আমি যখন বের হই তখনই আমার হাতে একটা টর্চ থাকে এবং মুভমেন্টের জন্য আমি টর্চটা দিয়ে মুভ করি। আমি টর্চ মারি, আমি দেখি যে কোনো একটা বাক্স। তো উনি যখন এগিয়ে যায় একদম শিপের কর্নারে পর্যন্ত, কর্নারে এগিয়ে দেখে যে এই বাক্সটা আমার নজরে আসছে, কি আর কেউ দেখছে না, ক্যাপ্টেন কি দেখছে না? উনি তো কন্টিনিউয়াস লাইট মারছে, দেখছে মুভমেন্ট, রাডার কোনো কোনো রাডার দেখা যায়, অনেক দূরে দূরে রাডার দেখা যাচ্ছে। উনি যখন কাছে গেল, কাছে গিয়ে দেখে একটা কফিন, এটা আনএক্সপেক্টেড রাস্তা এত কন্টেইনারের মাঝখানে, যদিও উনি যখন এই কফিনটি দেখে তখন অলমোস্ট শিপ থেকে অনেক কন্টেইনার নেমে গেছে। তো যখন উনি কফিনটি দেখে, কফিনটি দেখার পর মোটামুটি সবাইকে তিনি জড়ো করেন। জড়ো করবার পরে এই কফিনটি কোথা থেকে আসলো এইটা জানতে জানতেই একজন কফিনটি খুলে ফেলে। কফিনটি খুলে যেটি দেখে সেটি হয়তো মানে ওনটা কেউই দেখতে চাচ্ছিল না, বা এই দেখ এরকম অবস্থায় দেখলে কি করতে হয়, কারণ সমুদ্রের মাঝখানে কি করতে হবে এটা ওনাদের জানা নাই। কফিনটি খুলে দেখে দুই কফিনের দুই কোণে দুটো মাথা, যে দুজন শিব চালাচ্ছিল সে দুজন মাথা, ফলে শিব চালাচ্ছে কে, তাহলে চালাচ্ছে কে, সেটাই প্রশ্ন, চালাচ্ছে কে। তো যেহেতু 2000 সালে এত আধুনিক ব্যবস্থা ছিল না, মানে ব্যবস্থা ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, কন্টাক্ট করতে পারতো তারা রাডার, মানে তারা যে কন্টাক্টটা ধরে ক্যাপ্টেনের থেকে করতো সেটা করতে পারতো, কিন্তু এত স্ট্রং ছিল না এখন স্ট্রং। তো ওনারা সবাই মিলে ক্যাপ্টেনের রুমে যায়, এবং কথা মিলে সবাই মিলে যখন ক্যাপ্টেনের রুমে যায় ক্যাপ্টেন শিপ চালাচ্ছেন, ওই মুহূর্তে একজন ক্যাপ্টেন শিপ চালাচ্ছে এবং দেড়জনের মাথা দেখে না তারা সবাই দুজনই জীবিত।
আচ্ছা,
দুজনে চালাচ্ছে তাহলে তার কালো মাথা দেখলো, এবং সবাই মিলে একসাথে আবারও কর্নারে গেল, কফিন খুলে কখনো কিছু পেল না। এই রহস্য উদ্ভাবন করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে তারা, এই কেন এরকম হলো, কন্টেনারের ভিতরে ভিতরে কি কোনো কফিন ছিল, আসলে কফিন তো চেক করে উঠানো হয়েছে, কোনো কন্টেনারে তো কোনো সমস্যা নাই, তাহলে এই কফিন কোথা থেকে আসলো, মাঝ রাস্তায় আমাদের সঙ্গে ওঠেও নাই। এবং সব কিছু রাস্তা এগুলি খুব খুব স্ট্রিক্টলি হয়, তো এরপরে তিনি যখন বাংলাদেশে আসেন ওই শিপিং এর সাথে তার সম্পর্ক ওইখানেই শেষ। এরপর থেকে তিনি কখন ওই শিপে কাজ করে, ঠিক 3 বছর পর তিনি অনেক শিপে চাকরি পেয়ে যায়, কিন্তু যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিল সেটা সে কখন ভুলব না।
এখানে উপস্থিত, এবং আমি শুরু খুব অবাক হলাম যে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা আছেন আজকে প্রথম ঘটনাটাই শিব দিয়ে শুরু ছিল এবং শিবের সাথে রিলেটেড, সো আমরা একটু বলবো যে এখানে যারা আছেন
বাইরে আমাদের যে গেস্ট আছেন যার ছবি অলরেডি আমরা ফেসবুকে আপ করেছি, আমি আমি বলবো যে তার আমি যদি একটু অনুভূতি জানতে পারতাম এখানে তাকে নিয়ে আসা সম্ভব হতো, এবং আমি যদি কোনোভাবে জানতে পারতাম যে তাকে আসা যাবে তো নিশ্চয়ই না, এখানে একটু নিয়ে এসে আমি একটু খুব শুনতে চাচ্ছিলাম যে কেমন লাগছে এবং তুমি কেমন ফিল করছেন। অলরেডি আমরা এখানে ছবি একটা আপ করে দিয়েছি এখানে। যাই হোক, আমাদের কাছে এসএমএস করছেন অনেকে, আর যারা এখনো পর্যন্ত ন্যান্দোজে রয়েছেন তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনতে চাই। যদি আপনাদের কোনো ঘটনা থাকে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন, এবং সেজন্য জিনানি আপনাদের কাছ থেকে ঘটনাগুলো কালেক্ট করে নেবেন। উনি আছেন অলরেডি আমাদের সাথে, আপনাদের কাছাকাছি আছেন। আমি দেখতে পাচ্ছি যে পারভেজ আমাদেরকে সিনি থেকে এসএমএস করেছে, সেখানে স্ট্রবেরি রাজীব এবং লোপা রামপুরা থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, হালদিনের উইশ করেছেন, রেগুলারলি শোনেন আমাদেরকে, আজকে শুনছেন। মারিহা আমাদের লিখেছেন হ্যাপি হ্যালোইন খুলনা থেকে আমাদেরকে, আচ্ছা অর্ণব আমাদেরকে এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমি দেখতে পাচ্ছি জ্যাকলিন ফ্রম নাটোর, এছাড়া আমাদেরকে মারিহা এস এম এস করেছেন, সবাই আলিনের শুভেচ্ছা আছেন, আরিফিন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি আনিকা এস এম এস করেছেন আমাদেরকে, রক্সা এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আর অনেকে আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন 40FORTI40 স্পেস দিয়ে আপনার নাম space the message packet in 9840 number. Imran ebong Sabir amader jeta bari SMS korechen, Shumona amader SMS korechen, SMS korechen amaderke onik, etara SMS korechen amader kache amaderke এখানে আরো দেখতে পাচ্ছি এস এইচ আবরার, এছাড়া আমাদেরকে সোনিয়া চিত্রং থেকে এস এম এস করছেন, হাসিবুল আমাদের এস এম এস করছেন, লি আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন স্মৃতি, এস এম এস করছেন আরো অনেকে, আপনি এস এম এস করতেছেন আমি নিয়মটা বলে দিয়েছি। আমাদের ফেসবুক পেজে কিন্তু অলরেডি ঝড় উঠে গেছে এবং আপনাদের অনেক কিছুই আপনারা অনেকেই অনেক কিছু লিখছেন এখানে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকেও আমি কিছু আসলে পড়তে চাই আপনাদের জন্যই। এবং যারা আমাদের সঙ্গে আছেন ফেসবুকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছি ফাইকা তাসনিম এখনো পর্যন্ত তিনি শুনতে পাচ্ছেন না, তার কাছে কম মনে হচ্ছে, এটা তিনি জানিয়েছেন। অনেকে আমি দেখলাম যে বেশ কয়েকজন এস এম এস করছেন আমাদেরকে এই বিষয়ে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে তুহিন লিখেছেন আমাদেরকে, ইবনে নাহিন, এছাড়াও সুনন খান আমাদের লিখেছেন, নুসরত বিয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শবনম মুস্তারি নাবিলা আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি মির সাদিক আমাদের সাথে রয়েছেন, অন্তর জামান হিমালয় আমাদের সাথে রয়েছেন, জুলফিকার আমাদের সাথে রয়েছেন, এম ডি ইব্রাহিম সহ আরো অনেকে আমাদের আজকে আমাদের সাথে, আমাদের বস থেকে শুরু করে আমাদের সেলস মার্কেটিং প্রোগ্রাম সবাই আছেন, এবং আমাদের আমরা সবাই সপরিবারে এসেছি, আমার ছোট্ট মেয়ে আমাদের সঙ্গে রয়েছে, এবং সবাই মোটামুটি অলমোস্ট সবাই সপরিবার আছেন, অ্যাকাউন্টসও আছেন, সবাই আছেন। সো বুঝতেই পারছেন যে আজকে আমরা বেশ ধুমজমাট করে তুলতে যাচ্ছি আজকের এই প্রোগ্রামটা। আমি একটু এখন ছবি যাদের যাকে দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা ফেসবুকে আমাদের পেজে এবং কুর্তির পেজে যে গেস্টের ছবিটা আমরা পোস্ট করেছি তিনি আমাদের সঙ্গে মুহূর্তে আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে ভূতাসম কেমন লাগে, এবং আজকে আপনার নামটা একটু বলেন আমাদেরকে।
কতদিন ধরে শুনছেন?
থ্যাংক ইউ, আশা করছি সবসময় শুনবেন তো আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আমি চলে যাবো, এবার আমাদের আবার একটা ছোট বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। একজন মানুষ যে হুইল চেয়ার করে এতটা পথ কষ্ট করে আমাদের এখানে এসেছেন এবং সে সন্ধ্যা থেকে আমাদের এখানে বসে আছেন, তিনি এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললেন, এবং তিনি একটা জিনিসও তিনি এখনো পর্যন্ত কোনো এপিসোড তিনি সব এপিসোড শুনেন আমাদেরকে, এবং তার দুটো ইচ্ছা আছে, আমি তাকে কথা বলতে বলতে শুনছিলাম, একটা হচ্ছে রেসলিং লাইভ দেখা এবং ভূতেশম লাইভ দেখা। তিনি আজকে আমরা জানি না যেমন রেসলিং তিনি দেখতে পারবেন কিনা বা ভবিষ্যতে কত কবে কতদিন পরে দেখবেন, বাট আজকে আমরা একটা শখ তার পূরণ করতে পেরেছি যে ভূতেশম লাইভ ভাবে হয় তিনি দেখবেন, আমরা খুবই হ্যাপি সেই জন্য। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি পরে আবারও ফিরে আসছি, স্টে টিউন রেডিও ফুর্তি
and don't stop the footing.
সবাই আলাদা ইচ্ছায় থেকে যান, অসুবিধা নেই। আমরা আমাদের অনেকেই আছেন এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক একে সবাই ঘটনা বলছেন। তো যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। এখন আমাদের সাথে রয়েছেন তানভীর ভাই এবং তানভীর ভাই একটা ঘটনা আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে সিলেটের একটা চা বাগান। তো আমরা একদম শীত থেকে সরাসরি চলে যাচ্ছি চা বাগান এবং চা বাগানের একটা ঘটনা শুনে আসবো।
জি, আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে হ্যালোইনের ভৌতিক শুভেচ্ছা। এখন যে গল্পটি আমি শেয়ার করব সেটি হচ্ছিল চা বাগানের একটি গল্প ঘটনা। তো আসলে চা বাগানে অনেক ঘটনাই আছে, আমরা এই ঘটনাই অনেক ঘটনা শুনেছি দুজন ঘটনা। তো এই চা বাগানে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমার সাথে যিনি বলেছেন, উনি তো ঠিক ভাই আমার কলিগ। তো উনার এক রিলেটিভের ঘটনা এটি। তো ভদ্রলোক চা বাগানের ম্যানেজার ছিলেন, মৌলভী বাজারে কোনো একটা চা বাগানের নামটা মেন্টু করেছিলেন। তো উনি বেসিক্যালি বললেন যে আমি চা বাগানে অনেকদিন চাকরি করেছি, প্রায় 30 বছর আমার চা বাগানে চাকরি করার এক্সপিরিয়েন্স। আমি অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটিস আমি দেখেছি, বাট আমাকে কোনো কিছু এইরকমভাবে যে ঘটনাটি আমি শেয়ার করবো এরকমভাবে আসলে কোনোদিন আমি এইরকম অভিজ্ঞতার আমার হয়নি। তো ঘটনাটি হয়েছে যে চা বাগানে সাধারণত আপনার বছরে একটা নির্দিষ্ট সময়, মূলত বর্ষার সময় হচ্ছিল, যে প্রসেসিং প্ল্যান্ট যেটা আছে সেটা বন্ধ থাকে কারণ বসার সময়। তো এই সময় হচ্ছিল যারা ওয়ার্কার আছে চা বাগানে, সেই ওয়ার্কাররা হচ্ছিল অলস সময় কাটায়। আচ্ছা, তো বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন করে প্রোগ্রাম হয়। তো একবার একটা প্রোগ্রামে তো ম্যানেজার সাহেব যেহেতু ওনাকে ইনভাইট করেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো ম্যানেজার সাহেব তার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান। তো ভালো প্রোগ্রাম দেখেন, হঠাৎ করে খেয়াল করেন যে প্ল্যান্ট যে ফ্যাক্টরি যেটা আছে সেই ফ্যাক্টরিতে ইঞ্জিনের শব্দ পাচ্ছে, মানে ফ্যাক্টরিটা রান হচ্ছে, চলছে। হঠাৎ করে এই সময় ফ্যাক্টরি অন্ধ প্রোগ্রাম হচ্ছে, এখানে ফ্যাক্টরি রান করলো কে? তো উনি কয়েকজনকে নিয়ে তৎক্ষণাৎ সেই ফ্যাক্টরিতে চলে যান। চলে যাওয়ার পরে দেখে যে ফ্যাক্টরি রান হচ্ছে, তো কাউকে খুঁজে পান না, কিন্তু একটা হাসির শব্দ পাচ্ছে, বাচ্চা দৌড়াদৌড়ি শব্দ পাচ্ছে। তো যাই হোক, সব কিছু বন্ধ করে যখন ওই ভিতরে আপনার ওই লেয়ার করা থাকে ওই চা পাতাগুলো, তো লেয়ারের উপরের দিকে দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ির একটা শব্দ পাচ্ছে, হাসির শব্দ। তো উনি টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওই উপরে উঠে উপরে উঠে উনি দেখেন যে একটা 6-7 বছরের একটা বাচ্চা ছেলে ওখানে দৌড়াদৌড়ি করছে, ভালো পোশাক পরা, কিন্তু ছেলেটা মাথা এবং একটা শব্দ হচ্ছে দৌড়াদৌড়ি তার কাছে আসে। তো এটা উনি দেখার পর আর উনি এটা সহ্য করতে পারেন, উনি ওখান থেকে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। তো নিজে যারা আছেন তাকে রেস্কিউ করে তাকে বাসায় নিয়ে আসেন। তো বাসায় নিয়ে আসার পর উনি রাত্রেবেলা বাসায় যথারীতি থাকে। তো সকালবেলা ওনার মিসেস বলছে যে তোমার এরকম ঘটনা হয়েছে, তুমি রাত্রেবেলা আমাদের কাছে বলনি কেন, আমরা তো তাহলে এই কথা। তো বলে যে বলবো, তুমি তো প্রোগ্রামে ছিলা, আমি তো সরাসরি জিনিস আর আমি তো কিছু জানি, বলে প্রোগ্রামে ছিলাম মানে বলে হ্যাঁ আমার সাথে তো তোমাদেরকে নিয়ে আমি প্রোগ্রামে গেলাম, বলে আমরা তো প্রোগ্রামে যাই। তো বলে যে তোমরা প্রোগ্রামে যে আমি কাদেরকে নিয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাসেল ভাই যে যারা ওই প্রোগ্রামে ছিলেন তারাও বলেছেন যে মেম সাহেব এবং মেম সাহেব বাবু সাহেব যিনি মানে যে বাচ্চাটা, তারা কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং যখন ঘটনা শুনে তখন ব্যাক করে। এখন কথা হচ্ছে যে তাহলে ম্যানেজার সাহেবের সাথে প্রোগ্রামে কে গিয়েছিল, উত্তর উনি জানেননি এবং তৎক্ষণাৎ সে তারপরে ওইখান থেকে চাকরিটা উনি ছেড়ে দেন। এখন যেটা হচ্ছিল যে আজকে আমি এখানে প্রোগ্রাম করতে এসেছি, হয়তো বা সকালবেলায় আপনি শুনতে পেলেন যে আমি হয়তো এই প্রোগ্রামে আসি,
আমরা শুনছি কেন, মানে এত বেশি যখন ঘটছে তখন সেই ঘটনাগুলো বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। আমাদের সাথে নান্দুজে এই মুহূর্তে আমরা একজনকে পেয়েছি যিনি হচ্ছে আমরা সিলেক্ট করেছি আমাদের অতিথি, যিনি ভূতফেমের জন্য বেসিক্যালি নান্দুজে এসেছিলেন এবং তিনি আজকে একটা ঘটনা শোনাবেন, তার নাম হচ্ছে রেজা মাওলা। এবং আপনার বাসাটা কোথায় কিছু আমি কাইন্ডলি বলতাম।
আরেকবার মনে হয় বলতে হবে না, আমরা কি শুনতে পাচ্ছি ওনার কথা? আমরা কি শুনতে পাচ্ছি ওনার কথা? মনে হয় না, আরেকবার বলুন প্লিজ।
সালাম আলাইকুম, আমি রেজা মাওলা, আমি সিনিয়র এক্সিকিউটিভ কোচ বাংলাদেশ, আর আমার বাসা হচ্ছে মহাখালী ওয়ার্ল্ড গেট, আর আমি ভূত এফএমের অত্যন্ত অন্ধভক্ত বলা যায়।
বুঝতে পারছি, আপনি অনেকক্ষণ আগে থেকে
আমার মেয়ের কারণেই আমি এটা মনে প্রাণে এটা বেশ এনজয় করি, এবং সেটা পরবর্তীতে আমি সেই ভূত এফএমের কারণে আমি প্রতিদিন সব কাজ শেষ করে ওইটার জন্য নির্দিষ্ট সময় ব্যয় করি, এবং সেটা আমি আমার মেয়েটা অনেক বেশি এনজয় করি। আমি ঘটনায় যেটা হচ্ছে আমার শ্যালক যিনি অপূর্ব নিশ্চয়ই শুনছে, তাকে ডেলিগেট করে আমি বলছি, সেটা হচ্ছে সাভার এলাকার একটি ঘটনা। সাভার বাজার থেকে নামার পরে ডান দিকে একটা মাটির রাস্তা আছে, ও পরে এটা হচ্ছে একটা হিন্দু পাড়া বলে, সেটা আজ থেকে 5-6 বছর আগের ঘটনা। সেখানে রাস্তার পরে যে বাড়িটা ছিল, সে বাড়িটা হচ্ছে, যদি আমি বর্ণনা দিই, সেটা হচ্ছে একটু পুরনো ধরনের বাড়ি, তিনতলা বাড়ি। সেই বাড়িতে নিচতলায় ছিল হচ্ছে ব্যাচেলররা, আর দোতলায় ছিল মালিক, আর তিনতলায় ছিল একটা নবদম্পতি। তাদের ছিল সুন্দর জীবন, তাদের দাম্পত্য জীবন খুব সুখী ছিল। তো একটা হয়তো মধ্যবিত্ত পরিবার যেভাবে শুরু করে, অত্যন্ত অঞ্চলে ধরা যায় সাভার এরিয়া আর আরো 5-6 বছর আগে, সেই পরিস্থিতি অনুযায়ী হাজবেন্ড যখন অফিসে যায় সবাই ওয়াইফ তার বাড়িতেই থাকে। তখন একদিন বিকেলবেলা হাজবেন্ড বাড়িতে এসে দরজা নক করলো, তখন মোবাইলের এই সহজলভ্যতা ছিল, যে কারণে হয়তো মোবাইল দিয়ে হয়তো তার গিন্দি
কত বছর আগে কথা বলছি,
সেটা ছিল প্রায় আজ থেকে 5-6 বছর আগে।
যখন মোবাইল ছিল মোটামুটি,
মোবাইল ছিল কিন্তু এত সহজলভ্য ছিল না, মানে যে পরিস্থিতি অনুযায়ী হয়তো মধ্যবিত্ত পরিবার একটা মোবাইল কিন্তু অনেক সময় অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, এখন যেটা সহজলভ্য তো তখন এত সহজলভ্য ছিল না। তো এসে বাড়ি বারবার ওয়াইফকে নক করলো, মনে করলো তারা বউ বোধ হয় ঘুমিয়েছে, তখন সে বাইরে চলে গেলো, অপেক্ষা করলো, আবার নক করলো, দরজা খুললো না। দরজা নক করার পর সে অনেকক্ষণ দরজা নক করলো, একবার সে বাড়িওয়ালার সাহায্য নিল, বাড়িওয়ালা দোতলায় থাকে, বাড়িওয়ালা এসে পড়া নক করলো, দরজা খুললো না। একটা পুরোনো বাড়ি এবং ভীমের মতো বেশ মোটা ইয়ে দিয়ে এটা দরজা এটা লাগানো হয়, আগে দিন যে বাড়ির যার দরজাগুলো থাকে একটা বড় ধরনের একটা কাঠ থাকে, সেটা দিয়ে মেশিন লাগানো থাকে, ওরকম অবস্থা ছিল। অনেক নক করার পর খুঁজে খোলে না। তো এটা তিনতলার আশে হিসেবে তেমন করে বড় কোনো গাছ নেই যে দেখা যায় উঠি কি অবস্থা। এক পর্যায়ে বাড়িওয়ালা দরজা ভাঙার ব্যবস্থা করলো, তার গোটা গলাটা কাটা, গলা কাটা অবস্থায় আছে।
আপনার কল্পনা করুন যে দরজা খুলে এরকম একটা দৃশ্য দেখে যে কেউ মনে করবে যে নিশ্চয়ই কেউ খুন করে গেছে বা এরকম কিছু আছে, প্রথমে এরকম ধারণা হবে, বাট এখন তা না, এখন ঘটনা থেকে অন্যরকম করেছিল, কি হয়েছিল?
হ্যাঁ, এই এই পরিস্থিতি অনুযায়ী মনে হয় তাকে মার্ডার করা হয়েছে এরকমই হওয়ার কথা, কিন্তু যখন পুলিশ আসলো, পুলিশ এসে যখন পুরো তদন্ত করে দেখলো যে আশেপাশে ভেতর থেকে দরজা যেহেতু লাগানো, এটা কোনো স্কোপ নেই যে পাশে দিয়ে জানলা ভেঙে নেমে চলে যাবে, সেই স্কোপটাও ছিল না, কারণ সব কিছু তদন্ত করো বা পুলিশ এই সিদ্ধান্ত তুমি করলো যে আত্মহত্যাই হবে। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে নর্মালি মানে নিজে কখনোই ছুরি দিয়ে নিজের গলাটা মানে মানুষ চেষ্টা করলো এটা পারার কথা না, হয়তো ফ্যান বা অন্য কিছু বুঝ পানিয়ে মানুষ আত্মহত্যা করতে পারে। পরবর্তীতে আর পুলিশ হাজবেন্ডকে যখন অ্যারেস্ট করেছিল, করার পরে কোনো সত্যি জ্ঞান আবার বাড়িওয়ালার উপর ইয়ের কারণে সবাই বুঝলো যে এটা হচ্ছে আসলেই অস্বাভাবিক মৃত্যু। তারপর ওই হাজবেন্ড যে বাসা ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পর যথারীতি জীবন যেভাবে চলে ওভাবেই পরিস্থিতি অনুযায়ী আসলো হচ্ছে নতুন ভাড়াটিয়া। নতুন ভাড়াটিয়া আসার পর তারা দেখলো যে তাদের গা যেন ছমছম পরিস্থিতি, কেমন যেন নিরিবিলি একা একা লাগে, তাদের পরিবার হচ্ছে হাজবেন্ড ওয়াইফের সাথে একা একা বোধ করে। তখন তারা শুনলো যে বাসায় একটা অপমৃত্যু হয়েছে, সেই অপমৃত্যু হওয়ার কারণে তারা চিন্তা করলে দেখলো যে এখানে তো ভয় ভয় লাগে, একটু গাছগাছালি আর একটু পুরনো বাড়ি, এটা আমরা থাকবো। প্রথম ভাড়াটিয়া চলে গেল, প্রথম ভাড়াটিয়া চলে যাওয়ার পরবর্তীতে আরও একটা ভাড়াটিয়া আসলো, তারা যথারীতি পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল এবং তাদের একটা আড়াই বছরে বা তিন বছরে এরকম ভাবে একটা বাচ্চা ছিল। এর চেয়ে বড় একটা বাচ্চা ছিল, তার শাশুড়ি ছিল এবং মোটামুটি একটা বড় পরিবার ছিল। থাকার পরে তারা দেখলো যে তারা ওই পূর্বের ঘটনাটা এত ইয়ে করে নাই, মানে ওইভাবে তারা নেয়নি। এটা হতেই পারে, একটা বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে দেখলো যে তারাও একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হলো, যেটা হচ্ছে যে তাদের বাচ্চাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। তখন সব জায়গায় খোঁজা হতো, বাইরে বাড়িওয়ালার ওখানে, নিচে ব্যাচেলারদের ওখানে, সবকিছু খোঁজার পর নিজের খাটের নিচ, আলমারি, ইভেন কি ওয়ার্ড্রোবের যে একটা ডালা থাকে তার ভেতরে উঁকি দিয়ে দেখা হতো সে দুষ্টুমি করে লুকিয়ে আছে কিনা, না দেখা যেত না, সেখানেও তাকে পাওয়া যাচ্ছে।
পরের ভাড়াটিয়ার কথা আমরা বলছি,
হ্যাঁ, এরপর দ্বিতীয় ভাড়াটিয়ার কথা আমরা বলছি, মানে দ্বিতীয় হওয়ার পর তখন তারা দেখলো যে হঠাৎ করে দেখে যে সে বাচ্চাটা সুন্দরভাবে খাটের নিচে বালিশ নিয়ে ঘুমিয়ে আছে। এতক্ষণ খোঁজা হওয়ার পর,
তারপরে এতক্ষণ ওই জায়গাগুলো নিশ্চয়ই খুঁজেছে, মানে খাটের নিচেও খুঁজেছে, তখন ছিল না,
ছিল না এই অস্বাভাবিক। এটা তারা ভেবে নিল যে হয়তো তাদের মনের ভুলে হয়তো নিচে খোঁজা হয়নি, কিন্তু তারা সবাই খুঁজেছে, সেরা কনফিডেন্স ছিল। এই ঘটনার কয়েকদিন পর আবার দেখা গেল ওই শিশুটাকে পাওয়া যাচ্ছে না। সেই একই পদ্ধতি, এবার তো তন্ন তন্ন করে পুরো এলাকায়, পুরো বাসা সব জায়গায় খোঁজা হলো, কারণ বাসার চলে যাবে, তার কোন স্কোপ নেই, বাথরুম ধরে ইয়া ধরে ছোট বাবুকে তারা হর্ণয়ে খুঁজলো। তারপর তাকে আবার পাওয়া গেল, যদিও এখানে একবার খোঁজা হয়েছিল, ওয়ার্ড্রোবে যে ডালাটা থাকে, যার ভিতরে হ্যাঙ্গারে শার্ট ঝোল জোর করে ঘুমিয়ে আছে, স্কুল যায়নি অবস্থায়, আড়াই বছর বা তিন বছর হবে, সে কিছুই বলতে পারে না, ঘুমন্ত অবস্থায় তাকে পাওয়া গেল। তখন তার যারা সিদ্ধান্ত নিলে এই বাড়িতে তারা থাকবে না, বাড়িওয়ালাকে বলে এই বাড়িটা ছেড়ে তারা চলে গেল। চলে যাওয়ার পর বাড়িওয়ালার পর পর দুবার এই ঘটনা হলো, হওয়ার পর বাড়িওয়ালা সিদ্ধান্ত নিল এটা আমার ইউনি আরো ঠিক করবে বা ইয়ে করবে। সিদ্ধান্ত নেওয়ার পর বাড়িওয়ালা এটা ধরে একটা বাইরে দিয়ে একটা তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পর সে সিদ্ধান্ত নিল এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাও নতুন করে ভাড়াটিয়াকে ভাড়া দেবে, নতুন ভাড়াটিয়া দেবে। তো এটা মোটামুটি এলাকাতে জানা হয়ে গেল এই বাড়িতে অস্বাভাবিকতা রয়েছে। তারপর বাড়িওয়ালা একদিন চিন্তা করে দেখলো না, আচ্ছা বাড়িটা খসড়া করার জন্য খোলা দরকার। তালা খোলা খুলতে গিয়ে বাড়িওয়ালা পড়লো এক বিব্রতকর অবস্থায়, দেখি কি ভেতর দিয়ে লক করা, যে অবস্থায় ওই আমরা প্রথম ভাড়াটিয়ার অবস্থা দেখলাম, যে তার স্ত্রীকে যেভাবে যে পরিস্থিতি পড়ে থাকতে দেখা গেল, মানে গলা কাটা অবস্থায় থাকতো, ভেতর দিয়ে লাগানো ছিল, এখানে ভেতরে দরজাটা লাগানো ছিল কিন্তু কোন মানুষ ছিল না, যে কারণে উনি বুঝতে পারলো না কোন দিক দিয়ে এসে বা এই দরজাটা লক করা হলো। মানে এমন ভাবে একটা লম্বা কাঠের ইয়ে থাকে, পুরোনো বাড়িতে একটা কাঠের ইয়ে থাকে আর ওই ভীমের উপরে ওইটা রেখে দরজা লাগানো হয়, তো ভেতর দিয়ে লাগালো কি। তখন বাড়ি আপনার সিদ্ধান্ত নিলে এই বাড়িও নিয়ে আর লাগবে না, উনি এটা ভেঙে ফেলেছেন, পরবর্তীতে সেটা নতুন বাড়ি উঠেছে আর এই পরিস্থিতি থেকে এলাকার মানুষও মুক্ত হয়েছে। সেই পরিস্থিতি এখন ওই গল্প ওই সবার এরিয়াতে আছে। ধন্যবাদ, এই ছিল আমার হচ্ছে কাহিনী।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না যে এই ঘটনাটা আমি এর আগে পড়েছি কিনা, আমার কাছে একটা বড় ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি এখন একটা পড়তে যাচ্ছি এবং এটা একটা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন। আমি ম্যাক্সিমাম ফন্ট এখানে আসলে দেখতে পাচ্ছি না, সো আমি চেষ্টা করছি যে একটা ফর্ম, আমি জানি না এটা এর আগে পড়েছি কিনা, যদি পড়ি তাহলে ক্ষমা করবেন, বাট এই ঘটনাটা আমি আরেকবার পড়তে চাই। যাই হোক, আচ্ছা আপনার মেয়ের নামটা কেন কি বললেন?
আমার নাম মেয়ের নাম হচ্ছে সাবা বা সুবা, যা আমার পেছনেই আছে।
ডাক নাম কি?
ডাক নাম
সুভা। সুভা, সুভা যখন, থ্যাংক ইউ ভেরি মাচ, সুভা যখন অনেক ছোট ছিল, যখন জন্ম হয়নি তখন থেকে আপনারা ভূত আশ্রম শুনতেন, এখন বড় হয়ে গেছে সে এবং সে এখানে আজকে এসছে। সো আপনাদের আদরে, আপনাদের ভালোবাসায় এভাবে ভূত আশ্রম দিনে দিনে বেড়ে উঠছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ঘটনা বলার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে ঘটনাটি লিখেছেন, তিনি হচ্ছে ফাহিম। তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, ফাহিম, আমি হ্যাভ বিন লিভিং ইন ইউনাইটেড স্টেটস এবং তিনি ফর 4 ইয়ার্স না,
আচ্ছা, তিনি নিউ ইয়র্ক সিটি থাকেন এবং 1999 থেকে কুইন্সে তিনি থাকেন। বলতে কোনো ইচ্ছা নেই যে তিনি বেশি ভীতু এবং তিনি অনেকবার তার এই ঘটনা আমি মনে পড়েছি, সুতরাং এই ঘটনা আমি আর পড়বো না। আমি কিছু SMS পড়ে ফেলি এবং আমাদের এখানে বেশ কিছু SMS রয়েছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি অরূপ আমাদের SMS করেছেন, আমাদেরকে তরিকুল, এছাড়াও আমাদেরকে রবিউল SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আবু সাইদ SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি মৃদুল SMS করেছেন, আমাদেরকে শিলু SMS করেছেন, আমাদেরকে আমিনুল, এছাড়াও সজীব শাকিল SMS করেছেন, আমাদেরকে PL ময়মনসিং থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি অনামিকা SMS করেছেন, আমাদেরকে শেখর SMS করেছেন, আমাদেরকে আদিবা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা একটু ব্রেক নিতে হবে আমাদের, নাকি আমরা চালিয়ে যাবো? ব্রেক নিতে হবে একটা, বুঝিনি, আমরা ব্রেক নিব। ওকে, আমরা একটা ব্রেক নিচ্ছি এবং তার আগে, ব্রেক নেওয়ার আগে আমি কিছু ফেসবুকে আপনাদের যে সমস্ত পাঠানো যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যে সমস্ত কমেন্টগুলো রয়েছে, সেই কমেন্টগুলো আমি একটু পড়তে চাই একে একে। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ভূত আশ্রমের পেজ, সেই পেজ অলরেডি আপনারা কমেন্ট করতে শুরু করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি এখন এখন আমাদের সাথে রয়েছেন ফেসবুক পেজেও। এবং এই পেজগুলোতে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে www.facebook.com/bhutashram.trust অথবা www.facebook.com/registerfurti। এবং আমি দেখতে পাচ্ছি আবরার স্যাম আমাদের এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি এইখানে মোহাম্মদ রাফি খান, এছাড়াও মাসুম সর্দার আমাদের এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি সজীব হাসান, এছাড়াও তৌফিক মহা SMS রয়েছেন আমাদের এখানে করেছেন, দেখতে পাচ্ছি বিজয় মাহমুদ হাফিজ, এছাড়াও সাইদ সজীব, এছাড়াও রয়েছেন আমাদের এখানে লাস্ট স্টোরি নো, আচ্ছা আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে নামগুলো খুব অদ্ভুত টাইপের, নো মোর লাইভ, এছাড়াও MC পল্লব, মোস্তাক আহমেদ, চন্দন সরকার সহ আরো অনেকে। আপনারা, আমি একটু আগে লিঙ্কটা বলে দিচ্ছি, সুতরাং চলে আসতে পারেন ফেসবুক পেজে, আপনারাও জয়েন করতে পারেন। আমি এখনো দেখতে পাচ্ছি পার্থ বণিক, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি নিয়ব খান, মুশফিকুল ইসলাম, মতিনস, আরো অনেকে। আমরা বিরতি দিয়ে আসছি এবং বিরতির পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর দ্য ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতাসম থেকে। আর সে সাথে জানাচ্ছি আমরা রয়েছি গুলশান এক নান্দুজে, আপনারা যদি চলে আসতে চান তাহলে নান্দুজে চলে আসতে পারেন যে কোনো মুহূর্তে, এখন রওনা দিয়ে চলে আসতে পারেন। এবং আমরা 3টা পর্যন্ত আজকে এখানে আছি, সো আপনারা সবসময় আসতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন লাইভ এই প্রোগ্রামে এবং আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের ঘটনাগুলো শুনিয়ে দিতে পারেন সবাইকে। এই মুহূর্তে আমার কাছে একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটি আমি এখন একটু পড়ে শোনাতে চাই। এবং আমাদের, আপনারা হয়তো অনেকেই দেশের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যান এবং অনেক সময় এরকম হয় কিন্তু যে ঢাকা থেকে রওনা দিতে অনেক দেরি হয়ে গেল, ওইদিকে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় এবং তারপরে আর কিছু পাওয়া যায় না, এবং সেই সময় হয়তো হঠাৎ করে কোনো কোনো একটা মানে এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়। আমাদের যেরকম ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের একজন অতিথি, আমি সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমি এই ঘটনাটা কেন পড়ছি সেটাও বলে দিই। আমি এই ঘটনাটা পড়ে খুব অবিশ্বাস্য লেগেছিল আমার কাছে। আমি পরে ইমেল করেছিলাম, ইমেল করে বলেছিলাম যে এই ঘটনাটিকে সত্যি দিয়ে উত্তরে তিনি বলেছিলেন কেন জিজ্ঞেস করছেন। আমি বললাম যে না, এবং কিভাবে আপনাকে প্রমাণ করব। আসলে তো আমার, আমি যখন মানে আপনার যখন SMS করেন অনেকে যে আমার ঘটনাটা বিশ্বাস হলো না, তখন আমার হাতে কোনো প্রমাণ করার উপায় থাকে না। তিনি ঠিক সেই একই বিপদে পড়েছিলেন, আমি তখন বলেছিলাম না আপনি বললে হবে আপনি। তারপরে তিনি বললেন যে হ্যাঁ, ইটস আ ট্রু স্টোরি, এবং তিনি বললেন যে এটা বিলিভ করা বা না করা এটা তো কমপ্লিটলি আপনার ব্যাপার, বাট এটা সত্যি ঘটনা। সো যাই হোক, আমরা সেই ঘটনাটি কয়েকবার তার সাথে ইমেল আদান প্রদান করার পর আজকে ভাবলাম যে পড়ে ফেলি, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ভালোই আছেন আশা করছি, অনেকদিন ধরেই ভাবছি ঘটনা শেয়ার করব কিন্তু সময় ও সুযোগ হাতের নাগালে ছিল না। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। সময়টা 2013 সালের জানুয়ারি মাস, তারিখটা ঠিক মনে নেই, প্রচণ্ড শীত পড়েছে প্রতি রাতেই, তবে রাতে কুয়াশা থাকে না, যদিও ভোরে বেশ কুয়াশা পড়ে। আমি বাংলাদেশের একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন কোম্পানির কল সেন্টারে জব করি।
প্রায় রাতে বেশ দেরি করে বাসা ফিরতাম। আমার বাসা অফিস থেকে অনেকটা দূর হওয়ার কারণে রাত 2 বা 2:30 বেজে যেত। বাইরে থাকার অভ্যাস নেই বলে বাসায় ফিরতেই হবে। আমার অফিস ট্রান্সপোর্ট বাসা পর্যন্ত পৌঁছায় না বিধায় অনেকটা পথ আমাকে রিক্সায় ও কিছুটা পথ পায় হেঁটে গলির ভেতর দিয়ে বাসায় পৌঁছাতে হয়। বলে রাখা ভালো যে নিয়মিত রাতেই মেইন রোডে 2-1 রিক্সাওয়ালা সবসময়ই থাকতেন যারা বেশি ভাড়ার আশায় রাতেই রিক্সা চালাতেন। নিয়মিত চলাচল হয় বলে 2-1 আমার পরিচিত, সবসময় গাড়ি থেকে নেমে তাদেরকেই পেয়ে যেতাম। ঘটনার দিন আকাশ একেবারেই পরিষ্কার এবং রাতের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, ফুরফুরে ঠান্ডা বাতাস। অফিস শেষ করে রওনা হই রাত 12:20। কিছুটা পথ ভালোই চলছিল কিন্তু ট্রাফিক জ্যামে কারণে অনেক দেরি হয়ে যায় সেদিন। আমি আমার এলাকাতে পৌঁছে যাই রাত 2:30, 2:15। অবস্থাটা এমন দাঁড়ায় যে মেইন রোডে কোনো রিক্সা নেই, রোডের পাশে শুধুমাত্র একটি চায়ের দোকান খোলা। আমি ভাবলাম যে দেরি যেহেতু হয়েইছে এক কাপ চা খেয়ে নিই, হয়তো এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে। চায়ের দোকানি আমাকে বলল, কি ভাই আজ এত দেরি করলে ফিরলেন যে? আমি তাকে কোনো উত্তর না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম। দোকানি বলল, ভাই একটু অপেক্ষা করেন, রিক্সা চলে আসবে। আমি বললাম, তাই ভালো, এই শীতে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিক্সা পেলাম না। ততক্ষণে চায়ের দোকানি ও দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমি ভাবলাম আজ হয়তো আর কোনো রিক্সা পাওয়া যাবে না, তাই উপায় না পেয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। মেইন রোড থেকে কিছুটা হাঁটতেই মোবাইল ফোনে দেখ রাত 3টা বাজে। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমার বাবা সবসময় রাত হলে বেশ কয়েকবার ফোন করেন যে আমি ঠিক মতো আসছি কিনা, পথে কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু সেদিন কোনো ফোনই আমার মোবাইলে আসেনি। হঠাৎ খেয়াল করলাম যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ভাবলাম হয়তো কোনো প্রবলেম হয়েছে, তাই ফোনটা আমি আবার রিবুট করলাম, তাও কাজ হলো না। দ্রুত হাঁটতে থাকলাম, এরই মধ্যে মেইন রোড থেকে গলিতে প্রবেশ করছি। হঠাৎ খেয়াল করলাম কিছুটা দূরে একজন বৃদ্ধ চাচা ব্যাটারি চালিত একটা রিক্সা দিয়ে আমার দিকে আসছেন। আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। চাচা সামনে আসতে তাকে স্টেশন এলাকাতে যাবে কিনা জিজ্ঞেস করলাম। চাচা মাথা নেড়ে আমাকে রিক্সায় ওঠার জন্য বললেন। আমি উঠে পড়লাম, তখনও আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, রিক্সা চলছে। আমি অবাক হয়ে দেখলাম যে চাচার শরীরে শুধুমাত্র একটি সাদা শার্ট। এই প্রচন্ড শীতে কিভাবে তিনি রিক্সা চালাচ্ছেন আমি বুঝলাম না। আমি জিজ্ঞেস করাতেও তিনি কোনো উত্তর দিলেন না। আমি বসে রইলাম, শুধু মনে হচ্ছে যে পথ যেন আর শেষ হচ্ছে না। আনুমানিক 5 মিনিট পর এমন এক জায়গায় রিক্সা এসে থামালো, রিক্সা এসে পৌঁছে যে সে যেখানে রাস্তার বাম দিকে বিশাল বালুর প্রান্তর আর অন্য পাশে কিছু ঘর বাড়ি, কোনো মানুষ প্রাণী কিছু নেই। খোলা জায়গা বিধায় বাতাস আরো জোরে বইছে, ছুরি চুরি ছিনতাই এসবের ভয়ও লাগছে। এই জায়গাটা পার হতে আরো 5 মিনিট সময় লাগবে। হঠাৎ রিক্সার গতি কমে গেল, মনে হচ্ছে চার্জ শেষের পথে। চাচাকে বললাম, চাচা ব্যাটারিতে কি চার্জ নেই? চাচা এই প্রথম উত্তর দিল যে পুরো চার্জ নিয়েই তো বের হয়েছে, কিন্তু সমস্যা বুঝতে পারছি না। হঠাৎ আমার গরম লাগতে শুরু করলো, এই প্রচন্ড শীতে বেশ অস্বস্তি লাগতে শুরু করলো আমার, কিছুটা বিরক্তও লাগছিল। মনে হচ্ছিল কেউ একজন রিক্সার পেছন থেকে টেনে ধরে রেখেছে আমাকে। হঠাৎ প্রচন্ড ভয় লাগতে শুরু করলো, ভয় লাগতে আরম্ভ করলো। বাবাজি পেছনে তাকাবেন না, চুপচাপ বসে থাকুন। আমি মারাত্মক ভয় পেলেও পুরো পরিবেশ ও পরিস্থিতি আমাকে আরো কৌতূহলী করে তোলে। চাচা প্রায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন রিক্সা জোরে চালাবে, কিন্তু তিনি পাচ্ছেন না। আমি নিজের অজান্তেই কখন যেন বিষয়টা বোঝার জন্য পেছনে তাকালাম। এরপর যা দেখলাম, আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা দেখে স্থির থাকতে পারবে। দেখলাম সেই চাচাই রিক্সার পেছন থেকে টেনে ধরে রেখেছেন। তার চেহারাটা ধপধপে সাদা আর চোখ দুটো রক্তের মতো লাল। আমার রিক্সাও থেমে গেছে। সামনে ফিরে তাকাতে দেখলাম, দেখতে পেলাম যে চাচা আমার দিকে ঘুরে আছেন আর ভয়ঙ্কর এক হাসি দিয়ে বললেন যে তাকাতে নিষেধ করেছিলাম। আমি নিজেকে স্থির রাখতে পারলাম না, কোনো কিছু না ভেবে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলাম। দৌড়ে কতদূর এসেছি মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। জানতে পারি অনেক রাত হওয়াতে আমার মোবাইল ফোনে কোনো কানেক্ট করতে না পেরে আমার বাবা নিজেই বাসা থেকে বের হয়ে পুরো মেইন রোড পর্যন্ত গিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করে, আবার একই রাস্তায় ফিরে এসেছেন। আর যেটা কিনা রাত 2 থেকে ভোর 5 পর্যন্ত। এমনকি আমার কাজিনরাও আমাকে খুঁজতে রিক্সা নিয়ে বেশ কয়েকবার রাস্তায় যাওয়া আসা করেছেন, অনেক জায়গায় ফোন করে কন্ট্যাক্টও করেছেন, কিন্তু
আমাকে পাওয়া যায়নি। ফজরের আজানের সময় ওই খোলা মাঠেরই কোন এক মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার সময় আমাকে মসজিদের পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। আজানের সময় মোবাইলের নেটওয়ার্ক আসলে তাতেই আমার বাবা কল করেন। মসজিদের মাধ্যমে খবর পেয়ে আমরা বাড়িতে আসি এবং আমার পুরো শরীরে প্রচন্ড ব্যথা হয় এবং বেশ অনেকদিন পর্যন্ত আমাকে রেস্টে থাকতে হয়। সুস্থ হওয়ার পর আমি আমাদের এলাকার যে পাঁচটি রিক্সার গ্যারেজ আছে সেগুলোর সবগুলোতে চাচার খোঁজ করি, কোথাও আমি চাচার সন্ধান পাইনি। তবে যে বিষয়টি আমার কাছে প্রশ্ন হয়ে থাকবে, মেইন রোড থেকে বাসায় ফেরার রাস্তায় একটাই, এতগুলো লোক আমাকে খুঁজেছে, রিক্সা নিয়ে যাওয়া আসা করেছে, কেউই আমাকে পায়নি, আমি ওই রাস্তাতেই কিনা একটা মসজিদের সামনে পড়েছিলাম যেটা কেউ লক্ষ্যও করেনি। কি ঘটনাটা হলে কি হয়েছিল সেদিন, এটাই প্রশ্ন। আর আমি আপনাদের বলবো যে এটা মানে এই ঘটনাটা আমার কাছে অদ্ভুত লেগেছে। এবং আপনি চিন্তা করুন যে আপনি একটা রিক্সায় কোনো একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো রিক্সা স্লো করে ফেলেছে, আপনার মাথায় যখন চিন্তাই এবং চুরির চিন্তা বা বিপদ ঘটার আশঙ্কা, ঠিক সেই মুহূর্তে আপনি হঠাৎ করে রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞেস করলেন যে কেন রিক্সা আসতে চালাচ্ছে, রিক্সাওয়ালা বলল সবকিছু ঠিকই আছে, এবং আপনি পেছনে তাকিয়ে দেখলেন সেই রিক্সাওয়ালাই পেছন থেকে তার সর্বশক্তি দিয়ে সেটাকে টেনে ধরে রেখেছে, কেমন লাগবে তখন এবং সেই অনুভূতিটা কেমন একটু উপলব্ধি করার চেষ্টা করুন। এবং উপলব্ধি করতে করতেই আপনি আপনার ঘরের বাতিটি আরেকটু নিভিয়ে দিন। আমরা যেখানে আছি সেখানে সমস্ত লাইটগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা গুলশান এক ম্যান্ডোজের কথা বলছি, এবং এখানে যারা রয়েছেন তারা আলো আধারির মধ্যে বসে আছে, ভূত আচরণ উপভোগ করছেন। আমি যে জায়গায় রয়েছি আমার মাথার উপরে কোনো লাইট নেই, সো আপনাদেরকে বলবো যে আপনারা লাইটগুলো একটু কমিয়ে দিন। আজকে যেহেতু হ্যালোইন শুরু হয়ে গেছে অলরেডি, আসুন আমরা সেলিব্রেট ভূতাসনের সাথে আজকে হ্যালোইনটি পরিপূর্ণভাবেই। এবং আজকে আমি খুব মিস করছি আমাদের একজন আসার কথা ছিল, যারা যারা আসার কথা ছিল তারা যারা আসতে পারেননি তাদের খুব মিস করছি আমরা এখানে। আমি চলে যাব এখন এই মুহূর্তে বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো, এবং তিনি বলছিলেন যে আজকে এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর, আশা করছি ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে। চলুন শুনে আসি আমরা ঘটনাটি।
Hello, Rasul Bhai, and hello, listeners. I'm Ahmed Babulsi. This is the Rasul Bhai, Puran Dhaka Kahini. This is the Joy Bull. This is our Shadur Ghatar Kasa Kasi Kona Akte Elaka. So, this Basharar Kahini is the Joy Ra Atsi Kone Kage. That's mean like, Sajima Dottor Shumayar Ki Basha Mook Koren. So, Tahun Or Baba Maa Ne Kiyan. So, Jokone Basha Tate Mook Koren, Basha Tate Apnar Chilo Chhe Apnar তিনতলা বাড়ি পুরানো আমলের, এবং আপনার বেশ নড়বড়ে সিচুয়েশন বাড়িটা দেখে বোঝা যায়, এবং তাদের যে নিচতলায় যে থাকার যে জায়গাটা পেছনের অংশে যাওয়া নিষেধ ছিল ওদের বাসার। ওর বাবাকে বলে দিয়েছিলেন যিনি ওই বাড়ি ভাড়া দেয় যে আপনি নিচের পেছনের অংশটা যাবেন না, কারণ এই বাসাটা যার ছিল এটা ছিল তার পূজাঘর, তিনি এখানে পূজা করতেন। তো জয়রাও ওখানে মানে বলে যে আচ্ছা ঠিক আছে, কারণ ওর বাবা যখন ঢাকা তখন নতুন এসছে এবং ওনারও থাকার জায়গা দরকার, উনি জায়গাটা আসলে ওই অ্যাভয়েড করতেই চান আর কি। উনিও বলে ঠিক আছে, ইটস নট এ প্রবলেম। তো ওই বাসায় যখন মুভ করে যান, প্রথম প্রথম ওনারা বাড়িটাই আপনার ধোয়া মোছা করে পরিষ্কার করেন এবং থাকেন, দেখা যায় বাড়িটা অনেকদিন অব্যবহৃত অবস্থায় ছিল, বাড়ির ভেতরে আর কি তেমন একটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষণ দেখা যায়নি, ধুলোবালি মাকড়সার জাল এ ধরনের জিনিস ছিল। তো যেটা হয় প্রথম দিন জয়ের আম্মা যেটা দেখেন, একদিন রাত্রেবেলা ওনারা মানে ঘুমিয়ে আছেন ফার্স্ট রাইট, এবং ওখানকার যে ফার্নিচার ওখানে যে বাসার ভেতরে ফার্নিচারও কিন্তু ওখানে ফল্ট ছিল, ওটা আপনার ওদের নিতে হয়নি আর কি। ওই বাসার ডিফল্ট কিছু ফার্নিচারও ছিল বেশ পুরোনো আমলের, এবং খাটগুলো দেখে বোঝা যাচ্ছে যে জমিদারি আমলের খাট টাইপের আর কি। তো যাই হোক, তো প্রথম দিন ওনারা যখন শুয়ে আছেন রাত্রেবেলা, অনেক রাতে দেখছেন জয়ের আম্মা যে আপনার বাসার যে রুমের যে জালনা আছে এবং জালনার উপর একটা ছোট আপনার ভেন্টিলেটর গুলগুলি যেটাকে বলে সেটা আছে, খুব হালকা আলো আসছে রুমটার মধ্যে, আপছে আলো মানে ছায়ার মতো। উনি খেয়াল করেন যে মনে হচ্ছে জানলার সোজা কেউ একজন বসে আছে, মহিলা টাইপের, এবং ওই হালকা আলো মাথায় পড়ছে, মাথার মধ্যে হচ্ছে কালো চুল এবং চুলগুলো আপনার ফোলা ফোলা টাইপের, মানে বেশ পাফড, এখনকার মেয়েরা অনেক সময় যেমন ফার্ম করে চুলটে ফুলে যায় আর কি, এরকম টাইপের চুলের মতো লাগছে আলোতে এবং পুরো বোঝা যাচ্ছে না। এবং এই সময় উনি খেয়াল করেন যে আলোটার একটু অংশ মানে কপালের কাছে পড়ছে, মনে হচ্ছে সাদা কোনো আপনার আঁকা আর কি, ত্রিশুল টাইপের কিছু একটা আঁকা, মানে আচ্ছা সাদা মনে ওখানে বোঝা যাচ্ছে। এবং ইটস বেসিক্যালি লুকস লাইক যে অন্ধকারের মধ্যে কেউ একজন জানালার কাছে বসে আছে, হালকা আলো তার মাথায় পড়েছে, সেখান থেকে হালকা আলোতে দেখা যাচ্ছে তার চুল এবং কপালের মধ্যে একটা ত্রিশুলের মতো আঁকা সাদা রঙের, এবং স্কিনটা আলো ঘন কৃষ্ণ বর্ণের। এবং এটা দেখুন চিৎকার করে ওঠেন জয়ের আম্মা, তোর আব্বা উঠে যান, উঠে তো বলে কি হচ্ছে, এবং উঠে বলে যে ওইখানে জানলার কাছে কি বসা। তো উনি উঠেন, উঠে যে ঘরের বাতি জ্বালান, বের করে তা কিন্তু কিছুই নাই, ঘরের ভেতরে কিছুই নাই, তবে ঘরের মধ্যে একটা কটু গন্ধ, যেমন খড় বা কিছু পোড়ালে যেরকম একটা গন্ধ হয়,
পোড়া পোড়া গন্ধ,
পোড়া পোড়া একটা গন্ধ, খড় পোড়া। তো জয়ার আব্বা বেশ এটা নিয়ে বলে যে দেখো বাসা তো পুরানো হতে পারে, তুমি হয়তো আলো আধারে দেখছো বিড়াল যেতে পারে। বলে না আমি দেখছি এখানে এরকম কিছু ছিল এরকম। তো বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার ঘুমাও, এবং মানে উনি তারপর অনেক রাত্রেবেলা ঘুমা যায়। কিন্তু এর পরবর্তী রাতগুলোতে সবসময় জয়ার আম্মা কমপ্লেন করে ওর আব্বাকে যে ওনার কাছে মনে হয় ঘরের মধ্যে কিছু একটা হাঁটে, পাটি পেটিকে হাঁটে, শব্দ পান উনি। এবং ওই হাঁটার সময়টাতে রাসেল ভাই ওই রুমের মধ্যে একটা মানে পোড়া খড় পোড়া একটা গন্ধ আর কি পুরো ঘরের মধ্যে ছড়া যায়, পুরো ঘরটার ভেতরে। এবং এটা নিয়ে মানে বেশ টেনশনে থাকেন। এবং জয়রা জয়ের ওরা হচ্ছে ফ্যামিলিগত ভাবে আর কি হিন্দু ফ্যামিলি, তো ওরা মানে চিন্তা করে যে আমরা এখানে কিছু আমাদের পূজা মানে বা কিছু প্রার্থনা ওদের আছে, সেগুলো করলে মনে হয় ভালো হয়। তো একজন ওর পরিচিত একজন ওনাদের একজন সাধু টাইপের আছেন আর কি, মানে পুরোহিত টাইপের, তাকে নিয়ে আসেন বাসায়। উনি জয়ের আব্বা বলেন যে দেখেন আমাদের বাসায় এরকম এসছি, এই বাসাটা উঠছে এই বাসাটা, এবং আমার ওয়াইফ ভয় পায় প্রতিদিন,
প্রত্যেকদিনই
প্রতিদিন রাতেই ভয় পায়, ওর মনে হয় কেউ যেন হাঁটে এবং কেউ যেন। এবং ওনাদের বিশ্বাস অনুযায়ী যে ওখানে কোনো অশুভ আত্মা বাস করে, এটা মানে তাদের ভেতরে একটা ধারণা
ধারণা আছে।
তো পুরোহিত বলে আচ্ছা তাহলে তোমরা কাজ করো, তোমরা চলে যাও ঘর থেকে, কলকাতা ঘুরে আসো, আমি দেখছি। তো বলে পুরোহিত একা ওই বাসা থেকে যায়, এবং দেখা যাচ্ছে ওদেরকে যে সময় আসতে বসে সন্ধ্যার সময়, তো রাস যখন আসে দেখে ধূপের গন্ধ, সারা বাড়িতে ধূপের গন্ধ, ধূপে ধোঁয়া হয়ে আছে। তা আসে সে পুরোহিত দেখা যায় ঝিম, তার চোখ দুটো লাল, সে বলতে থাকে যে দেখো তোমরা তো আছো এই বাসায়, থাকতে পারো, তবে এখানে তোমরা কিছু জিনিসপত্র মেনে চলবা। এই বাসায় যে থাকতো সে কোনো একটা মানে মানে রিচুয়াল করতো বা পূজা পার্বণ করতো, যেটা হয়তো তোমরা কন্টিনিউ করতে পারো না, তোমাদের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, এটা করতে হলে ব্রাহ্মণ হওয়া লাগবে, তোমরা ব্রাহ্মণ না, এবং তোমরা এখানে ওখানে এই জন্যই সমস্যাটা হচ্ছে তোমাদের, যেহেতু তোমরা ব্রাহ্মণ না তোমরা ওই রিচুয়ালটাও করতে পারবে না, তোমরা এখানে থাকো, কিন্তু এই যে তোমাদেরকে যে মালিক বলেছিল বাসার পিছনে যাবা না, অবশ্যই তোমরা পিছনে যাবা না। এবং এই কথাটা শুনে শোনার পরে এখন জয়ের আম্মা কিন্তু এই বাসার পিছনে যাওয়ার ব্যাপারটা সম্বন্ধে জানতো না, এটা হচ্ছে জয়ের আব্বার বলা আর কি।
আচ্ছা,
তো যেটা হয় কথাগুলো শুনে শুনে ওনারা একটু টেনশনে পড়ে, কিসে পড়লাম, ওনাদের আবার এই বিলিফ সিস্টেমের মধ্যে কিছু ব্যাপার আছে যে মানে কোন মানে ব্রাহ্মণ হচ্ছে একটা শুদ্ধ মানে তাদের ব্যাপার আছে, অনেক কিছু আছে যেটা নাকি অনেকে করতে পারে না, এরকম ব্যাপার। যাই হোক, তো থেকে যায় দিনের বেলা বাইরে গিয়েছে জয়ার আব্বা, জয়ার আম্মা কি তখন সাজ মানে সন্ধ্যা চলে আসতেছে, বিকাল হচ্ছে, এই সময় উনি দরজা দিয়ে আসলো, ওই জায়গাটা হচ্ছে ওই দরজা দিয়ে খুট 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 শব্দ হচ্ছে। তো উনি পরে কি ওই আপনার ওই রুমের মধ্যে আসতে করে আলো মানে হালকা আলো ঢুক এবং একটা ভ্যাবসা গন্ধ নাকে আসে, এবং উনি যখন রুমে ঢুকে তখন দেখে ওই যে আপনার এই খড় পোড়া গন্ধটা প্রকট ভাবে উনার নাকে আসে, এবং উনি ঢোকার ঢোকার পরে যেটা দেখছিল ওখানে ছোট বেদি আছে, সে মানে জীবন্ত মানুষের মতো, এবং সে চোখ বড় বড় করে তাকায় ছিল তার দিকে, মানে খুব উৎসাহ দৃষ্টিতে আর কি, রাগের দৃষ্টিতে। এবং এটা দেখে সে প্রচন্ড মানে ভয় পেয়ে সে মানে সেন্সলেস হয়ে যায়। যাই হোক, এটা ওনাকে ওই জয়ের আব্বা যখন বাসায় আসে তার ওয়াইফকে সে পায় ওই গেটের খোলা অবস্থায়, পায়খানে পড়ে থাকা অবস্থায়। তো সে রাত্রে উঠায় উঠায় সে দেখে যে ওখানে একটা মূর্তি আছে, একটা ছোট বেদি আছে, বেদির উপর একটা মূর্তি, একটা কালী মূর্তি, বাট উইচ ইজ নট অ্যাকচুয়ালি যেটা নাকি কনভেনশনাল কালী মূর্তি থাকে সেটা না।
আচ্ছা,
একটু ডিফারেন্ট টাইপের, এবং কোন একটা পাথর টাথর দিয়ে তৈরি করা ডিফারেন্ট টাইপের একটা কালী মূর্তি। এবং আশ্চর্য ব্যাপার যে ওই কালী মূর্তির কপালের মধ্যে ওরকম একটা ত্রিশূল আঁকা আছে সাদা রঙের।
আচ্ছা, ওকে,
যাই হোক, তো এই জিনিসটা দেখার পরে উনি খুব টেনশন, এবং উনি তার মায়ের থেকে পরে শুনে যাওয়ার মোড় থেকে, তো তখন সে মনে করে তার মাথায় ধারণা আসে যে এটা তো স্বাভাবিক হতেই পারে, বিকালবেলা সে একলা বাসায় ছিল, তাকে মানা করে হচ্ছে বাসার পিছনে যেতে, এবং সে বাসায় গেছে, ভয় নিয়ে গেছে, দরজা খুলছে, তার কাছে মূর্তিটা দেখে মনে হচ্ছে জীবন্ত, এটা স্বাভাবিক হতে পারে, সেরকম একটা
এরকম ধরনের যে কারণেই হবে, এবং যে কেউ এই ধরনের কথা প্রথমে দেখে তাই মনে করে,
সে এটা মনে করে, সে মনে করে যে থাক আমরা এখানে এই রুমটাতে থাকবোই না, আমরা ওই পিছনের দিকে রুমে চলে যাই। তো ওই আরেকটা রুম মানে ওই সামনের দিকে রুমে, তো সামনের দিকে রুমে যেটা ছিল রাসেল ভাই উপরে আপনার একটা চাতাল টাইপের ছিল, সেখানে উঠে জিনিসপত্র রাখা যেত, ঠিক আছে, মানে কিছু জিনিসপত্র রাখতো মানুষ এরকম, ওই জায়গায় চাতালে আর ওরা কোনো জিনিসপত্র রাখেনি, ওরা সামনের রুমে এসে থাকছে। তো ওখানে যেদিন উঠলো মুখ করে গেল, তো ওই রাতের বেলা ঘুমাচ্ছে, রাতে হঠাৎ করে জয়ার আব্বার শব্দ শুনতেছে যে মচ মচ করতেছে কেউ উপরে ওই চাতালের উপরে, উনি ভাবছে কোনো বিড়াল টেড়াল ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, উনি কিছুক্ষণ ইগনোর করছে। পরবর্তীতে ওনার মনে হচ্ছে যে পায়ের শব্দটা খুব মানে মানুষ তো পাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক জাস্ট লাইক দ্যাট, এবং ওইভাবে শব্দ মানে একটা রিদমিক ভাবে এই মাথায় মাথায় যাচ্ছে এবং সেই ওই যে খড়ের গন্ধ চলে আসছে ওখানে, এবং উনি মানে মনে হচ্ছে যে কেমন যেন মানুষের নিঃশ্বাস শোনা নিঃশ্বাস পড়া কালো রঙের কুচকুচো এবং তারপরে দেখে একটা চুলের গোছা নামে, তার সাথে একটা চোখ, এবং যে চুলের গোছা এবং চোখ নামছে,
চুলের গোছা এবং চোখ একসঙ্গে নামছে,
আচ্ছা, এবং মানে মানে মাথা নিচু করে কেউ যদি উকি দেয় মানে চুল ছেড়ে দিয়ে উকি দেয় যেভাবে হচ্ছে আপনার পুরো কালো কৃষ্ণ বর্ণের, এবং সেই ওই যে কালী মূর্তি সে দেখেছিল জাস্ট লাইক দ্যাট, এবং উনি দেখে উনি প্রচন্ড একটা শক্তি চিৎকার করে ওঠেন, চিৎকার করে দয়ার আম্মা উঠে যায়, উনি আসেন, উনি রাত দিয়ে এসে কি হয়েছে দেখে যে কেউ নাই ওখানে, কিছুই নাই, নাথিং ইজ দেয়ার, তো ওনারা উঠেন, উঠে ওখানে বাতি জ্বালান, সারা রাত আর ওখানে ওনারা ই করেন না। পরদিন সকালে ওনার মানে ওনার পরিচিত মানুষের সাথে যোগাযোগ করেন, যার কাছ থেকে বাসা নিয়েছিল তার সাথে যোগাযোগ করেন, সে বলে তোমাদের কেমন থাকতে দাও ভুলিশ, এখানে আসলে তোমাদের এখানে এক্সেপ্ট হচ্ছে না, তোমরা এখান থেকে চলে যাও, তোরা আসছে দিল ওখান থেকে, পরে ওনারা চলে যান।
তাদের জন্য একটা ঘটনা আমি বলবো, যারা ফ্রিজ খুলবেন কিছুক্ষণের মধ্যে এবং ফ্রিজের কাছাকাছি যাবেন তাদের জন্য একটা ঘটনা। তো আমরা দেখতে পাচ্ছি তানভীর আমাদেরকে এস এম এস করেছেন, অনেকদিন পর তিনি শুনছেন আমাদেরকে, জাওয়াদ আমাদের এখানে লিখেছেন এবং তিনি বলছেন যে এখনো তিনি সাউন্ডের একটু কথা বলেছেন আমাদেরকে, সঞ্জনা এস এম এস করেছেন, ফার্স্ট এস এম এস করলেন তিনি থেকে, আমার ফুর্তি শাহরিয়া আমাদের এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এছাড়াও আমাদের রাজু ইসলাম আমাদেরকে এস এম এস করেছেন, রিক্সার স্টোরিটা দারুণ ছিল লিখেছেন, আরো দারুণ দারুণ সব স্টোরি আছে, একটু করতে হবে তো, আমাদের তিনটা পর্যন্ত শো আজকে, এখন ঘুমিয়ে গেলে কিভাবে হবে। অ্যান্ড আমরা আজকে বলতে চাই যে দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, এবং আপনারা এই আপনাদের সাথে আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা এতটা পথ এগিয়ে এসেছি এবং সামনে আমরা আরো দূরে যেতে চাই। দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করেছেন শুভ ওয়াসা রাজশাহী থেকে, আমাদের খুলনা থেকে আসাদ এস এম এস করেছেন, আমাদেরকে স্বামী এস এম এস করেছেন, সামিয়া আমাদের এস এম এস করেছেন, সাকি আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এমডি ফিরোজ, এছাড়াও আমাদেরকে ইশরা এস এম এস করেছেন, এবং লাস্ট স্টোরিটা খুবই স্কেই ছিল তাই তিনি লিখেছেন, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই কিন্তু এখানে এস এম এস করছেন। আমি দেখতে পাচ্ছি যে নীল প্রজাপতি আমাদের এখানে এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, ইফতেখার আমাদের এখানে তিনি সাউন্ড একটু কমপ্লেন করেছেন, হাওলাদ আমাদের এখানে লিখেছেন যে লাভ ভূত এফ এম, এছাড়াও আমাদেরকে শান্ত কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি, আমাদেরকে বিদ্রোহী জাহিদ আমাদের এখানে লিখেছেন যে আজকে ভূত এফ এম সার্থক, কারণ ভূত এফ এম এর ভালোবাসা এই ফ্যানরা এতদূর পর্যন্ত ভূত এফ এম কে নিয়ে এসেছে, আমরা আছি আপনাদের সাথে এগিয়ে যান, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এই ভরসাতেই আমাদের আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি একটু আরেকটা ঘটনা পড়ি, এবং এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরকে আসিফ, আমি একটু পড়ি আপনাদের কাছে এই ঘটনাটা, এবং আমি বলি যে আমরা এই মুহূর্তে আছি পুরো টিম নিয়ে গুলশান এক ন্যান্ডুসে, এবং আপনারা এখানে আসতে পারেন আমাদের সাথে দেখতে পারেন, এবং যারা ন্যান্ডুসে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা কাইন্ডলি আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনাটা আপনি জানিয়ে দেবেন অবশ্যই আমাদেরকে, যদি জানতে চান বা আমাদের এখানে যদি শেয়ার করতে চান লাইভ, তাহলে আপনার আপনাকে যিনি সার্ভ করছেন তাকে এবং তার মাধ্যমে যদি আমাদের মেম্বার আমাদের ভূত এফএমের টিম মেম্বার জিলানির কাছে আপনারা যদি খবর পৌঁছাতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা আমাদের জন্য অনেক সুবিধা হবে। যাই হোক, যে ঘটনাটি বলছি সেটা যিনি লিখেছেন তার মতো করে বলছি যে রাসুল ভাই জানি আপনি সবসময় ভালোর দলে তাই আশা করছি ভালো আছেন, আমি আসিফ বলছি পটুয়াখালী থেকে, আমি আপনার ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ঢাকাতে আমার ফুপুর বাসা থেকে আমি উঠি এবং আমার ফুপুরা রামপুরায় থাকেন, আমার ফুফাতো ভাই সালমান আমাকে দেখে অনেক খুশি হন, এবং ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সরাসরি ঘটনা চলে যাচ্ছে, ওরা আগের যে ফ্ল্যাটে বাসায় ভাড়া থাকতো সে বাসার ঘটনা। আমার ফুফাতো ভাই একটি বাইং হাউসে জব করে, রাতে বাসায় ফিরে সময় পেলে মুভি দেখে অথবা গেমস খেলে, আর না হয় অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো একদিন আসিফের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, তখন ভোর আনুমানিক 4টা। আমার কাজিনের পানির পিপাসা লাগলে সে পানি খেতে ফ্রিজের কাছে যায় এবং ফ্রিজের এবং সেই রুমটাতে কেউ থাকে না, বেশিরভাগ সময় খালি থাকে। ও ঠান্ডা পানি খাওয়ার জন্য ওই ফ্রিজটা খুললো এবং ফ্রিজের আলোটা গিয়ে পড়লো, একদম ফ্রিজের আলোটা গিয়ে রুমে পড়লো। হঠাৎ ওর মনে হলো ওই রুমের ভেতরে কে একজন বসে আছে। এবং আমি এই জিনিসটা আরো আশা করেছিলাম এরকম, যে আপনি ফ্রিজ খুলে যদি দেখেন যে ফ্রিজের ভেতরে কেউ বসে আছে তাহলে ঘটনাটা আরো ভয়ঙ্কর হতো। এনিওয়ে, এবং তিনি বলছেন যে আমার কাজিন ঘুরে বসে এবং ওই রুমের দিকে তাকান, এবং ফ্রিজের অল্প আলোতে সে দেখলো একজন মহিলা নামাজ পড়ার মতো অবস্থায় মেঝেতে বসে আছে। আমার কাজিন প্রথমে একটু ভয় পেল, পরে ভাবলো যে হয়তো আম্মু ফজরের নামাজ পড়ার জন্য পড়ছেন, কিন্তু মনে একটু চিন্তাও আসলো যে এই সময় তার আম্মু নামাজ পড়ছে কেন, ফজরের আজান তো এখনো দেয়নি। তো পরে সে সে বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে ঘুমোতে চলে যায় এবং পরের দিন ঘুম থেকে উঠে সে তার আম্মুকে বলল যে তুমি তো আজকে ফজরের আজান দেওয়ার আগেই নামাজ পড়ে ফেলেছ। আমার ফুপু ওর দিকে তাকিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? বাবা হলো কেন? ফুপু বলল যে আমি তো আজকে ফজরের নামাজ পড়তে উঠতেই পারিনি। আমার কাজিন তার আম্মুকে বললো সে নাকি তাকে নামাজ পড়তে দেখেছে। আমার ফুপু ব্যাপারটা কিছুটা আজ করতে পেলেন, পরে হেসে বললেন, এগুলো কিছু না, রাত্রেবেলা ঘুমিয়ে করে কি নাকি দেখেছিস। এর ঠিক দুদিন পরের ঘটনা, আমার কাজিন তার গার্লফ্রেন্ডের সাথে রাতে কথা বলতে বলতে কখন যেন বারান্দায় চলে আসে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ কথা বলার এক পর্যায়ে সে লক্ষ্য করলো যে সে বারান্দায় দাঁড়ানো এবং ঠিক তার সামনে বাসার এক বারান্দার গ্রিলের ভেতর দিয়ে বড় একটি কালো রঙের পাখি বের হয়ে যাচ্ছে। তখন তার মনে তার মোবাইলে ঘড়ির দিকে তাকিয়ে সে দেখলো 2:30। সে কিছুটা কৌতূহলী হয়ে উঠলো এবং ব্যাপারটা দেখতে লাগলো। সে দেখলো পাখিটা গিয়ে সামনের একটা চায়ের দোকানে টিনের ওপরে গিয়ে বসলো। চায়ের দোকানের সামনে একটা ছোট মাঠ, তার একটু সামনে ঝোপ ভরা কিছু জায়গা রয়েছে এবং সেখানে অনেকগুলো কুকুরের বসবাস। সেই পাখির রূপের বস্তুটা সেখানে গিয়ে দোকানের উপরে বসলো। হঠাৎ করেই ওখানে থাকা কুকুরগুলো ওই বস্তুটিকে দেখে জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিল। তখন আমার কাজিন দেখলো যে ওই বস্তুটা টিনের ওপর থেকে নিচে কুকুরগুলোর দিকে একটু এগোতেই কুকুরগুলো ভয়ে পালিয়ে গেল। এই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর তখনও ওই বস্তুটির দিকে তাকিয়ে দেখতে যাচ্ছিল। আমার কাজিন তার বারান্দা দিয়ে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো এবং এর মধ্যে সে ওই বস্তুটিকে সেই কুকুরটিকে তারা করতে লাগলো এবং ঝোপের ভিতরে গিয়ে তারা অন্ধকারে আর কিছু দেখতে পেল না, শুধু স্পষ্ট কয়েকবার কুকুরটির আওয়াজ শুনলো। তার কিছুক্ষণের পরেই চুপচাপ আমার কাজিন বেশ কিছু একটু ঘাবড়ে গেল এবং সে তাড়াতাড়ি করে বারান্দায় শুতে চলে গেল এবং সেদিন তারা ঘুম হলো না। এবং সকালে উঠে সে ব্রাশ করতে করতে ভাবলো যে রাতে ফোনে কথা বলাটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে সে গিয়ে বারান্দায় দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই সে দেখলো তার বারান্দার নিচে কুকুরের মৃতদেহ পড়া এবং কুকুরটার সারা দেহে অসংখ্য ক্ষতদাগ। দেখে মনে হবে কোনো পশু যেন কুকুরটার সারা দেহ খুবলে খুবলে খেয়েছে। আমার কাজিনের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো এবং বুঝতে পারে খুব দেরি হলো না সেদিন রাত্রিরই ঘটনা। কাজিন তার রুমে এসে কম্পিউটারে কাজ করছিল, হঠাৎ তার মনে হলো বাসার ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। সে উঠে দেখতে গেল, এমন সময় তার সামনে দিয়ে মতো একটি আকৃতি দৌড় দিয়ে বারান্দার দরজার দিকে চলে গেল। সে ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় পাওয়ার বেশি কারণ হলো যে সে বারান্দার দরজাটা সন্ধ্যায় নিজের হাতে বন্ধ করে তার রুমের ভেতরে গিয়েছিল, এখন এসে দেখে বারান্দার দরজাটা সম্পূর্ণ খোলা। সে তখনই আমার আম্মু আব্বুকে ফোন করে বাসায় এবং আসার জন্য বলে। তারা আসার পরে ব্যাপারগুলো সব খুলে বলে, সে বাসা পাল্টানোর জন্য এবং তাকে বাসায় পাল্টানোর জন্য পরামর্শ দেওয়া হয়। খুবই বলে দেখি কি করা যায়। ওই দিন রাতে তার সাথে ঘটে যায় তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে অনেক গরম পড়ে, আমার কাজিন গরমের কারণে ঠিকভাবে ঘুমাতে পারছিল না। হঠাৎ জানালা দিয়ে কে যেন আমার কাজিনের হাত ধরে জোরে জোরে টানছিল এবং আমার কাজিন ভয় পেয়ে লাফ দিয়ে উঠে যায় এবং সে ভয় পেয়ে তার আব্বুর রুমে চলে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার হাতে কিছুটা ব্যথা অনুভব করছে। সে হাতের দিকে তাকিয়ে দেখলো তার নিজের সে নিজেও অনেকটা বেশি ভয় পেয়ে গেল। সে দেখলো তার ডান হাতের বাহুতে অনেকগুলো নখের আঁচড়, দাগগুলো বেশ লম্বা এবং অনেক গাঢ়। আমার কাজিন তার কিছুদিন পরেই সেই বাসাটা ছেড়ে দেয় এবং পরে আমার কাজিন খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই বাসায় দুইটি মেয়ের পরপর দুটি মেয়ের অপমৃত্যু হয়েছিল এবং তারা দুজনেই ফাঁসি নিয়ে মারা গিয়েছিল এবং এটাই ছিল ঘটনা এবং এইটার কারণ হয়তো সেইটা। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি আপনার বাসায় আজকে আপনার রুমে আপনি শুয়ে আছেন এবং আপনার হাতটা কেউ হঠাৎ করে রাতেরবেলা আপনি অনুভব করেছি যে আপনার হাত ধরে টানাটানি করছে এবং সকালবেলায় যেটা আপনি দেখতে পান যে হ্যাঁ সত্যি রাতেরবেলা যেটা দেখেছিলেন সেটা ঘুমের মতো দেখেননি এবং আপনি দেখলেন যে সত্যি আপনার হাতে আঁচলের দাগ রয়েছে এবং সেখানে কাটা দাগ রয়েছে এবং বুঝতে পারছেন যে রাতেরবেলা সত্যি ঘটনাটা ঘটেছিল, তাহলে আপনিও হয়তো এরকম মানে অস্থির হয়ে যাবেন এবং এই বাসাটা মানে সে মানে কি হচ্ছে না হচ্ছে আপনি হয়তো এই বাসায় আর এক মুহূর্ত থাকতে চাইবেন না। ওনারা যে অনেক দিন ছিলেন আসিফ যে অনেক দিন ছিলেন সেটাই অনেক আশ্চর্যের ব্যাপার। যাই হোক আমরা একটা বিরতি নেই এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। তার আগে বলি যে আমাদেরকে কিভাবে SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm which is bhutasam@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন আজকের ঘটনাটি আপনারা যেটা আপনারা লিখে পাঠাচ্ছেন সেটি আপনারা শেয়ার করতে চান স্টুডিওতে এসে নাকি আমি আপনারা চান যে আমরা পড়ে শোনাই। এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি আমরা রয়েছি গুলশান এক ন্যান্ডোজে এবং আপনাদের জন্য তিনটা পর্যন্ত আমরা আছি এখানে। আপনারা চলে আসতে পারেন এবং হ্যালোইন পার্টিতে আমাদের সাথে সেট করতে পারেন আমাদের সাথে। আশা করছি অনেকেই আমাদের সাথে যারা এখন এই মুহূর্তে রয়েছেন তারাও আশা করছি দু একজন আমরা পেয়ে যাবো যারা গল্প শেয়ার করতে চান ঘটনা জানাতে চান আমাদেরকে। আমরা চলে যাচ্ছি বিরতিতে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইয়েস দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM চলছে ভূত FM। আর এই মুহূর্তে আরো একবার আপনার সাথে ঘটনা নিয়ে আসছেন ডক্টর আলিফ। আমরা চলে যাবো সরাসরি আলিফের কাছে এবং তার সেকেন্ড যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা শুনবো এবং এটি একটা এই স্টোরিটা
অদ্ভুত লাগলো আমার কাছে। আমাদের রোগীর আপন
তোমার ঘটনা ম্যাক্সিমাম সময় আপনার ঘটনা অদ্ভুত হয়।
এবার একটু পেয়েছি ঘটনাটা রোগীর কাছ থেকে পেশেন্টের কাছ থেকে। তো রাসেলভাই শুরু করি। তো আমার যে পেশেন্টটা ঘটনা শেয়ার করে এটা হচ্ছে তার আপন খালাতো ভাইয়ের ঘটনা।
আচ্ছা,
তো ঘটনাটি ঘটে হচ্ছে 1997 সালে। যেদিন ঘটনাটি ঘটে এটি বলতে গেলে রাসেল ভাই বাংলাদেশে একটি স্বনামধন্য হাসপাতালের ঘটনা। নামটি কোনো কারণে সঙ্গত কারণে প্রকাশ করছি
নাই।
তো ঘটনাটি ঘটে হচ্ছে শনিবারে। অ্যাকচুয়ালি শনিবারে না, আমি আপনাদেরকে একদিন সকালেই নিয়ে যাই, অনেক রাতের ঘটনা বলি। তো আমার যে পেশেন্ট তার মানে যার বেবি হয়েছে আর কি, তারা সকালবেলা রুমে যায়। রুমে যাওয়ার অবস্থা রুমে যাওয়ার পরে মানে ফ্লোরে তার মানে যার বেবি হয়েছে তার বোনকে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়। এবার আমি একটু ব্যাকে চলে আসি।
হ্যাঁ হ্যাঁ, আমরা পেছনে যাই।
১৭ই মে শনিবার, বেবিটা হয় হচ্ছে শুক্রবারে। তো শুক্রবারে দুপুর 4টার দিকে বেবি হয়। বেবিটা হওয়ার আমি বলি রাসেল ভাই বেবির মা আর কি প্রিমেচার বেবি বার্থ দেয় এবং নর্মাল বেবি হয়, মানে ওই সময় সিজার হয় না আমার বেবিটা। 2.2 পাউন্ড হয় বেবিটা। তো শ্বাসকষ্ট একটু প্রবলেম ছিল যার ফলে নিউনেটাল ইউনিটে রাখা হয়, যাতে একটু শ্বাসকষ্ট নিতে পারে, মানে ইনকিউবেটারে রাখা হয় টোটালি। তো বেবিটা মায়ের সাথে ছিল হচ্ছে যার মানে মায়ের ননদ আর কি, উনিও ম্যারিড। রাত তখন রাসেল ভাই এবার আমি ফুপিকে জাগিয়ে দিলাম বেবির। ফুপি এবার নিজের মুখে যেটি বললো যে রাত তখন গভীর রাত, মাত্র বেডে নিয়ে আসলো বেবির মাকে।
আচ্ছা,
তো মাত্র বেডে নিয়ে আসার পর তখনও তার জ্ঞান ফিরেনি, কারণ এখন যেমন লোকাল এনেস্থেশিয়া যে আমরা বেবি হচ্ছে তখন জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে হতো, বা যেহেতু বেবির মা আর কি নর্মাল বার্থ দিয়েছে ওই সময় এত কিছু দরকার হয় না, বাট মহিলা রেস্টে ছিল তো তাকে বেডে নিয়ে আসা হয়। বেডে নিয়ে আসার পরে উনি ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিল, তখন রাস্তা আসলে ওই গভীর রাত এবং হসপিটালটা চারিপাশ বলতে গেলে গাছগাছালি দিয়ে ভরা, এবং যে রুমটা তাদেরকে দেওয়া হয় রাসেল ভাই 506 নম্বর রুম।
আচ্ছা,
তো বেবিটা মা তখন প্রচন্ড ঘুমে, মানে গভীর ঘুমে, তো রাত তখন 2 বাজে, হঠাৎ করে দরজার মধ্যে সাউন্ড, মানে নক করা সাউন্ড, সাউন্ডটা একটা বড় মানুষ নক করলে যেরকম হয় সাউন্ডটা সেরকম না, ছোট ছোট নিজ দিয়ে সাউন্ড হচ্ছে, দরজার নিজ দিয়ে নক করা সাউন্ড। তো যিনি ছিলেন উনি মনে করেন হয়তো ডিউটি ডক্টর এসছে বা কেউ, দরজাটা খুলি। দরজাটা খুলতেই তিনি দেখেন যে আশেপাশে হেঁটেও কেউ যায়, সাথে সাথে তো খুললেন, যদি কেউ হেঁটে যেত লনটা একটু রাউন্ডেড, লনটা একটু রাউন্ডেড, যে হসপিটাল রুমটা একদম কর্নার রুম। তো উনি দরজাটা লাগিয়ে দেয়, ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আবারও নক করছে, আবারও দরজাটা খুলে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না,
কোনো কাউকে পাওয়া যায়নি।
আচ্ছা, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের বেলায় উনি বিরক্ত হয়ে দরজাটা খুলে, এবং এমনভাবে খুলে যে এবার দরজা খুলে আমি ডিরেক্টলি নার্সদের রুমে যাব, কে নক করছে এটা একটা মানে কেন নক এরকম হচ্ছে কেন জানার জন্য। নক করেই দেখে কয়েক সেকেন্ডের মাথায় একটি ছোট্ট বেবি কোনা দিয়ে হেঁটে 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 রুমের ভিতরে ঢুকছে, হেঁটে হেঁটে বলে কি আমাগুলি।
আচ্ছা,
এবং বেবিটা হচ্ছে ওনারই ভাইয়ের বাচ্চা, মেয়ে, বেবিটা মেয়ে, মেয়ে বেবি আর কি। তো সে এতটুকু বাচ্চা তো হামাগুড়ি দিয়ে সম্ভাবনা আসেন ভাই,
নিউবর্ন বেবি,
নিউবর্ন বেবি, এবং মেয়েটা মানে বাচ্চাটাকে ইনকিউবেটরে রাখা হবে।
রাইট,
সে হেঁটে 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 মানে ওনার চোখের সামনে যেটা হচ্ছে যতটুকু উনি আবার দেখতে পাচ্ছে যে হেঁটে হেঁটে মানে হামাগুড়ি দিয়ে 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 বেডের কাছে গেল, এবং ওই বেডের মানে বেডটা তো স্টিলের ছিল, লোহার ছিল, বেডটা বেবে খাটের উঠে গেল। এটা দেখার পর তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং এক চিৎকার দিয়ে পড়ে যায়, কিন্তু ওই সময় কেউ তাকে খেয়াল করেনি কিনা কি জানি না, পরে সকালের বেলা দরজা মানে রুমে খুলে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে খুঁজে মানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় আর কি। তো যখন এই সবাই কথাটা জানতে পারে তখন সবার মানে একটু ফটকা লাগে, কারণ প্রত্যেক বোধ সে শুধুমাত্র ওনার মানে বোনটাই ছিল, যার বেবি হয়েছে তার বোনই ছিল। তো তিনি কি করে হসপিটাল কর্তৃপক্ষকে বলে রুম শিফট করে নেয়, শিফট করে 506 থেকে 309-এর বেড।
এটা মানে আরেকটু দূরে
দূরে, মানে 4টা রুম পর হতে পারে রুমের সমস্যা, কিন্তু ওনার কথাটা কেউ কিন্তু ওরকম ভাবে আমলে
গুরুত্ব দেননি, কেউই গুরুত্ব দেন,
কিন্তু যেহেতু উনি ভয় পাচ্ছে এবং থাকার মতো রাসেল ভাই উনি একাই, উনি আর কেউ থাক মানে থাকার মতো না আর কি, উনি ননদি থাকবেন, উনি কিন্তু ম্যারিড, যিনি প্রত্যক্ষ করেছেন তিনিও ম্যারিড। ওই দিন রাতের ঘরে রাসেল ভাই, রাত তখন 2:30 বাজে, বেবি তখন স্বয়ং রুমের মানে মানে ওইখানে ড্রেস ফিট করতে নিয়ে আসে, বেবিকে ফিট করতে নিয়ে আসে রুমে। তো যেটা হচ্ছে যে ওই সময় বেবিটা হয়তো সুস্থ ছিল বা কিছু একটা, বেবি রুমে ছিল, আবার রাসেল ভাই রাতের ঘরে নক করা হয়, দরজাটা খুলে দেখে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা যে কয়েকদিন আগে দেখেছে, ভিতরে ঢুকে সে প্রথমে বেডের কাছে যায় এবং সিলিং মানে দেয়াল বেয়ে বেয়ে সিলিং করে যায়। এই দেখা পর তিনি ওই মুহূর্তে জায়গা থেকে দৌড়ে গিয়ে নার্সিং রুমে যায় এবং ওই মুহূর্তে ওই বেবির মাও ঘুমেছিল।
আচ্ছা,
তো যেটা হচ্ছে যে বাচ্চাটা ওই সময় রুমে ছিল, কিন্তু তার কথা হচ্ছে যে আমি 2টা বাচ্চা দেখছি একই রুমের মধ্যে এবং এই বাচ্চাটাকে দেখছি দেয়াল থেকে বেয়ে বেয়ে সিলিং এর উপরে
উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ,
তো আমি উনি নার্সদের রুমে নার্সদেরকে জানাই, রুমে আসে দেখে বাচ্চাও নর্মাল, মাও শুয়ে আছে,
কোন ধরনের কোনো সমস্যা নেই,
ঘটে ফলে
এতক্ষণ ধরে যেগুলো
উনি যেটা দেখলো সেটা কি মিথ্যে মিথ্যে
সেটাই তো।
আরেকদিন ডাক্তার থাকতে বা আর দুদিন মনে থাকতে বলে আপনাকে, বাচ্চা সহ বেবি সহ, তো টোটাল তারা 4 দিন ছিল। বেবির প্রথম কয়েক একদিনই সমস্যা ছিল, পরের দিনগুলো তার তেমন একটা সমস্যা হয় নাই।
আচ্ছা,
কিন্তু লাস্ট দিন যেদিন যেদিন রিলিজ পাবে তার আগের দিন রাতের বেলা তিনি বাথরুমে ওঠেন, ওই সময় সজাগ ছিল, বেবির মা সজাগ ছিল, রাত খুব বেশি রাত 11:30-11:30, সে বাথরুমের দরজা খুলে দেখে বেসিনের উপর সেই বেবিটা বসে আছে,
সেই একই মানুষ,
একই বাচ্চাটা বেসিনের উপর বসে আছে, এবং এমন হতো যে তার দিকে তাকিয়ে হাসছে বা কিছু না, এরকম কিছু না,
সে তার মতো
ওখানে চুপ করে বসে, মাথাটা চুপ করে বসে আছে, এক চিৎকারে
বেবির মা হয়তো খুব ভয়
পেয়ে বাথরুমে খুলে যদি এই দৃশ্য দেখে তাহলে যে কারোর অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কথা।
এরপর এরপরে ওনারা মানে উনি আর হসপিটালে জানতে থাকছে আর একদিন এক্সপ্লেন করে, কিন্তু যে ওই রুমে ছিল ওই মার সাথে সে আর কিছু দেখে নাই।
আচ্ছা,
তাহলে হয়তো সমস্যা তার সাথেই ছিল বা কিছু একটা, সেই দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাচ্ছিল না। মানে রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আসলে এই ঘটনাটা একটু বিচ্ছিন্ন ভাবে ঘটনা ছিল, কিন্তু উনি যে এরকম একটা নাম
করার
উনি অনেক চেষ্টা করেছে, অনেক হুজুরের কাছে গেছেন কারণ বের করার জন্য। কারণ এইটাও তো রাসেল ভাই সত্যি কথা, সামনাসামনি হচ্ছে আমার সামনে, কিন্তু কেউ বলছে না, কাউকে বলছে বিশ্বাস করছে না, বা আমি বাথরুমে ঢুকছি এরকম বেবি দেখছি। তো উনি যথারীতি একজন বুজুর্গের সম্মুখীন, কিন্তু তিনিও কোনো কিছু বলেনি তাকে বিষয়টা নিয়ে। এবং এরপরে যদিও জিনিসটা কিছু হয় না, কিন্তু তার মনে সবসময় জিনিসটা এখনো বেজে আছে আর কি, যে এবং সবাইকে জিনিসটা শেয়ার করেছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত তার কথা বিশ্বাস করেনি।
আমাদের একটা অডিও ক্লিপে যাবো কি, আমরা একটা অডিও ক্লিপ শুনি, আমরা আপনাকে অডিও ক্লিপ শুনে আসি। আমাদের কাছে বেশ কিছু অডিও ক্লিপ রয়েছে, তার আগে কি আমরা আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং ছোটটা শুনবো আমরা। হ্যাঁ, আমাদের কাছে দুটো রয়েছে, একটা ছোট একটা বড়। So, না আমরা আমরা একটা বড় একটা লাইভে যাই, আমরা ফার্নানের একটা ঘটনা শুনি, আমরা ফার্নানের গল্প শুনি এবং তারপরে আমরা আবারও ফিরে আসি। এবং আমরা ফার্নান ঘটনা শুরু করতে করতে আমরা কিছু SMS পড়ে ফেলি। আপনারা SMS পাঠাচ্ছেন অনেকক্ষণ ধরেই, আমি বলছি হাসিন আমাদের SMS করেছেন, ডেন্টাল কলেজ আলিফ ভাই, আচ্ছা আলিফ স্যার স্টুডেন্ট, ওকে। এবং তিনি বলছেন যে তার ঘটনা বলছেন এটা, এবং এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও রয়েছেন তরিকুল, এছাড়াও রয়েছেন আমাদেরকে কৌশিক, এবং তিনি বলছেন যে আমি ভূত আসাম, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াশা, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আসমা, এছাড়াও সালুম আমাদের সাথে রয়েছেন, হিমেল আমাদের সাথে আছেন, এছাড়াও রয়েছেন আমাদের সাথে কাশেম, এছাড়া আমাদের সাথে লোপা আছেন, আছেন আমাদের সাথে নিকিতা, নিকিতা রাজশাহী থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন পিয়াল পল্লবী থেকে। আমাদের এখানে যারা ফেসবুকে রয়েছেন তাদের সাথে আমরা কথা, তাদের যে কমেন্ট গুলো রয়েছে সেই কমেন্ট গুলো আমি একটু পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অলরেডি অনেকেই জানাচ্ছেন, হ্যালোইনের শুভেচ্ছা জানাচ্ছেন, এবং আমরা আরো একবার যারা এখানে যারা এখানে কমেন্ট করছেন, যেমন AS আরিফ লামিয়া তাবাসুম সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন, আমাদের এইখানে তাদেরকেও আমি জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা ফেসবুকে এখন আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সুমন হক এই মুহূর্তে আমাদের লিখছেন যে তার কাছে ঘটনা রয়েছে, যদি ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন, ভূত আসাম আমাদের @gmail.com এই অ্যাড্রেসে। এছাড়াও দেখতে পাচ্ছি সাহায্য হোসেন হৃদয় আমাদের সাথে রয়েছেন, অনেকদিন পর তিনি ভূত আসাম শুনছেন। আমাদের এভিল লাইভ আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন ভয়ে চোখ বন্ধ করে ভূত আসাম শুনছেন তিনি। মোহাম্মদ রাফি খান আমাদের সাথে রয়েছেন, SMHM সাদ্দাম আমাদের সাথে রয়েছেন, আছেন তাশা রোজ, এছাড়াও দিন রাত্রির গল্প আমাদের সাথে রয়েছেন, রয়েছেন আমাদের সাথে নুসরাত রিয়া, এছাড়াও MD আশরাফুল সিদ্দিক শিশির আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি হাসান হাবিব ইমন সহ আরো অনেকে যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতেন, তারা চলে যান www.facebook.com/ভেরি.টিভি এবং www.facebook.com/ভূতাসাম.কাসেল এই দুটো অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আবার ঘটনায়, এবং এখন আমরা যে ঘটনাটি শুনবো সেটি হচ্ছে আলিফের কাছে শুনবো, আলিফ পথে আমরা এখন শুনবো ফার্নানের কাছে। তবে কোথাকার ঘটনা এটা আমরা একটু বলে দিই সবাইকে, এই ঘটনাটা হচ্ছে একটা বটগাছকে নিয়ে, তাই না? এই বটগাছটা কোথায়
এক্স্যাক্টলি ভাইয়া? এই বটগাছটার ঘটনা আমাকে শেয়ার করেছে আমার একজন ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ওনার হচ্ছে দেবাশিস, এবং এটা কলকাতার একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা।
ওকে, সো কলকাতার আজকে আমরা কলকাতার আমরা জানি যে অনেক ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের অনেক লিসনার আমাদেরকে শোনেন, রেগুলার শোনেন তারা এবং মিস করেন না, বাট আজকে কোনো ঘটনা তাদের জন্য মানে তাদের এলাকার কোনো ঘটনা আজকে এখনো পর্যন্ত ছিল না, বাট এখন চলে আসলো এই ঘটনাটা, একটা বটগাছের কাহিনী যেই কলকাতায় অবস্থিত। কলকাতা শহরে বটগাছ খুব ভাবা যায় না, কিন্তু মানে ঢাকা শহরে বটগাছ যেরকম রেয়ার হওয়ার কথা সেরকম কলকাতাতেও কিন্তু খুব
সেটাই। আর আমাদের পুরান ঢাকাতেও কিন্তু এরকম ভাবে বেশ কিছু মানে প্লেস রয়েছে যেখানে মানে ওইখানে মানে
তার জিনিসগুলো ফেভারিট একদম এরকম ব্রডকাস্ট নাম দিয়ে। তারপর মিরপুরেও কিন্তু বেশ কিছু লোকেশন রয়েছে যে জায়গাগুলোতে মানে ব্রডকাস্ট মানে বর্তমান নামে পরিচিত কিছু জায়গা। তো এরকম কিন্তু আমাদের দেশেও কিন্তু অনেক জায়গা রয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে।
আচ্ছা,
তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো মানে সেটা আমি আপনাকে একটু বলবো যে মানে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই স্পেশাল এপিসোডে ইনভাইট করার জন্য। আর আমরা যথেষ্ট এনজয় করেছি এখন। আর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমাকে যে ঘটনাটা শেয়ার করেন সে হচ্ছেন আমার একজন ফেসবুক ফ্রেন্ড, ও নাম হচ্ছে দিবাশিস এবং ও থাকে কলকাতায়। আর ও আমাকে যে ঘটনাটা শেয়ার করে সেটা হচ্ছে কলকাতার কোনো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘটনা। এবং এই গ্রামে যে শ্মশান ঘাট আছে, মানে সব থেকে বড় যে শ্মশান ঘাটটা, সেই শ্মশান ঘাটটাকে সবাই যেটা বলে যে এই এই গ্রামে সব থেকে যে বড় শ্মশান ঘাটটা সেটাকে সবাই মানে এক নামে চিনে থাকে, যে মানে মহাশ্মশান নামে চিনে থাকে। এবং এই মহাশ্মশানের অবস্থিত ঠিক নদীর একটা পাড়ে, এবং এই নদীর পাড়ে যে শ্মশান ঘাটটা সেটার পাশে রয়েছে একটি পুরনো মন্দির। আচ্ছা, এবং এটা হচ্ছে কালী মন্দির নামে পরিচিত, এই মন্দিরটা কালী মন্দির নামে পরিচিত সেই গ্রামে। এবং এই মন্দিরটা এবং যে শ্মশান ঘাট এই দুটার মাঝখানে রয়েছে অনেক পুরনো একটি বটগাছ।
আচ্ছা,
আর আমি এখানে একটা কথা বলবো যে এখানকার যারা লোকাল রয়েছেন তারা যেটা করতেন যে যখন কোনো লঞ্চ অথবা কোনো নৌকা ঘাড়ে এসে ভিড়ত তখন ওখান থেকে যারা যাত্রীরা নেমে আসতো তারা যখন গ্রামের দিকে চলে যেতেন তারা ম্যাক্সিমাম সবাই যেটা করতেন যে শ্মশানের পাশে তেঁতুল গাছ তলা একটা মানে জায়গা ছিল সেইখান থেকে তারা ক্রস করতেন।
তেঁতুল গাছ তলা,
হ্যাঁ, এখান থেকে তারা ক্রস করতেন। আর শ্মশানের পাশে যে বটগাছটা এবং মন্দিরের সাথে যে বটগাছটা মানে এখান থেকেও আসলে গ্রামের দিকে যাওয়া যায়, কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম তারা এই রাস্তাটা ইউজ করতেন না। তারা জানতেন যে মানে এখানে একটা মিথ প্রচলিত রয়েছে তাদের এই বটগাছটা সম্পর্কে। আমি মিথটার কথা একটু পরিচয় দিব আপনাদেরকে যে এখানে যে কালী মন্দির যে মন্দিরটার কথা আমি বললাম, এখানে যারা পুরোহিত থাকেন প্লাস এই গ্রামাঞ্চলে যারা মানে থাকেন তারা সবাই এই বটগাছটাকে একটা কার্সড মনে করে, মানে অভিশপ্ত একটা বটগাছ মনে করে। এবং এটা কখন থেকে অভিশপ্ত কিভাবে অভিশপ্ত হলো সেটা সঠিক ইনফরমেশন কেউ জানে না আসলে, কারণ অনেক পুরনো বটগাছটা। তবে এখানকার যারা অনেক পুরনো তাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলেন যে কোন এক সময় কোন একজন মানে কোন এক বৃদ্ধ মহিলা, বৃদ্ধ ঠিক বলা যাবে না মানে মাঝ বয়স থেকে আরো বেশি হবে মানে 50 হবে এরকম হবে, এরকম একজন মানে কোন একটা পাগল মহিলা এখানে থাকতে বটগাছটার নিচে, এবং সে একদিন নাকি মানে সবাই তাকে পায় বটগাছটার সাথে মানে ফাঁসিতে ঝুলা অবস্থায়। সবাই ধারণা করে নেয় যে সে সুইসাইড করেছে। এরপর থেকে এই জায়গাটাতে মানুষ অনেক কিছু দেখা শুরু করে, এবং এখানকার লোকাল যারা তারা এটাকে বিশ্বাস করে যে সেই হয়তোবা সেই মানে যে মহিলাটা মারা গিয়েছে তারই হয়তো কোন বিদ্রোহী আত্মা এই বটগাছটাকে থেকে গেছে এবং সেটা আর কখনো যায়নি, এবং যেটা সময় যাচ্ছে এবং সেটা আরো শক্তিশালী এবং ভয়ানক হচ্ছে এবং মানুষের ক্ষতি করে যারা এই বটগাছটার নিচে আসে, বিশেষ করে বিকেলের পরপর যে সময়টা এবং সন্ধ্যার পরপরে মানে রাতের দিকে যে সময়গুলো, এই সময়গুলো এই জায়গাটাতে কেউই আসে না বলতে গেলে।
আচ্ছা,
আর আর আশেপাশে যে গ্রামাঞ্চলে যারা আছেন তারা সবাই যেটা করেন যে ওই মহাশ্মশানের রাস্তাটা সবাই মিস করে। তো এরকমই গ্রামের একজন মানে বাসিন্দা এরকম তার ফিরতে ফিরতে মানে তার ঘাটে ফিরতে ফিরতে বেশ রাত্র হয়ে যায়, এবং সেটা ছিল অনেক প্রচন্ড ঝড় বৃষ্টির রাত।
আচ্ছা,
এবং যেটা হয় সে যখন নৌকা থেকে নেমে মানে ওই মহাশ্মশানের রাস্তাটা দিয়ে যাবে তখন সে যেটা দেখে যে অনেক ঝড়ে অনেক বড় একটা গাছ ওই মহাশ্মশানের গাছ মানে রাস্তাটার মাঝখানে তেঁতুল তলা যেটা এখানে পড়ে আছে, মানে মনে হচ্ছে রাস্তাটা বন্ধ করে রাখতে কেউ মানে কোনো একটা গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে।
আচ্ছা,
তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে ঘটনা কি, আমি তো এখন এই গাছটাকে মানে মানে পার করে ওভাবে যেতে পারতেছি না ওই মাসটাতে। তো সে যখন চিন্তা করে আমার তো একটা রাস্তাই খোলা, এবং সেটা হচ্ছে সেই যে বটতলা সেই বটতলা দিয়ে চলে আসতে হবে তাকে, আর কোনো রাস্তা তার কাছে নেই।
ওকে,
তো সে যেহেতু এখানে গ্রামে থাকে সেই মিথটা প্রচলিত ছিল সেও জানত, এবং এখানে অনেক কিছু দেখেছে বটগাছতলায় মানুষ, তো সে যেটা করে যে সাহস করে বটতলা দিয়ে যায়, এবং সে যখন ওই বটতলা রাস্তাটা দিয়ে যেতে থাকে মানে বটগাছটার নিচে আসতে থাকে তখন হঠাৎ করে যেটা হয় যে বটগাছটা ঠিক উপর থেকে কিছু ঝনঝন করে শব্দ তার কানে আসে, এবং সে যখন ভাব মতো খেয়াল করে সে দেখে যে তার সামনে কতগুলো কয়েন উপর থেকে পড়তেছে, মানে অনেকটা পয়সার মতো কিছু একটা উপর থেকে কেউ ফেলতেছে তার উপরে। এবং সে যখন ভালো মতো হাতে নিয়ে সেটা দেখে দেখে যে এগুলো একটা কয়েন, মানে তখনকার সময়কার কোন একটা কয়েন
ছিল আর কি, এটা মানে এটাকে মানি বলতে পারি আমরা, ঠিক আছে,
সেই সময়ের
যখন এই ঘটনাটা ঘটে। এবং সে যেটা করে যে দেখার পরে তার বেশ জিনিসটা আমার অবাক লাগে যে উপর থেকে কে এরকম কয়েন ফেলতেছে, সে মনে করে যে এটা কোনো একটা গুপ্ত ধন হবে যেটা পেয়ে গেছে, গিফট হিসেবে পেয়েছে হয়তো বা কোনো একটা হবে। সে যেটা করে তার মধ্যে লোভ প্রচলিত মানুষ অনেক সময় এখান থেকে ক্রস করার সময় দেখে যে ফাঁসির যে দড়িটা সেটা ঝুলতেছে, আবার অনেক সময় যেটা মানে বলে যে উপর থেকে পানির মতো কিছু একটা তাদের উপর পড়ে এবং তারা যখন কোন আলোর কাছে যায় তখন তারা দেখে যে এটা কোনো পানি ছিল না, ব্লাড ছিল আসলে, সে মনে করে এটা একদমই গুপ্ত ধনের মতো কিছু একটা এবং সেটা কাউকে শেয়ার করে না, এবং সে যেটা করে যে এই কয়েন গুলোকে কোন এক ভাবে সে এক্সপেন্স করে মানে খরচ করে ফেলে কোন একটা খাতে, এবং সে খুব খুশি যে সে অনেকগুলো এরকম কিছু পেয়েছে, এটাকে খরচ করে ফেলেছে সে। কিন্তু এরপর থেকে আসলে মেন ঘটনাটা শুরু হয়, এবং এরপরে যেটা হয় বেশ কয়েকদিন কেটে যায় এই জিনিসটাকে খরচ মানে এক্সপেন্স করার পরে, বেশ কয়েকদিন আরো কেটে যায়, এবং বেশ কয়েকদিন যখন কেটে যাওয়ার পরে সে তার রুমের ভিতরে রাত্রে ঘুমাচ্ছিল, এবং হঠাৎ করে যেটা হয় যে তার রুমের বাইরে যে দরজাটা সেটাকে মনে হচ্ছে বাইরে থেকে অনেক দূরে যেটা কেউ রং করতেছে, এবং সে যখন দরজাটা খুলে দেখে যে বাইরে কিচ্ছু নেই। তো এইভাবে আসলে ঘটনাগুলো শুরু হয়, এবং এরপরে যেগুলো হতো যে সব থেকে ভয়ের বিষয় যেটা ছিল, সে যখন রাত্রে ঘুমাতে যেত সে অদ্ভুত কিছু ভয়ানক স্বপ্ন দেখত, এবং স্বপ্নগুলো হচ্ছে এইরকম যে একটা অনেক বড় খালি প্রান্তর, আকাশটা একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ, এবং সেই বটগাছটা যে বটগাছটার নিচ দিয়ে সে কয়েন গুলো পেয়েছিল সেই বটগাছটা, এবং সেই বটগাছটার সাথে একদম অনেক জোরে বাঁধা মানে টাইট করে বাঁধা সে বটগাছটার সাথে, এবং তিন থেকে চারজন অনেক লম্বা লম্বা 10 ফুটেরও বেশি লম্বা লম্বা কিছু ভয়ানক দানবের মতো চেহারা, মানে বার্ন চেহারা মনে হচ্ছে চেহারা গুলো পুড়ে গেছে এরকম কিছু বার্ন চেহারা মানে দৈত্যের মতো অনেকগুলো লোক, এলোমেলো চুল, ভয়ানক শব্দ করে তাকে চাবুকের মতো কিছু একটা দিয়ে তাকে প্রচন্ড জোরে মানে প্রহার করতেছে। সে এই জিনিসটা স্বপ্নে দেখে, এবং তার যখন ঘুম ভাঙে সে দেখে যে তার বডিতে অনেক জায়গায় এরকম স্ক্র্যাচ পড়ে গেছে, মানে চাবুক দিয়ে পাড়ি দিলে যেরকম দেখা যায় না এরকম বেশ কিছু বডিতে বিভিন্ন জায়গায় সাইন পায়। তো তখন থেকে সে বেশ ভয় পাওয়া শুরু করে, এবং তখন সে বুঝতে পারে যে হয়তোবা এটা তার মানে এই কয়েনগুলো তার এভাবে মানে নিয়ে আসাটা উচিত হয়নি আসলে। এরপরে যেটা হয় যে সে আস্তে আস্তে মানসিকভাবে
বিকারগ্রস্ত হয়ে
থাকে, এবং লাস্টলি যেটা হয় এবং যেটা হয় যে সে যে রুমটাতে মানে রাতে থাকতো সেই রুমটার মানে দরজা দিয়ে জানালা দিয়ে মানে লতা পাতার মতো কিছু জিনিস মানে পাতার মতো কিছু জিনিস মনে হচ্ছে তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, তার গলায় ব্যাগ দিচ্ছে এরকম কিছু মানে সে ফিল করতো যখন লোকজন তার রুমের ভিতরে আসতো, দেখতো যে অনেক বট গাছের পাতা তার রুমে পড়ে আছে কিন্তু এরকম কিছু নেই।
আচ্ছা,
আর সব থেকে ভয়ানক বিষয় ছিল তার রুমের যে দেয়ালটা ছিল সেখানে যখনই তার ঘুমাতো তখনই দেখতো যে সে অনেক বড় বড় হাতের মানে রক্ত মুখ ভাবার পর যদি সেটাকে আমরা দেয়ালে ছাপ দিই যেরকম হবে না সেরকম হিউম্যান হাতের মতোই কিন্তু অনেক বড় বড় সেগুলো দেয়ালের মধ্যে রক্তের ছাপ গুলা, এগুলো দেখতে দেখতে সে মানে যখনই কাউকে বলে যে তোমরা এসে দেখো দেখে যে কেউ নেই কিন্তু সে দেখতে পায় এটা। তো এরকম করতে করতে একসময় সে মানসিকভাবে অনেক বিকারগ্রস্ত হয়ে যায়, এবং একটা সময় যেটা হয় যে সে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়, এবং ওখানকার যারা তার যে ছেলে ছিল সেও নাকি দেখেছে যে তার রুমের বটের পাতা পড়ে আছে, কোথা থেকে আসলো এটা
কেউ জানে না, কেউ জানে না,
খুবই অদ্ভুত ঘটনা। মেইনলি এটাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন একটা অডিও ক্লিপে যাব, এবং তার আগে আমি জানিয়ে দিই যে আপনারা যারা SMS করতে চান আগে ব্রেকের পরে অডিও ক্লিপ বাজবে। হ্যাঁ, আমরা একটা ব্রেকে যাবো এবং ব্রেকের পর একটা অডিও ক্লিপ বাজবে। আপনারা যারা এর মধ্যে আমাকে SMS করতে চান তারা SMS করুন, মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন 4048 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনার ঘটনাটা স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনারা চান যে আপনাদের ঘটনাটা আমরা বলে শোনাই। দেশের বাইরে যারা রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি আমাদের কাছে, আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/radiofurti.rasel। আমরা আপনাদের একটা ছোট ব্রেক নিচ্ছি এবং তারপর একটা অডিও ক্লিপ বাজবে। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
একটা কথা কথা শুধু জানিয়ে দিই যে আমরা এখানে
অবস্থিত এবং বলে রাখা ভালো যে গালফ অফ মেক্সিকো এটার সাথে অ্যাটাচড। তো যাই হোক, আমাদের স্কেজুল অনুযায়ী আমরা সেখানে আমরা রাত 12টা থেকে বাই বাসে সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমাদের সাথে কোনো ভেহিকল না থাকায় ওখানে আমরা অনেক ট্যাক্সি খোঁজাখুঁজি করি এবং ওখানে যাওয়ার পরে আমরা জিনিস ডিসকভার করি যে ওর আর্চার সিটিটা খুবই ছোট একটা সিটি এবং খুব নির্জন একটা সিটি। তো যাই হোক, আমাদের সাথে আরেকটা প্যাসেঞ্জার ছিল, সে সেখানেই নেমেছে। তো তাকে রিসিভ করার জন্য একটা লোক আসে এবং আমি তাদেরকে আমাদের সিচুয়েশন বলি যে এরকম আমাদের সাথে কোনো ভেহিকেল নেই, তুমি কি আমাদেরকে কোনো আশেপাশে কোনো মোটেলে রাইড দিতে পারবা কিনা। তো সে আমাকে বলে ঠিক আছে, ওকে পাশে একটা মোটেল আছে বিচের সাথে, ওখানে চলো, ওখানে আমি তোমাদেরকে নামাই দিব। তো আমরা প্যাকেজ ট্যাকেজ নিয়ে তাদের সাথে তার সাথে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে আমরা একটা মোটেলে উঠলাম। মোটেলটা নিউ কনস্ট্রাক্টেড মোটেল, আর মোটেলটার নাম আমি বলতে চাচ্ছি না, কারণ মোটেলটা নাম ব্র্যান্ডটা হচ্ছে ইউএসএ তে খুব ফেমাস একটা ব্র্যান্ড, বাট তার একটা ব্রাঞ্চ সেখানে আছে কোটাস্তারে, আমরা সেখানে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা যখন মোটেলে এন্টার করলাম, ফার্স্ট অফ অল সেখানে রিসেপশনটা ঢুকে আমরা বুঝতে পেরেছি যে মোটেলটা এল শেপের। তো আফটার চেক ইন আমরা তিনটা সিঙ্গেল রুম নিলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইন গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইন দ্য থার্ড ফ্লোর। তো আমাদের ব্যাগেজ নিয়ে আমরা যখন তিনজনই, কারণ লিফ্টটা হচ্ছে একেবারে শেষের দিকে এবং আমি যে রুমে ছিলাম লাস্টের রুমটা, তার সাথে লিফট এবং এক্সিট ডোর। তো আমরা তিনজন সোজা কোরিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, সবাই একসাথে গেলাম। আমি আমার রুমে ঢুকলাম, আমার ছোট ভাইটা সেও একটা রুমে ঢুকলো এবং পরে লিফট দিয়ে আমার কলিগটা সে তার থার্ড ফ্লোরে চলে গেল। তো অনেক রাত হয়ে গেছে, আমরা আমি জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমি প্রায় আধা ঘন্টা মতো জেগেছিলাম, তারপরে আমার চোখ ঘুম আসার কারণে মানে চোখটা প্রায় লেগে লেগে আসছিল এরকম অবস্থা। দেন আই জাস্ট ডিসকভার দ্যাট লাইক সামওয়ান ইজ জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড মাই বেড। ইউনো, আমার মনে হচ্ছিল যে কেউ যদি পা ঘেঁষে ঘেঁষে কার্পেটের উপরে হাঁটে, সেরকম একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে এবং খুবই খুবই লাউড টাইপের আওয়াজ। তো এরপরে আমি আমার চোখটা খুলি, আমি লাইট চালাই, আমি উঠে পড়ি, লাইট চালাই। লাইট চালানোর পরে আমি জাস্ট লাইক ইউনো চিন্তা করি যে মানে আমি কি শুনতেছি, কারণ আমার রুমে তো কেউ নাই। তো আমার ফিল হচ্ছে যে সামবডি ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড মাই বেড। সো এরপরে জাস্ট কিছুক্ষণ, 5 মিনিটের মতো আমি বসে থাকি সেখানে বেডের উপরে বসে বসে চিন্তা করি। পরে চিন্তা করছে না, আমার ভালো লাগতেছে না, বাট খুব টায়ার্ড ছিলাম। তো জাস্ট আমি 10-15 মিনিট এভাবেই মানে হেলান দিয়ে বসেছিলাম, তারপরে আমার লাইট অফ করে দিয়ে রেস্টরুমের লাইটটা জ্বালিয়ে রেখে দরজাটা হালকা খোলা রেখে আমি দেন রুমে অন্ধকার না থাকে এই জন্য আমি অন্ধকার না করে আমি শুয়ে পড়ি। জাস্ট 5 মিনিটস দেন 10 মিনিটস গন, দেন আমার ডোরে খুব জোরে জোরে ধাক্কায় একটা আওয়াজ আসে। আমি আবার উঠে লাইট চালাই, ডোরটা খুলি, খোলার পরে দেখি যে আমার যে ছোট ভাইটা সে তার রুম থেকে চলে এসছে এবং খুব জোরে হাঁপাচ্ছে সে। আমি তাকে জিজ্ঞাসা করি, ওয়াজ গোয়িং অন, তুমি এরকম হাঁপাচ্ছ কি জন্য? সে আর কোনো কথা অ্যান্সার না দিয়ে সে আমাকে ধাক্কা দিয়ে মানে আমার রুমে ঢুকে সাথে তার দরজাটা বন্ধ করে দেয়। এবং তখন মানে ঠিক নর্মাল না, সে খুবই মানে মানে আমি তার চেহারা থেকে বুঝতে পারতেছি যে খুব ভয় পাইছে এবং সে মানে হাঁপাচ্ছে। আমি তাকে বললাম, ওয়াজ গোয়িং অন, কি হয়েছে, বসো। তাকে আমি পানি দিলাম, সে জাস্ট পানি খেলে, পানি খাওয়ার পরে সে বসে আমাকে বলতেছে, ভাইয়া আমি আমার রুমে থাকতে পারবো না। আমি বললাম, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সে আমাকে বলছে যে ভাইয়া আমি আমি 1 ঘন্টা ধরে আমি শুয়ে আছি, আমার ঘুম আসতেছে না, কিন্তু আমি লাস্ট 15 মিনিট ধরে আমার রুমের ভিতরে হঠাৎ আমার চারিপাশের দেয়ালে কেউ জানি হাত দিয়ে জোরে জোরে মানে ধাক্কাচ্ছে। ইভেন আমি আমার গিটেও আমি আমার ধাক্কানোর শব্দ পাইছি। তো আমি এটা শোনার পরে আমি তাকে বললাম যে দেখো, এরকম এক্সপিরিয়েন্স তো কিছুক্ষণ আগে আমার সাথে হয়েছে, আমি শুয়েছিলাম, মনে হচ্ছে যে আমার চারপাশে কি যেন হাঁটতেছে। তো সে আমাকে বললো যে ভাইয়া তাহলে আপনি কাজ করেন, আপনি ম্যাক্সকে কল দেন, যে আমার কলিগ। তো সাথে সাথে আমি ম্যাক্সকে কল দিলাম, সে ঘুমাই ছিল, সে ফোন ধরে বলতে যে এভরিথিং ইজ ওকে। আমি বললাম যে আমি তাকে কোনো কিছু বলিনি, জাস্ট আই ওয়াজ আস্কিং এভরিথিং ইজ ওকে আর নট ইউ ওকে। তো সে আমাকে বললো যে হ্যাঁ আমি তো জাস্ট ঘুমাচ্ছিলাম, কি বিষয়? সে আমি বললাম যে না আমরা জাস্ট ঘুম আসতেছে না, আমি আমি এবং ও আমরা একটু বাইরে বসে আছি, বাইরে যাবো। তো তুমি কি অ্যাড হবো বলেছো? তো উঠছে না, আমি ঘুমাচ্ছি। তো আমি বলছি তো ওকে জাস্ট কন্টিনিউসলি। তো আমরা কি করলাম, আমরা তখন রুম থেকে বের হয়ে আসলাম, ও তো ওর রুমে যাবেই না, আমি ওকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসে আমরা জাস্ট একটু স্মোক করলাম, দেন কিছুক্ষণ পরে বললাম যে চলো তুমি তোমার রুমে যাও, আমি তোমার রুমে চলে যাই, কারণ অনেক আমরা জার্নি করে আসছি, আমাদের ঘুমাতে হবে। তো বলছে যে ভাইয়া আমি আপনার সাথে ঘুমাবো। আমি বললাম যে দেখো একটা সিঙ্গেল রুম সিঙ্গেল বেড কিভাবে সম্ভব? তো বলছে যে ভাই আমি দরকার হলে আমি নিজে শুভ, তবু আমি আপনার সাথে থাকবো, আমি 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 আমার রুমে প্যাক করতে পারবো না। তো ওর ভয়ের সিচুয়েশন দেখে আমি বললাম ঠিক আছে ওকে যারা ম্যানেজ ইট না প্রবলেম। তো আমরা রুমে প্যাক করলাম, আমরা যখন রুম থেকে বাইক থেকে যখন আমরা রুমে প্যাক করতেছি তখন কবিতা দুইটা আড়াইটা এরকম হয়ে গেছে। তো আমরা যখন ঠিক কইরুতে হেঁটে আসতেছি আমরা বুঝতে পারতেছি যে আশেপাশে যে আমরা রুমগুলো ক্রস করতেছি সেই রুমগুলো থেকে আমরা অনেক আওয়াজ শুনতে পারতেছি। আর এত রাত্রে এরকম মানে কোলাহল প্রতিটা রুমের ভিতরে, এটা ইম্পসিবল। তো অলরেডি আমাদের মনের ভিতরে একটা ভয় চলে আসছে আর এরকম একটা সিচুয়েশন, তো আমরা জিনিসটাকে আরো মানে সেন্সিটিভ ভাবে নিলাম। তো সে আমাকে বলতেছে যে ভাই মানে এত রাত্রে সব রুম থেকে আওয়াজ আসতেছে, মনে হচ্ছে রুমের ভিতরে কেউ আসে, মানে ব্যাপারটা কি? তো আমি বললাম যে দেখো, ওর নাম তহিত ছিল, আমি বললাম যে তহিত দেখো আমি আমি রুমে যাবো না, আমি সারা রাত বাইরে কাটাই দিব, আমার ঘুম লাগবে না, তুমি যদি চাও তুমি আমার রুমে যাই ঘুমাতে পারো, এবং তুমি যদি চাও তুমি আমার সাথে থাকতে পারো। তো আমরা জাস্ট তখন আমরা করিডোরের মাঝখানে হঠাৎ আমরা একটা আমাদের দুই পাশে হচ্ছে রুমের ডোর গুলো ছিল, তো একটা রুম থেকে হঠাৎ কুকুরের একটা আওয়াজ আসলো, মানে মানুষ যে পেট রাখে মাঝে মাঝে তারা নিয়ে আসে পেট তাদের থাকে, কুকুরের একটা আওয়াজ আসলো। তো আমি জাস্ট আম সারপ্রাইজ বিকজ আমাদেরকে যখন চেক ইন করা হয়েছে তখন আমাদেরকে বলা হয়েছে, আমাদের একটা শিট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আপনারা চেক ইন করার পরে আপনাদের কোনো পেস্ট এখানে আনতে পারবেন না, এবং যদি আপনার পেস্ট আনেন আপনাদেরকে $500 জরিমানা করা হবে, ইটস ইম্পসিবল। তো আমি তখন সিচুয়েশনটাকে ডিসকভার করে আমি বললাম যে আমি এখানে আর থাকবো না, আমরা চলে যাবো। জাস্ট আমি ম্যাক্সকে কল দিলাম, সে আমার কল রিসিভ করতেছে না, আর আমাদের থার্ড ফ্লোরে যাওয়ার মতো শক্তিও নাই। তো আমরা কি করলাম, আমরা জাস্ট বাইরে চলে আসলাম, আমরা বাইরে বসে আসি, আমি গুগল ম্যাপসে আমি সার্চ করলাম যে আশেপাশে কোনো মোটেল আছে কিনা, এবং আশেপাশে যে মোটেলগুলো আছে সেগুলো অনেক দূরে, আর আমরা যে মোটেলে আছি সেটা যে বসি গালফ অফ মেক্সিকো, এটা ঠিক সাথে বিচের সাথে অনেক কাছেই আর কি। তো আমার অন্য কোনো মোটেলে যাওয়া সম্ভব ছিল না ওই মুহূর্তে রাত্রেবেলা, তা আমি বাইরে বসে আছি। তো এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ পরে ম্যাক্স আমাকে ফোন দেয়, ম্যাক্স আমাকে ফোন দিয়ে সে মানে খুব ভয়ে একটা কণ্ঠে আমাকে সে বলে যে তুমি কোথায়? আমি নিচে দাঁড়ায় আছি। তো আমি বললাম যে আমি তো নিচে দাঁড়ায় আছি, তুমি কোথায়? ও বললো যে আমি তো গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি তোমার রুমের সামনে, তোমার রুম তো লক। আমি বললাম যে হ্যাঁ আমি বাইরে চলে আসি, কি আমার কাছে আছে? তো সে বললো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হ্যাভ টু লিভ দিস মোটেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি বললাম যে কি ব্যাপার, আমার তো ট্রিপ শুরুই হয়নি, এখানে শেষ করবো কিভাবে, কারণ আশেপাশে কোনো মোটেল নাই, অলরেডি সার্চেড। তো সে আমাকে বলে যে আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বলবো না আমি এখন, জাস্ট তুমি কোথায় আমাকে বলো। আমি বললাম যে আমি সুইমিং পুলের পাশে দাঁড়ায় আছি, মোটেলের ঠিক পিছনের দিকে, তুমি চলে আসো। সে আমার যে পাশে এক্সিট ডোর ছিল আমার রুমের পাশে, সে এক্সিট ডোর দিয়ে সে চলে এসে আমাকে বললো যে ওয়েজ ইউর লাগেজ ঠিক আছে, উই হ্যাভ টু লিভ দিস মোটেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমি তাকে অনেক কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করতেছি কিন্তু সে আমাকে কোনোভাবেই উত্তর দেয় না, সে প্রচুর ভয়ভীত অবস্থায় আছে। আর আমি বলে রাখি সে একজন হোয়াইট ছেলে, এবং আমেরিকানদের সাধারণত এতটা ভয় পাওয়া মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে কোনো কিছু, সে এমন কিছু কিছু দেখছে বা কোনো কিছু এক্সপেরিয়েন্স করছে যে সেটা বলতে যাচ্ছে না। আর মানে সে আমাকে ওই মুহূর্তে সে আমাকে বলছে যে উই হ্যাভ টু লিভ দিস প্লেস। সো আমরা তিনজন একসাথে সবার রুমে এক এক করে যেয়ে তিনজন একসাথে আমাদের যেটা ছিল লাগেজ প্যাকেজ নিয়ে আমরা চলে আসি, এবং ওই সময় চেক ইন অফ ছিল, চেক ইন চেক আউট অফ ছিল, কারণ রিসেপশন তখন খোলা নেই, ছোট একটা মোটেল ছিল। তো আমরা কি করলাম, জাস্ট আমাদের রুমের ইলেকট্রনিক কি গুলো প্যাক করে ওখানে রিসেপশনে রেখে জাস্ট নোট রেখে গেলাম যে উই আর লিভিং ফর সাম ইমার্জেন্সি প্রবলেমস। তো এই মুহূর্তে আমরা লিভ কিভাবে করবো, আমরা একটা পাশে একটা সিটি ছিল যেটাকে বলা হয় বৌমাত, বৌমাত বিডার। তো সেখান থেকে আমরা ট্যাক্সি কল করলাম, সেটা একটা বড় সিটি ছিল, সেখানে ট্যাক্সি কল করলাম। ওখান থেকে প্রায় 30 মিনিট লাগে ট্যাক্সিটা আসতে, আসার পরে আমরা ট্যাক্সিতে করে আমরা ডিরেক্টলি বলি যে উই হ্যাভ টু গো লুজিয়ানা অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো হাউ লং ইট গোনা বি টেক। তো ও আমাকে বলে যে এখান থেকে প্রায় 2 আওয়ার্সের জার্নি। তো আমরা ট্যাক্সিতে করে ওখান থেকে সেই দিন রাত্রিবেলা সেখান থেকে লিভ করি। তো এটাই ছিল আমার একটা এক্সপিরিয়েন্স রিসেন্ট। এবং রাসেল ভাই, যেটা আমি লাস্টে বলবো, সেই ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে আমি জানতে পারি, আমি এবং আমরা জানতে পারি যে যে মোটেলটাতে আমরা উঠছিলাম সেটা একটা পুরনো বাড়ি ছিল, অনেক পুরনো একটা বাড়ি ছিল, এবং যে ট্যাক্সি ড্রাইভারটা সে এই পোর্ট আর্থার, হি ইজ বর্ন অ্যান্ড রেইজ ইন পোর্ট আর্থার। তো সে আমাকে বললো যে এরকম ভাইয়া, এই যে আপনারা যে মোটেলটাতে উঠছেন বিচের পাশে, এটা একটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, এখানে একটা ওল্ড ফ্যামিলি থাকতো, অনলি একটা ওল্ড লোক এবং একটা তার ওয়াইফ থাকতো, বাড়িটা একটু বড় ছিল, সেটাকে ভেঙে এটা করা হয়েছে, এবং এই বাসায় কেউ আসতে পারতো না, এই বাসায় মানে কেউ আসতে পারতো না, কোনো গেস্ট বা তাদের ছেলে মেয়ে পর্যন্ত এখানে আসতে পারতো না। তো তারা পরে এটাকে সেল করে তারা কোথায় চলে গেছে কেউ জানে না, শুধু এখানে যে নতুন প্রপার্টি করা হয়েছে, এই যে মোটেলটা করা হয়েছে সেটা নতুন নিউ কনস্ট্রাকশন মোটেল করা হয়েছে। এরপরে আমরা ওখানে আর পরে আমরা আমরা ওর কাছে শুনতেও চাইনি কোনো কিছু, দেন আমরা লুজিয়ানাতে প্যাক করি। এই ছিল ভাই আমার কাহিনী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং, নেক্সট আবার কথা হবে। থ্যাংক ইউ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with grounding form.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 48.0 FM, আমি রাসেল আসিস্তে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যারা আমাদের SMS পাঠিয়েছেন তারা চলে যান ডাব্লিউ আপনার SMS স্তরে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40FOORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @40FM, উইচ ইজ BHWTFM @RADIO4FM, নাম এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। এবং যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio4FM এবং www.facebook.com/bhootfm.rasel। আমরা চলে আসছি আরো একবার বাবু ভাইকে সাথে নিয়ে, এবং আজকে চলছে হ্যালোইনের স্পেশাল ভূত এফএম এবং আমাদের স্পেশাল এপিসোড, এবং আমরা রয়েছি গুলশান একের ন্যান্ডুজে। আপনারা চাইলে এখনো আসতে পারেন, আমরা 3টা পর্যন্ত এখানে থাকবো, এবং কালকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমরা আবারও থাকবো আপনাদের সাথে। সুতরাং যদি আপনারা চান তাহলে এখানে চলে আসুন, কালকে অবশ্য শো হবে না, বাট আমরা এখানে আসলে আপনাদের সাথে কথাবার্তা হবে এই আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি বাবু ভাইয়ের কাছে এখন ঘটনা শুনতে। বাবু ভাই, এই ঘটনাটা কোথাকার যদি আমাদের আগে
বলেন। এটা ফ্লোরিডার ঘটনা, এটা ইউনাইটেড স্টেটস এর ফ্লোরিডার ঘটনা,
ওকে,
বয়িংটন বিচ এলাকার। ওখানে আপনার একটা বড় পুকুর ছিল, এবং পুকুরটা আশপাশে হচ্ছে আপনার সুগার কেন ফিল্ড এলাকা, হ্যাঁ, মানে আর তার মাঝখানে একটা বড় পুকুর, এবং পুকুরটার পাশে একটা বাড়ি ছিল আর কি। তো এই ঘটনা আমাকে বলেছে গ্যারি নামে একজন, হি ওয়াজ এ নন পার্সন টু মি, আমাকে চিনতাম গ্যারিকে
আগে থেকে।
গ্যারি বলেছিল আগে যে ওই পুকুরটার পাশে একটা বাড়ি ছিল, সে বাড়িতে আপনার একটা বাবা মা আর একটা মেয়ে থাকতো আর কি। তো মেয়েটা কোন একটা কারণে বাবা মার উপর রাগ করে মানে ঝগড়াঝাটি করে, এবং সে মানে খুব জিদ করে পুকুরের মধ্যে আপনার শুয়ে থাকে আর কি, জিদ করে।
আচ্ছা।
এবং জেদের বসে শুয়ে থাকতে এক সময় সে আর মানে শি ফেল কোল্ড অ্যান্ড শি কুড নট গেট আপ, চড়তে পারে নেই, ঠান্ডা ফিল করে এক সময় সে ওখানে তলিয়ে যায়।
আচ্ছা।
এবং সে মারা যায়, পরবর্তীতে লাস্টে পাওয়া যায় আর কি। তো এরপর থেকে যে ঘটনাটা হয় যে ওখানে ওই বয়ন্টন বিচে যে পুকুরটাতে ওটার যে ওই বাড়িটাতে আর কেউ থাকতো না, বাড়িটা প্রায় অ্যাবান্ডন হয়ে গিয়েছিল, ওখানে কেউ যেত না। তো ওই বাড়িটার আশেপাশের জায়গাটা, সেখানে গেলে মানুষ একটা ভয় পেত, একটা মানে গা ছমছম করা পরিবেশ হতো। তো ঘটনাটা গ্যারি যখন আমার বলে, গ্যারির এক্সপিরিয়েন্স করা প্রথম জিনিস, গ্যারিরা খুব ইয়াং ছিল তখন, টিন এজ ছিল ওরা, তো বেড়াতে গিয়েছিল ওখানে আপনার ওই জায়গাটাতে, এবং তারা ফ্রেন্ডরা গ্যাদার করতো, সিগারেট টিগারেট খেত, এক জায়গায় বসে আর কি স্মোক করতো। তো ওই জায়গাটা আর কি ভৌতিক, এদের মধ্যে একটা আলোচনা হয় যে এখানে কোন কোন ভৌতিক স্পট আছে। তো ওর মধ্যে একজন বলে যে বয়েন্টন বিচের অমুক জায়গাটার মধ্যে এরকম জিনিস আছে। তো গ্যারি ইন্সপায়ার্ড হয়ে ওদের সাথে ওখানে যায়, ওরা ওখানে খুব আড্ডা আড্ডা মারার পরে ওই পুকুরটার কাছে যায়। তো গ্যারি বলে যে পুকুরটাকে আমি যা দেখেছি, ডান পাশে হচ্ছে সুগার কেন ফিল্ড, বাম পাশে বেশ উঁচু একটা জায়গা, মানে দেখলে বোঝাতো না যেটার মাঝখানে পুকুর আছে, মাটি মনে হচ্ছে বাম পাশে বালির একটা ঢিবির মতো।
আচ্ছা,
তো ওই ঢিবি দিয়ে উঠে গেলে দেখা যাচ্ছে যে একটা পুকুর, পুকুরটা বেশ নিচে, আর চারিপাশে এক কোনা দিয়ে পুকুরের এক কোনায় হচ্ছে একটা জঙ্গলার মতো আছে, গাছপালা হচ্ছে, ওখানে বাড়িটা পুরোনো সেই বাড়িটা আছে। তো ওকে ওর ফ্রেন্ডরা বলে যে ওখানে উঠলে তুই যদি ওই বাড়িটায় যেতে পারিস তাহলে মনে করবো যে তুই অনেক কিছু পারিস আর কি, মানে ওর সাথে একটা বাজি লাগে আর কি। তো বাজি লাগার পর গ্যারি বলে যে আই ক্যান ডু দ্যাট, এটা মানে এরকম আমার কাছে কোনো ব্যাপারই না, হ্যাঁ আই ডোন্ট বিলিভ ইন দিস থিং, এই ভুল টুথ কি আছে আই ডোন্ট বিলিভ ইট। তো যেটা করে ও বন্ধুরা বলে কি তোকে কিন্তু আমরা ফেলে চলে যাবো। তো বলে আচ্ছা ওকে ইউ ক্যান ডু দ্যাট, আমাকে ফেলে চলে যেতে পারো। তো ওকে রেখে ওরা চলে যায় কি, দূরে চলে যায় আর কি। তো বলে যে আমি ফিল করলাম যে গাড়িটা আস্তে আস্তে চলে গেল, আমার বন্ধুরা মানে ট্রাকে করে আসছিল, ওই ট্রাক আস্তে আস্তে চলে গেল, শব্দ পেলাম যে ডার্ট রোড দিয়ে উঠে গেল। তো ঠিক ওরা যখন চলে গেল তখন আমার কাছে ভয় লাগা শুরু করলো, রাত দুটোর মতো বাজে তখন, মানে ইট ওয়াজ লাইক রাত দুটো বাজে বেজে গেছে, মানে মানে একদম নিশুতি রাত, মানে আশেপাশে আলোর কোনো চিহ্ন নেই, ঝিঝি পোকা ডাকতেছে, এবং তখন সে ভয় পাওয়া ফিল করে শুরু করে আর কি। তারপরে যেহেতু ফ্রেন্ডের সাথে বাজি লাগছে তো আমি খুঁজেতেই হবে, তো আমি হাঁটি। আর একটা ব্যাপার হচ্ছে যে মিথ্যা কথা এইসব ব্যাপারে ওরা খুব কম বলতো,
কম বলতো
ভাই, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখা যাচ্ছে বলি আর কি, একটা কিছু না করে আমরা করে ফেলেছি, তো ওখানে কিন্তু এই প্রবণতাটা কম, কিন্তু বাজি লাগছে ফ্রেন্ডের সাথে, যেতে পারলে যাবে, না যেতে পারলে বললো যাইনি, ঠিক আছে। তো হাঁটা ধরে, তো হাঁটতে 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 ও কর্নারে চলে যায়, মানে ওকে ওই ডেস্টিনেশনে পৌঁছাতে হলে পুকুরের এক কর্নারে যেয়ে আবার লেফট টার্ন নিয়ে যেতে হবে আর কি।
আচ্ছা,
তো এইভাবে সে হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে, তো যখন ওই কর্নারে চলে আসছে তখন সে দূর থেকে দেখতেছে যে ওইখানে একটা আলোর মতো, আলোটা হচ্ছে ঠিক, ও বলছে যে তুমি যদি কোনো পাতলা কাপড় বা নেটের কাপড়ের উপাশ থেকে কোনো রূপালি মানে সাদা টাইপের লাইট জ্বালাও, জাস্ট লাইক দ্যাট, এরকম একটা আলো বাতাসের মধ্যে যেমন একটু ঝুলতেছে আর কি। তো মনে করে যেটা তার একটা ইলিউশন, যেহেতু স্মোক স্মোক করছে হতে পারে, ইলিউশন হতে পারে। তো মানে একটু তাকায় থেকে আবার হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে দেখো না এখানে ইলিউশন হওয়ার কোনো কথা নেই, যেখানে আলো হচ্ছে তার আশেপাশের জায়গাটা বেশ আলোকিত হয়ে যাচ্ছে প্রায় এক ফিট মতো, তারপর দেখে আলোটা আস্তে আস্তে আসছে সামনের দিকে আসছে। তো চিন্তা করে এটা কি মানে এমন হতে পারে কোনো ফসফরাসের আলো বা কিছু, সেটাও না। তারপর হাঁটতে হাঁটতে ও যখন কর্নারে চলে আসে তখন সে বুঝতে পারে ওইটা তো মনে হচ্ছে আলোটা হচ্ছে একটা মানুষ, মানুষটার গাত থেকে আলো বেরোচ্ছে, এবং দ্যাট ইজ লাইক আপনার মানে কোনো মানুষ যদি গ্লিট করতে থাকে বা কোনো মানুষ গ্লোয়িং কোনো মানুষ থাকে যার গা থেকে আলো বেরোচ্ছে, এরকম একটা মানুষ হেঁটে হেঁটে আসতেছে, এবং আরো যখন কাছে আসছে প্রায় আরো ধরেন ওই ডিস্টেন্স থেকে আরো 200 ফিট কাছে, তখন সে দেখে বুঝতেছে এটা একটা মেয়ে মানুষ, একটা মেয়ে একটা নাইট গাউন টাইপের পরে আছে, এবং মনে হচ্ছে তার গা থেকে আলো বেরোচ্ছে। এই যে গ্যারি আমার ফ্রেন্ড রয় কিনা ওই জায়গায় যাই, তো যখন আমরা ওই জায়গাটায় যাই ঠিক ওই সেম ডার্ট রোড ওখানে আবিষ্কার করি, এবং ডার্ট রোড আছে ঠিক সেই সুগার ক্যান ফিল্ড আছে, এবং সে পুকুরটার যে উঁচু ঢিবিটা সেটাও দেখি, এবং ওই ঢিবিতে উপরে উঠি, ওঠার পর দূরে দেখি সে বাড়িটা আছে। বাট আসলে রাসুল ভাই মানে আর কি আসলে আমাদের সময় সুযোগ হয়নি ওই কাছাকাছি যে কিছু দেখা যায় কিনা এরকম দেখার।
আমরা চলে যাব আমাদের এইখানে যে অতিথি আছেন, একজন এর আগেও আমাদের এখানে এসছেন, আজকে তিনি এসছেন, তিনি আমাদের কাছাকাছি একটা হসপিটালের ডক্টর। আমরা আপনারা সবসময় ডাক্তারদের কাছ থেকে ঘটনা শুনতে পছন্দ করেন, তো তিনি আজকে আবারও এসছেন, আমরা কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যাবো, এবং এই সময়টাতে আমরা একটু আপনাদের এসএমএস বলি।
আমি দেখতে পাচ্ছি যে আমাদের এস এম এস করেছেন এমডি শরীফুল ইসলাম, এছাড়াও তৌহিদ ময়মনসিং থেকে এস এম এস করেছেন, নাহিদ সাভার থেকে আমাদের এস এম এস করেছেন, সাকিব আমাদের এস এম এস করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, জিয়াউদ্দিন ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রিমু, শাইফুল আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে টুম্পা সিলেট থেকে, এছাড়াও জনি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন কে এম রাফসান রাজশাহী থেকে এবং লাস্ট স্টোরিটার প্রশংসা করেছেন, রবিউল পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে আমাদের এস এম এস করেছেন, লাকি আমাদের এস এম এস করেছেন, রেগুলার আমাদের লিসনার তিনি জানিয়েছেন, এস এম ইমরান খান আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আয়েশা লিখেছেন আই লাভ ভূত এফ এম, এছাড়াও আমাদেরকে জুয়েল এবং হাফিজুল এস এম এস করেছেন, বাবু যশোর থেকে আমাদের এস এম এস করেছেন, আর ডক্টর আলিফা একটা ঘটনা শুনতে চান, ডক্টর আলিফা এখন অলরেডি তিনি অসুস্থ, বাইরে ওয়েট করছেন, বাসায় যাওয়ার জন্য ওয়েট করছেন তিনি, সো আমাদেরকে পিয়াস এস এম এস করেছেন, এস এম এস করেছেন কি, আমাদেরকে রাত্রি এস এম এস করেছেন, জিনিয়া মিরপুর থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে মাহাম মেহেদি, এছাড়াও এস এইচ আব্রার হবিগঞ্জ থেকে এস এম এস করেছেন, অর্চি ঢাকা থেকে এস এম এস করেছেন, তাসনিম আমাদের এস এম এস করেছেন কল্যাণপুর থেকে, এছাড়াও আরো অনেকেই আমাদের এস এম এস করছেন, আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ওয়ার্টি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে দিন 9840 নাম্বারে আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম ব্যাটারি ফুর্তি ডট এফ এম, সরাসরি আমাদের এখানে চলে আসতে চাইলে আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলটেন এক ন্যান্ডুজ, এছাড়াও আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে www.facebook.com/radio40 যারা আছেন এখনো পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং এখন আমার সামনে একজন বসে আছেন, আমরা তার কাছে যাবো এবং আপনার নামটা প্লিজ আরেকবার একটু যদি সবাইকে বলতেন তারপর আপনার ঘটনায় যাই আমরা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান।
জি,
আমি মহাখালী কলেজ হাসপাতালে কাজ করছি। তো আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার দেশের গ্রামের বাড়িতে, এখানে গ্রামটা মুন্সিগঞ্জের একটি গ্রাম।
জি,
সেটা আপনার টাউনের পরপরই গ্রামটা, দক্ষিণে সর্দারপাড়ার পাশে গ্রামটার নাম রতনপুর, গ্রামের নামও আমি বলে দিলাম। তো ওখানে একটা খুব পুরনো জমিদার বাড়ি আছে, তো জমিদার বাড়িটা ঘিরে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা এর আগে আমি একটু শেয়ার করেছি, এখন আরেকটি ঘটনা যেটা একদম আমার সামনেই ঘটেছিল সেটা আমি শেয়ার করছি। তো এই ঘটনাটা আমার মার বোন, এক বোন খালাতো বোনকে নিয়ে, যে আমার খালা হয় উনি। তো সেই খালা যখন ইয়াং ছিলেন, ঘটনাটা 85-86 এর দিকের ঘটনা, তখন আমি ছোট ছিলাম, যাই হোক সেভেন এইটে পড়তাম। তখন আমি একদিন এই গ্রামে বাড়িটা বেড়াতে যাই, বেড়াতে যাওয়ার পরে তো ওই দিনই দুপুরবেলা, মানে দু একদিন পরে দুপুরবেলা, আমার সেই খালা পাশের গ্রাম থেকে একটা মাছ নিয়ে আসছিল, বেশ কিছু মাছ সাথে করে পাশের গ্রামে বেড়াতে যায়, পুকুরে মাছ ধরা হয়েছিল, ধরার পরে তাকে দেয় যে তুই নিয়ে যা। সে আবার এই জমিদার বাড়িতে থাকতো, নিচের তলায়, তিনতলা বাড়ি নিচের তলায় থাকতো। তো যখন সে দুপুরবেলা আসলো, আসার পরে তখন তেমন কিছু হয়নি, সন্ধ্যা থেকে সে একটু অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করলো, যেমন সে একটু চুপচাপ হয়ে গেল, কথা বলতেছে না, ডাকলে উত্তর দিচ্ছে না, এরকম একটা ব্যাপার, বাইরে চলে যেতে যাচ্ছে, বাইরে গিয়ে ফিরতেছে না, হ্যাঁ এরকম আর কি, বাইরে অন্ধকার মধ্যে দাঁড়ায় আছে। তো তখন কেউ কিছু বুঝতে পারেনি আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এরকম করে রাতে খাওয়া দাওয়া করার জন্য তাকে খোঁজা শুরু হলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তখন প্রায় 9টা বাজে, রাত 9টা বাজে, তো আমি আমার মামা দুজন মিলে তাকে খোঁজা শুরু করলাম, আর অন্যরা তো নিচে থাকে, আমরাও ছাদে তাদের আশেপাশে খুঁজতেছি। তো বাড়িটা যে দোতলার যে ছাদ, সেখানে কিছু অংশ কমপ্লিট হয়েছে, কিছু ইনকমপ্লিট রয়েছে, সেই ইনকমপ্লিট পার্টের মধ্যে কিছু খোলা জায়গা আছে, জঙ্গল টঙ্গল গাছ টাছ ঘেরা, সে ওখানে দেয় দেওয়ালের মধ্যে পিঠ থেকে, হঠাৎ করে তাকে দেখা গেলো 10টা সাড়ে 10টার দিকে, যে ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। তো আমরা তো অবাক, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? তো আমরা, আমার মামা বলে, তুই এখানে কি করছিস, তুই আয় ভিতরে, খাওয়া দাওয়া করবি না? সে কোনো উত্তরই দিচ্ছে না, সে এক দৃষ্টিতে সে সামনের দিকে তাকিয়ে আছে, জঙ্গলের দিকে। তো তাকে মামা যে হাত ধরলো আনার জন্য, সে এক ঝটকা হাত ছিল। তো আমার মামা তখন একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তখন আমি 7-8 পড়ি। তো দৃষ্টিতে আমি ঠিক আসলে তখনও বুঝি নাই, জাস্ট আমাকে বললো যে ওকে সমস্যা হয়েছে, ওকে ধরছে। এই শুনে আমার, এই শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ের যে ইয়েগুলো ছিল, লোমগুলো সব ইয়ে হয়ে গেলো, দাঁড়িয়ে গেল। তা আমি আসলে গা ছমছম করতেছিল রীতিমতো। আমরা দুজন মিলে চেষ্টা করলাম, আমার খালার বয়সও তখন খুব একটা বেশি হবে না, এই 14 বছরই হবে, তাকে আমরা দুজন ছেলে মিলে ধরে আনতে পারতেছি না। তার গায়ে একটা ওই আসলিক শক্তি যেন কিভাবে যেন তার মধ্যে চলে আসলো, আমরা দুজন মিলে তাকে আনতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্টে আরেকজনকে ডেকে আনা হলো, তাকে ধরে অনেক কষ্ট করে আমরা বাসার মধ্যে নিয়ে গেলাম, রুমের মধ্যে। রুমে নেওয়ার পরে সে কোনোভাবে আমাদের কন্ট্রোলে থাকবে না, সে সারাক্ষণ মানে খুব রাগ এবং তাকে ফুঁসে হাত পা ছুটছে এবং গলার টোনটা খুবই নাজাল হয়ে গেছে, নাকি গলা যেটা বলে, সে কথা বলতেছে যে আমি চলে যাব, আমি আমাকে মারতে খুব সে মাছ খেতে যাচ্ছে। তা আমার মামা বলতেছে তোকে দেওয়া যাবে না, হাতে হাতে দেওয়া যাবে না, হ্যাঁ আমি উঠানের মধ্যে রাখি, তুই ওখান থেকে খেয়ে চলে যায়। আমার মামা অবশ্যই গ্রামের মানুষ, উনি আগে থেকে জানে কিভাবে কি ট্রিট করতে হয়, উনি সেই জিনিসটাই বললেন, কিন্তু সে বলতেছে তাকে হাতে হবে। তো এইটা তো আর হয় না, একটা মানুষ জলজন্ত মাছ দিয়ে দিব সে খাবে নে, কাঁচা মাছ তো আবার। তো যাই হোক, আমার নানি আবার ওইসব ব্যাপারে ট্রিটমেন্ট একটু জানতেন, তো উনি ওর যে লিটল ফিঙ্গার যেটা সেটাকে ধরে উনি কোরআনে কিছু আয়াত পড়তেছিলেন, কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে সে নানির মুখে থুতু মারা শুরু করলো একদম জলজন্ত ভাবে।
আচ্ছা,
ডিরেক্ট এবং খুবই এমব্রেসিং একটা সিচুয়েশন, সে খুবই মানে আচরণ করছে অ্যাবনর্মাল, কোনোভাবেই সে মানে থাকবে না, সে বের হয়ে যাবে। তাকে বলছে, বলছে আমি বাইরে চলে যাবো, আমাকে রাখতে পারবেন না। এই দোয়া টোয়া পড়লাম, তারপর সে নিজেকে নিজে এজ করতেছে, কানের দুলটু খুলে ফেললো, চুল এলোমেলো করে ফেললো, হ্যাঁ এরকম নানা রকম অ্যাক্ট করতেছে। এক সময় সে আমার দিকে তাকিয়ে বললো, তুই কে? এটা শুনে তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, যে আমি আবার ভাবলাম কি আমার কাছে ট্রান্সফার হয়ে যায় কিনা, যাই হোক এনিওয়ে এই প্রবলেমটা হয় নাই। তো এই জিনিসটা তার অনেকক্ষণ ছিল, প্রায় দুই তিন ঘন্টা তার মধ্যে প্রচন্ড প্রবলেম করে, করার পরে এক পর্যায়ে সে খুব কুল হয়ে যায়। কুল হয়ে যখন তার সেন্স আসে, মানে তখন আবার ফেইন্ট হয়ে যায়, ফেইন্টের পর তার পানি টানি ঠেলে যখন সেন্স না হয়, তখন সে বলে যে এতক্ষণ আমার কি হইল, কি আমি কি কি হইলো, আমার এরকম দুলটুল খুঁজছে কেন, মানে তার কোনো সেন্সই নেই। এই প্রবলেমটা তার অনেক বছর ধরে চলে, অনেক বছর ধরে চলে, এমনকি তার বিয়ে যখন হয়, বিয়ের পরও দেখে শোনা যায় শ্বশুর বাড়িতে যে সে ফাঁক সুযোগ পেলে এই মাছ করতেছে, এখান থেকে কাঁচা মাছ খাওয়া শুরু করছে, খুবই এমবেসিং। এবং এই জিনিসটা তার বিয়ের দশ বারো বছর পর্যন্ত প্রবলেম হইতো, আর যখনই বাপের বাড়ি বেড়াতে আসতো সে রাতের বেলা বের হয়ে যেত, তাকে খুঁজে আনতে হতো, অনেক দূরে যেতে হতো, হ্যাঁ এবং তাবিজ দিয়ে রাখতো সবসময়। তো এই ছিল আমার মোটামুটি ঘটনা এই বাইকে ঘিরে। আরো দুই একটা ছোট ঘটনা আছে, আমি কি বলতে পারি?
একটু পরে সেটা শুনে আমরা আপাতত কিছু
থ্যাংক ইউ।
ওকে, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব, কিছু এসএমএস পড়বো আমরা, এবং আমাদেরকে যারা এসএমএস পাঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখনো এত রাত পর্যন্ত এফএম ইমরান আমাদের এসএমএস করছেন, তৌহিদ গাজীপুর থেকে আমাদের এসএমএস করছেন, বেশ ভয় লাগছে আমাদেরকে। বাঁধন এসএমএস করছেন পাবনা থেকে, নিলয় এসএমএস করছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি মিন্টু, এফএম ইমরান খান ইমন আমাদের এসএমএস করছেন, আচ্ছা তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, আমাদেরকে তৌহিদ এসএমএস করেছেন গাজীপুর থেকে, এছাড়াও আমাদের এখানে টুম্পা সিলেট থেকে এসএমএস করে লিখছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে সাকিব এসএমএস করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন জানিয়েছেন, পাপ্পু আমাদের এসএমএস করেছেন, তিনজন একসাথে তারা ভূত এফএম শুনছেন, এছাড়াও তৌহিদ গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের কাছে। জাহিদ, জাহিদ আমাদের এখানে এসএমএস করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি একটু কমানোর পরামর্শ দিয়েছেন। ওকে, সমুদ্র আমাদের এখানে রয়েছেন এবং তিনি বলছেন জাস্ট অসাম, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আব্দুল বাশার, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিউদ্দিন জনি, মহিউদ্দিন জনি অনেকগুলো কমেন্ট করেছেন, আরিফুর রহমান জিতু, এছাড়া আমাদের সাথে সাব্বির চৌধুরী রয়েছেন, এম ডি সুমন ভূঁইয়া, আলিফ আতিফ খান সালমান আমাদের সাথে আছেন, এছাড়াও মঈনুদ্দিন জনি আমাদের সাথে রয়েছেন, মিখাইল শেখ আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে আছেন এই মুহূর্তে সামিয়া হক মুন্না সহ আরো অনেকে। আপনি যদি আমাদের সাথে থাকতে চান বা ফেসবুকে আসতে চান, তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutasam.rasel। আমরা আরো একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসবো এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল হচ্ছে bhutfm@radiofree.fm which is bhutfm@radiofree.fm। এসএমএস করতে জানেন মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুটি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 840 নাম্বারে। আজকে আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি হ্যালোইনের শুভেচ্ছা, এবং আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান এক অ্যান্ড্রুজে, কালকে থাকবো সকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আবারও আপনাদের আমন্ত্রণ রইল, এবং এখনো যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা হচ্ছে আমাদের, মানে বলতে পারি যারা প্যারানর্মাল সবকিছু পছন্দ করি তাদের সবচেয়ে বড় উৎসবের দিন। একটা সময় ভয় ছিল, বাট এখন বলা হয় এই দিনটা নাকি আরো বেশি মানে সাধুদের আত্মা বা সাধুদের দিন আর কি, সাধু সন্ন্যাসীদের মতো দিন, এরকম একটা জিনিস, কিংবা ভালো স্পিরিটের দিন। সো আমার মনে হয় বলেন, আমি বুঝতে পারিনি। ওকে, সো আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমি যেটা বলছিলাম যে হ্যালোইন নিয়ে, তো হ্যালোইনটা এখন অনেকটা সেলিব্রেশনের পর্যায়ে চলে গেছে, এবং আমরা সবাই সেলিব্রেট করতেই পছন্দ করি এই দিনটিকে, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এখান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এখানে এসেছেন, এবং তারা সবাই নানান ধরনের নানান ভাবে এসেছেন, এবং জমজমাট হয়ে উঠেছে আমাদের এই জায়গাতে। এবং আশা করছি যে আগামী, আজকে যারা আসতে পারেনি তারা আগামীকাল তাদের সবাইকে দেখতে পারবো। যাই হোক, আমাদের এখানে ফুর্তির পেজেও আমাদের অনেকে কমেন্ট করছেন, সেগুলো আমরা একে একে পড়বো। আপনারা যারা এসএমএস করছেন এখনো পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি অনেক কথা বলছি কারণ ওইদিকে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, তো এটা কি সলভ হয়েছে? ওকে, সলভ হয়েছে। তো আমরা ব্রেকে যাবো, এবং ব্রেকের পরে আমরা আবারও একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, তারপর আবারও ফিরে আসছি। অ্যান্ড সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Hi, my name is Mariam Islam MJ and I am from America. I'm currently residing in Dhaka City and I'm 22 years old and I'm a private student. I would like to share three different stories with you and I will be sending them to you in three separate voicemails, inshallah. This first story happened to my best friend, Rupanti Khandakar. Rupanti and I studied in a coaching center in Gulshan where we have five other friends and together we are a group of seven and we are like a family. We share everything with each other, we're very close-knit, so although all these things happened to Rupanti, it affects all of us, especially me, because she's my best friend. So it didn't happen in one day. এখন পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে এফেক্ট করে, বাট এটা একদিনে হয়নি, এটা অনেক দিন ধরে হয়েছে, and it got scarier and scarier. So the first time that this happened, it happened in our coaching center. Rupanti, Ali and I were sitting and we were chatting. After a while, Rupanti had accounting class, so she had to go to class and Ali and I left. We said bye to her and we went. So after 1 hour, when her class was over, she came downstairs and she saw Ali standing there, which was surprising. So Ali ke dad bhai, dad bhai par Ali ghure ur dike takai. Takai ur dike ki jali ur dike onek raat kore takai, se Ali pojano kichu kore soste. তো তারপরে ও এটা কিছু মনে করে না, কারণ আলী না অনেক নরম টাইপের একটা মানুষ, তো মনে করছে যে হয়তো অন্য কারোর সাথে কিছু হয়েছে, ও আসলে সেটাকে হাইড করতে পারতেছে না। তো ওকে না বদল করার জন্য ও আর এটা নিয়ে ওকে কিছু জিজ্ঞেস করে না, জাস্ট র্যান্ডমলি ওর সাথে গল্প করতে করতে কোচিং থেকে ওরা দুজনের সাথে বের হয়। বের হওয়ার পরে রূপনকে ঘুরে দেখে কি যে আলী আর ওর সাথে নাই। তো ও বলে কি ব্যাপার, ভোর দুপুরে এভাবে আলী আমার সাথে এরকম করলো কিসের জন্য? ওর তো কোথাও কোনো তাড়াহুড়ো নাই যে কোথাও তাড়াতে চলে যেতে হবে, আমাকে বাই না বলে চলে গেলো কিসের জন্য। তো পরে ওর সাথে সাথে আলীকে ফোন করে, ফোন করে বলে কি যে এই দোষ তোকে কিছু হয়েছে, তুই আমাকে বাইটাই না বলে চলে গেলি যে? তো কি বলিস, আমি আর এমনি তো তোকে বাই বলে একসাথেই বের হইলাম। বললে না না, তুই তো হচ্ছে কোচিং এ নিতে ছিলি, আমি তো অ্যাকাউন্টিং ক্লাস থেকে বের হয়ে তোর সাথে কথাবার্তা বললাম, তারপরে তুই যেন চলে গেলি বাই না বলে। আমি তো এমজির সাথে বের হয়েছি, বের হয়ে এমজি বাসায় চলে গেছে, আর আমি আমাদের আরেকটা ফ্রেন্ড হচ্ছে পারভেজ, আমি পারভেজের বাসায় আসছি আলী বলতে। রূপন্তি বলতেছে তুই স্টপ প্লেইং, আমি তোকে দেখছি, আমি তোর সাথে কথা বলছি, তুই একটা কথাও বলিস না, ব্যাপার কি? ও বলতেছে দোস্ত তুই যদি বিশ্বাস না করিস তো কেন আমি পারভেজকে ফোন দিতে তুই ওর সাথে কথা বল। তো আমি পারভেজকে ফোনটা দেয়, রূপন্তি ওর সাথে কথা বলে, পারভেজও ওকে বুঝে বলে যে হ্যাঁ হ্যাঁ ও তো সত্যি সত্যি আমার বাসায় ছিল অনেক আগে থেকে, আমরা গেম খেলতেছিলাম একসাথে। তো রূপন্তি না এটা বিশ্বাস করতে চায় না, তো ওরা করে কি একটা সেলফি তুলে ঘুরি টুরি একদম সময় টমায় দিয়ে ওকে সাথে সাথে সেলফি পাঠায় যে দেখ আমরা এখনো পারভেজের বাসায় আমি আছি।
তো কিভাবে সম্ভব যে আমি এই মাত্র যদি তুই আমাকে দেখতে দেন হাউ ইজ ইট পসিবল যে আমি তোর সাথে এই মাত্র দেখা করে আমি এখন পারভেজের কাছে চলে আসছি। তো পারভেজ কোম্পানি এটা নিয়ে অনেক ভয় পাইছে, ইভেন পারভেজ আমাকেও ফোন করছে, তো ফোন করে আমাকে বলতেছে যে দোস্ত দেখ এরকম ঘটনা রূপন্তর সাথে হয়েছে, তো ও বিশ্বাস করতেছে না আমাদের কথা যে আলী যে আমার বাসায় ছিল। আমি বলছি হ্যাঁ আমি তো নিজেও আলীকে দেখছি যে যাইতে আমরা তার সাথেই বের হলাম। এই দিন রূপন্তর অনেক বেশি ভয় পায়, ভয় পেয়ে ও বাসায় যায়, বাসায় যেয়ে তারপরে ওর আম্মুক সবকিছু বলে, বলার পরে ও দিনকার রাতেও একা ঘুমাতে পারে না, ওর আম্মু পাশে যেয়ে শোয়। তা আনটি না এই রিয়াকশনটা দেখে মানে এরকম তো রূপন্তর কখনো করে না, কারণ আমাদের সবার মধ্যে রূপন্তর ইজ দি অনলি ওয়ান যে একটু ভয় পায়, ও কোনো ধরনের কোনো ভয় নেই, আমরা সবাই ভীতু কিন্তু ও কিছুই ভয় পায় না। তো এইভাবে ওকে দেখি না আন্টি একটু শক্ত হয়। তো আন্টি করে কি আলীকে ফোন করে, ফোন করে বলে দেখো বাবা তোমরা যদি কোনো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করে থাকো তাহলে তোমার রূপন্তর থেকে বলে দাও, কারণ ওকে আমি কখনো এইভাবে দেখিনি, ও অনেক ভয় পাইছে তোমরা ওকে বলে দাও। বলে দেখেন আন্টি বিশ্বাস করেন প্রমিস আমরা কিচ্ছু করি নাই, আমরাও শুনছি কি হয়েছে, তাহলে এটা সত্যি সত্যি হয়েছে, আমি ওখানে ছিলাম না। তো যাই হোক এরপরে কয়েকদিন পরে আলীর সাথে রূপন্তি ওর বাসার বারান্দায় দাঁড়ায় কথা বলতেছে রাত্রেবেলা, তখন বাইরে কোনো বাতাস ছিল না, খুব চুপচাপ, আর বারান্দার কাপড়গুলা মানে দে ওয়ার আ বিট মানে ওয়েট, মানে এইমাত্র মেলা হয়েছে এই টাইপের। তো রূপন্তি দাঁড়ায় ছিল, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, হঠাৎ করে ও ফিল করছে যে ও কোমরে একটা ঠান্ডা হাত লাগছে। তো ও নিজেকে বলছে কি যে না মানে ভিজা কাপড় হয়তো আমার গায়ে লাগছে, এটা এটাই হয়তো আমি ফিল করতেছি আর কিছুই না। কিছুক্ষণ পরে ওর ঘাড়ে লাগছে হাতটা, আবারও নিজেকেও সেম কথাটাই বলছে, তারপর মাথায় কিন্তু এটা বাঁচতেছে যে বাতাস তো নয়। তো আলীকে কিন্তু ফোনে আসে আলীর সাথে এবং আলীকে বলতেছে যে আমার সাথে কিন্তু এরকম এরকম হচ্ছে, তাই মানে হি ওয়াজ বেয়ারিং উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নো দিস দিস থিংস আর হ্যাপেনিং টু হার। থার্ড টাইম কিছুক্ষণ পরে আবার ওর কোমরে ওটা ঠান্ডা হাত ফিল করে, অ্যান্ড দিস টাইম শি ফ্রিকড আউট, শি সেড আলী আমি আর কথা বলতে পারবো না, আমি রাখি দোস্ত আমি যাই আমার ঘুমাইতে হবে, বলে ও বলে আমার সাথে এরকম হচ্ছে, তারপর রুমে এসে বারান্দা ঝটকায় দিয়ে কোনো মতো ঘুমায় যায়। এই দুই দিন রূপন্তি অনেক ভয় পাচ্ছে, ট্রু একটা নর্মাল মানুষের লাইফে হঠাৎ করে কোনো একটা জিনিস হলো যেভাবে ও রিয়াক্ট করার কথা সেভাবেই সে রিয়াক্ট করছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই সেকেন্ড ইভেন্টটা হওয়ার পর থেকে আমার ফ্রেন্ড রূপন্তি সে ওর সাথে যেন কি হয় যেটার এক্সপ্লেনেশন আমরা কেউ আজ পর্যন্ত দিতে পারি না, যে ওর পার্সোনাল দিক কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, সে বেশি বেশি মানে সাজুগুজু করা শুরু করে, অনেক খুশি ভাবে সে একদম বলতে গেলে লাখায় লাখায় হাঁটে এত খুশি। তারপর হচ্ছে যে ওর কোনো ভয় ডর নাই, মানে সে কোনো ভয়ই ফিল করে না, এবং সে পরে যখন ঠিক হয় তখন সামনে বলো যে দোস্ত আমি না ওই সময় ভয় ফিলিংটা ফিলই করতাম, এই ইমোশনটাই আমার ভিতরে কাজ করতো, ভয় আমি ফিল। যখন এই গল্পগুলো আমাদেরকে বলতো না তখন না কেমন শেষে শেষে খুশি হয়ে বলতো। তো এই জিনিসটা না আমাকে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক বদল করছে যে কি ব্যাপার ওর সাথে কি হচ্ছে। তো এরপর থেকে যে ঘটনাগুলো হচ্ছে একটা তো সে একটু ভয় পায় না, কারণ কি সে ভয় জিনিসটা ফিল করতো না। থার্ড যে জিনিসটা হয় কয়েকদিন পরেই হয় যে ও ওর বাসার ড্রয়িং রুমে হেডফোন দিয়ে কম্পিউটারে ডিজনির স্লিপিং বিউটি মুভিটা দেখতেছিল, দেখতে দেখতে তো হঠাৎ করে দেখে কি যে বেডরুম থেকে ড্রয়িং রুমে ওর আম্মু আসে, ওর আম্মু চুল আলানো ঝালানো খোলা, তারপরে উনি জাস্ট কোমর দুই কোমর মানে দুই হাত কোমরে দিয়ে দাঁড়ায় একদম মানে রাগ করে চোখ গরম করে চোখ দুটো একদম লালছে লালছে একদম গরম করে একদম রূপন্তর থেকে পাঠায়, তুই হেডফোন করে আম্মু কিছু বলে না কিছু হয়েছে, সে কিছু না বলে সুন্দর ঘুরে আবার চলে গেলো। আন্টি সুন্দর চুলগুলো বাঁধা, সে অনেক রিল্যাক্স হবে, আন্টি একটা ফ্রেন্ড আসছে যেটা আমি বলতে জানতো না, অনেকক্ষণ ধরে তারা সুন্দর গল্প করতো। তো আন্টি বলে কি ব্যাপার তোমার, আন্টি আসছে তুমি হচ্ছে যে একটু সালাম টালাম দিতে আসবে না, বললাম সরি আমি তো ইয়ে। তো রূপন্তির মা যদি একটু আগে দেখেই আসে যে ও হচ্ছে কম্পিউটারে মুভি দেখতেছে তাহলে কি এই কথাটা ওকে জিজ্ঞেস করার কথা যে তুমি করছিল কি করতেছিলা? তো রূপন্তি মানে ও আমাকে জিজ্ঞেস করে যে মু তুমি কি একটু আগে রুমে আসছিলা, বলে কই না তো, বলে যাই ঈশ্বর, বলে হ্যাঁ আমি এতক্ষণ তোমার এই আন্টির সাথেই গল্প করতো। তো ওই দিনকে ওর বাসায় ওর মা ওর ছোট বোন আর ওর খালামণি থাকে বিসাইডস দ্যাট গেস্ট। তো ওর খালামণির কাছে যদি জিজ্ঞেস করে যে খালামণি তুমি কি আসছিলা রুমে, বলে কই না তো আমি তো রুমে আসিনি, কেউই আসেনি অনেক বছর জিজ্ঞেস করে। তো দিস ওয়াজ দ্য থার্ড থিং দ্যাট হ্যাপেন্ড। তার কয়েকদিন পরে যেটা হয় সেটা হচ্ছে ওই সময় আমার বাবার অফিসে আমি আর রূপন্তি একসাথে মানে সেক্রেটারিয়াল লেভেলে কাজ করতাম। তো প্রতিদিন আমরা একসাথে অফিসে যেতাম, আবার একসাথে অফিস থেকে ক্লাস চলে যেতাম। কি বুঝে যেন একদিন আমি অফিসে যাইনি, মেবি আই ওয়াজ ইল অর সামথিং লাইক দ্যাট। তো রূপমকে একলা একটা অফিসে ছিল, মানে আমি যাইনি আর কি। তো কাজ করতেছে কাজ করতেছে, হঠাৎ করে ইন্টারকম একটা ফোন আসে। তো এই ফোনটা রিসিভ করে, রিসিভ করে দেখি যে কোনো সাউন্ড নাই, জাস্ট স্ট্যাটিক, মানে কোনো মানুষের কথা নাই, জাস্ট স্ট্যাটিক। তো হ্যালো হ্যালো করতেছে, কোনো কথাবার্তা নাই, ফোন কিন্তু একদম পারফেক্টলি ঠিক আছে। তো ফোনটা রেখে দেয়, রেখে দিয়ে কিছুক্ষণ পরে আবার জাস্ট স্ট্যাটিক, আবার একটা ফোন আসে জাস্ট স্ট্যাটিক। এরকম চারবার হয় ওর সাথে পরপর। রূপন্তি ওনাকে জিজ্ঞেস করে, রাব্বি স্যার আপনি কি আমাকে ফোন করেছিলেন ইন্টারকম? ওই না তো আমি তো সারাদিনে আজকে একটা ফোন করিনি, সারাদিনে আমাকে ফোন করিনি। আর ইউ শিওর? হ্যাঁ আই ডিডন্ট কল ইউ। ঠিক আছে, তাহলে আমি অন্যদেরকে জিজ্ঞেস করছি, অন্য স্যারদেরকে জিজ্ঞেস করছি কেউ আমাকে ফোন করছে। তাহলে দেন অফিসে তো চোর নাই, তাহলে মানে হ্যাঁ এখন গত হাফ এন আওয়ার ধরে দেয়ার ইজ নোবডি এলস ইন দি অফিস, ইটস জাস্ট ইউ এন্ড মি। আমি তো উনাদের সাথে জানেন না, আমি তো জানি না, আমাকে তাহলে এতক্ষণ ধরে ফোন করলো কে? তো ওই সময় তো রূপম থেকে আমি কিছু ফিল করে না, তো সে ডিডন্ট ফিল এনি ফিয়ার, শি ওয়াজ জাস্ট শক। দু তিন দিন পরে আমি অফিসে আসি, আসার পরে ও আমাকে এই গল্পগুলো বলতেছে, ফোন পাচ্ছিল আর আমরা ব্যাগ গুছাচ্ছি, তখন লাঞ্চ আও সবাই কিন্তু লাঞ্চ করতে চলে গেছে অফিস থেকে, কেউ নাই, শুধু আমি আর ও, আব্বুও নাই। তো ও আমাকে গল্পগুলি বলতেছে আর মানে বলতে বলতে আমরা দুজন কোচিং এ যাওয়ার জন্য আমাদের ব্যাগ ট্যাগ গুছাচ্ছি যে অফিস থেকে আমরা বের হয়ে যাবো, জাস্ট আমরা বের হবো, গল্প বলা শেষ, ব্যাগ গুছানো শেষ। এর মধ্যে ফোনটা বেজে উঠলো আবার, আমি ফোনে পাশে বসতাম, তো আই পিক আপ দ্য কল এন্ড আই হ্যালো এন্ড ইট ওয়াজ জাস্ট স্ট্যাটিক। আমি না, আই ওয়াজ সো শকড, মানে একটু আগে এই গল্পটা শুনলাম, আমি সাথে সাথে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, আমি না ওদিকে হাতে তাকাচ্ছিলাম। আমাকে দুটো জিজ্ঞেস করছি, পেছন দিচ্ছি পেছন দিচ্ছি, জিনিসটা আমি কিছু বলি না, আমার মানে আমাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে, তখন ও বুঝছে যে একদম সেম জিনিসটাই আমার সাথে হয়েছে। ও আর কিছু বলে না, আমিও কিছু বলি না, চুপ করে আমরা বসে ফোনটা রাখার কিছুক্ষণ পরে আবার ফোন আসছে, আবার রিসিভ করছি সেমকে চ্যাটেক্ট, আবার রাখছি, আবার ফোন আসছে, থার্ড টাইম রিসিভ করছি, তখন আমি অনেক ভয় পাচ্ছি যে কি হইতেছে এগুলো, অফিসে তো কেউ নাই, আমরা দুজনই জানি। তারপরে ফোন রেখে দেওয়ার পরে ফোর্থ টাইম যখন ফোন পাচ্ছে, আমরা দুজন ওরে আল্লাহ ওরে মারবো করে দৌড় দৌড় দিয়ে আমরা একদম দিক অফিস থেকে দৌড়ায় বের হয়ে দৌড়ায় সিঁড়ি দিয়ে নামে দৌড়ায় রিক্সায় উঠে কোচিং। তো যখন আমি কোচিং এ যাচ্ছি ওর সাথে, তখন আমি বলতে একটু কিছু হচ্ছে, আমার না খুব ভয় লাগতেছে, তুই একটা কাজ আমাকে একটা জিনিস প্রমিস কর, যে তুই মাগরিবের আগে দিয়ে বা ও সন্ধ্যার সময় ওই টাইমটাতে কোনো অন্ধকার জায়গায় থাকবি না, তারপর হচ্ছে যে মানে বাইরে থাকবি না, বাথরুমে টাথরুমে যাবি না, এসো এই টাইমটাতে তুই একটু কেয়ারফুল থাকবি। ঠিক আছে, তো সরি পাই প্রমিস, ওকে কেয়ারফুল। Few days later, she was at home and she needed to take a shower. So, she went inside the washroom and she realized that it's just 10 minutes left until Maghrib. So, she said, okay, I'm going to take a shower and be away. And she said, I'm going to take a Maghrib and I'll be back in the bathroom. So, she said, I'm going to take a shower and be away. And she said, I'm going to explode the bathroom. So, she said, I'm going to take a shower and I'm going to take a bathroom. এখন ও তো ভয় চোটে মরতেও পারতেছে না, কারণ কি মানে অন্ধকারের ভয় না, জাস্ট কাছে যদি পারার লাগে এই মুহূর্তে ও মরতেছে না। পরে ওর হাত দিয়ে শাওয়ারটা অন করে মানে পানিটা যাতে কাছগুলো একটু সরে, তারপরে কিছুক্ষণ শাওয়ার অন রেখে তারপরে ও হচ্ছে বাথরুম থেকে বের হয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে লাইটটা এক্সপ্লোড করার সাথে সাথে মগরিবের আজান দেয়, তারপরে ও বাথরুম থেকে বের হয়। কিছুদিন পরে আমাকে স্টোরিটাও শোনানো হয়, ও কোনো ভয় পায় না, আমি তো ভয়তে শেষ। তার কিছুদিন পরে না সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, ওর বাসায় ওর কম্পিউটারে ওর এক ভাইয়ার সাথে স্কাইপে কথা বলছিল চেয়ারে বসে বসে, আর চেয়ারটার পিছনে তখন বোধ হয় বাসায় কিছু এক্সট্রা মানুষ থাকবে দেখে, ঠিক কম্পিউটারের সামনের চেয়ারটার পিছনে এরকম তোষক বিছানো ছিল, ফ্লোরিং করা ছিল আর কি, আর ওর পাশে ওর ভাবি ওর ছোট বোন আর একটা কাজে আমি দাঁড়ানো ছিল। তো ওর ভাইয়ের সাথে কথা বলছে স্কাইপে, হঠাৎ করে ওর ভাইয়া ওকে জিজ্ঞেস করে কি কি হইলো, তো হচ্ছে যে কি হয়েছে, ওর ভাই ওকে বলতেছে যে আচ্ছা তুই একটু নড়ে চড়ে বস। এটা বলার পরে রূপন্তি একটু কনসিয়াস হলো অফ হার সারাউন্ডিং, দেন ও দেখে কি যে ওর নিচে কোনো চেয়ার নাই, সে তাকায় দেখে ওর ভাবি ছোট বোন কাজের মেয়েটা সবাই ওর দিকে হা করে ভয় পাকায় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি যদি এটা কি করতাম, আমি সাথে সাথে দাঁড়ায় যেতাম, ও কিন্তু মানে শি ডিডন্ট ইভেন মুভ, she just sat there and she was literally floating on the air, she was sitting ekdom pura normally manush jodi relax hoye boshe hobe she matashe moto boshe ache, নিচে কিন্তু কোনো চেয়ার নাই, চেয়ারটা অটোমেটিকলি ও কথা বলতে বলতে সবাই দেখছে, ওর ভাইয়া দেখছে, ভাবি দেখছে, ওর ছোট বোন দেখছে, কাজের বেটা দেখছে, সবাই দেখছে যে চেয়ারটা একদম ধ্রিম করে ফট করে ওর নিচ থেকে সরে যেয়ে তোষক সহ ঠেলে একদম দেওয়ালের সাথে যেয়ে লেগে গেছে। ও কিছু ফিলও করে, এরপরে ও আস্তে করে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সবাই তো এটা নিয়ে মানে আতঙ্কিত যে কি অবস্থা এগুলো। ও তো তখনও কোন সিরিজন ফিল দ্যাট স্কেয়ার্ড, সো ও এটা নিয়ে আসলে কোনো কিছু মাইনটেন করে না, ভয় খায় না, কিছুই হয় না ওর। ইনফ্যাক্ট কয়েকদিন পর যখন আমাকে স্টোরিও বলছে, কি সুন্দর হেসে হেসে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমার সাথে যে ভূতটা আছে ওই ভূতটা তো অনেক ভালো ভূত, ও তো হচ্ছে যে আমার নিচে ইনভিজিবল চেয়ার বানায় দেয়। ইট ওয়াজ সো স্কেয়ারি বিকজ আমি কোনোদিনও এক্সপেক্ট করি নাই যে ও এইভাবে রিয়্যাক্ট করবে। সো মানে দিস ওয়াজ লাইক এক্সট্রিমলি স্কেয়ারি ফর আস। এন্ড দেন আফটার দ্যাট, এরপর থেকে লাইক কোনো কিছু হইতো না তেমন, এরকম সিভিয়ার কোনো কিছু হয় নাই। বাট কিছুদিন পর পরই ও এরকম ফিল করতো যে ওর হাড়ে বা ওর কোমরে একটু হাত দেয়। আর হচ্ছে ইভেন একদিন আমার সামনেও এই ঘটনাটা ঘটছে যে আমরা একটা ক্যাফেটেরিয়া হেঁটে হেঁটে যাচ্ছি, আমি পারভেজের রূপন্তি, তো আমি আর পারভেজ একটু আগায় গেছি, ও একটু পিছনে আছে। তারপর ও ফিল করছে যে ওর কোমরেকে একজন হাত দিয়েছে, পিছনে দেখে কেউ নেই, আমরাও দেই নেই আর পিছনে কেউ ছিল ওনার রাস্তায়। এরকম ওর সাথে প্রায় সময় কি হয়, কিন্তু অ্যাটলিস্ট কোনো মেজর কোনো ইনসিডেন্ট হয় না। অ্যান্ড আস্তে 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 শি বিকেম ব্যাক টু নর্মাল অ্যান্ড শি স্টার্টেড ফিলিং ফিয়ার অ্যাগেন, অ্যান্ড ওয়েন শি রিমেম্বার্ড দিস ইভেন্টস দে স্কেয়ার্ড হার আ লট, অ্যান্ড ইউ নো শি ওয়াজ নর্মাল অ্যাগেন। আ ফিউ উইকস আগো ও আমার বাসায় স্লিপ ওভার জন্য আসছে, তো আমরা গল্প টল্প করে ঘুমাই পড়ছি সকালবেলা। আমি আমি একটু মানে ডিপ স্লিপার, সো দেখি কেউ আমাকে ডাকতেছে দোস্ত দোস্ত উঠ উঠ উঠে দেখি কি ওনা একটু শক্তভাবে টেনশন 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 করে কেমন জানি বসে আছে। আমি তো কি হয়েছে তোর, গল্প করছে কি যে শোন আমি না আজকে অনেক ভয়ের একটা স্বপ্ন দেখছি। ফর হার প্রিভিয়াসলি আই উইল নট টেল ইউ হোয়াট দ্য ড্রিম ওয়াজ, but it was a very vivid dream, it was very scary. Oh, amake pura story ta bollo je o shopne ki dekhe dekhe amio onek bhoy pechi, ta ami boshe boshe oke kichu bollam je tui eta eta korish, namaz porish, eibhabe eta korish, ei dua porish, oi dua porish. Tarpor kotha kotha bolar pore amra dujon onek bhoy pe ami bisna theke ami bolchi jate thik ache ami hat mukh dhuye ashi. Bisna theke nemi ami chinta korte korte ami washroom e gelam je ami brush brush kore hat mukh dhuchhi, to mukh ta khali dhuichi, ধুয়ে হাতটা নামানোর সাথে সাথে আমি আয়নার দিকে তাকাই, দেখি কি যে আমার গলাকে যেন চেপে ধরছে। অ্যান্ড আমি আই ওয়াজ অলসো ফিলিং ইট, সামওয়ান ওয়াজ অলসো ফিলিং মি, অ্যান্ড আই দেয়ার ওয়াজ নো ওয়ান এলস ইন দ্য ওয়াশরুম এক্সেপ্ট ফর মি, অ্যান্ড আই কুড সি নাথিং ইন দ্য মিরর, বাট আই কুড সি যে আমার গলা মানে আমার গলা যখন কেউ চেপে ধরে তাহলে আমার গলাটার উপর একটা কম্প্রেশন পড়বে না, ওই 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 মানে চাপ দিলে যেরকম হয় আমি ওই জিনিসটা পুরো আয়নায় দেখতে পারতেছি। আমার কি যে কি পরিমাণ ভয় লাগছে, কারণ আমার সাথে কখনো এরকম কোনো কিছু হয় না, স্পেশালি আমার গায়ে কোনো কিছু এরকম টাচ করছে কখন আমার সাথে কিন্তু চায় না, দ্য ফার্স্ট টাইম। সাথে সাথে আমার চোখ তো ক্লাউড হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারতেছিলাম না, আমি কাশতে চেষ্টা করতেছিলাম, আমি কেমন জানি আমার খুব অস্থির লাগতেছিল। বাট সিঙ্কটার পাশেই একদম দরজাটা, তো আমি তাড়াতাড়ি দরজার হ্যান্ডেলটা খুলে আমি বাথরুম থেকে হুড়মুড় করে বের হয়ে মানে বিছানার উপর এরকম দুই হাত দিয়ে ভর দিয়ে জোরে জোরে এরকম শ্বাস নিতেছি। তখন রূপন্ত বলতে চাই কী হয়েছে কী হয়েছে, তখন আমি বলছি আরে দোস্ত বলিস না, আমি এরকম গলায় হাত দিয়ে আসে, তখন কী হয়েছে, তখন বলছে যে আমি এরকম বাথরুম গেছি কিন্তু কে কি যেন আমার গলা চেপে ধরছে। তো ও বলতে শালা এটা কেন হইলো, তো আমি বলছি মেবি আমি তোকে একটু অ্যাডভাইস অ্যাডভাইস দিছি যে কি কি করতে হবে, হয়তো এই জন্য হয়েছে। তো এই জিনিসটা অনেক স্কেয়ারি ছিল। তারপরে হচ্ছে এরপর থেকে আজ পর্যন্ত, ওই দিনের ওই দিনের পর থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন রাত্রেবেলা আমি একটা ভয়ের স্বপ্ন দেখি। মানে আমি শান্তিতে রাত্রেবেলা একেবারেই ঘুমোতে পারি না, আর ছোটবেলায় যেরকম ভয় পাইতাম না কেন জানি আমি সেরকম ভাবে ভয় পাই। আমি কিন্তু অত অত ভয় পাই না, আমি লাইট বন্ধ করে নাইট লাইট জ্বালাই ঘুমাই, বাট এখন আমার মানে একদম রুমের বড় বড় লাইট জ্বালাই ঘুমাইতে হয়, আমি নাহলে ঘুমাইতে পারি না। এমনিতেও আমার ঘুম হয় না, আমি পা একদম গুজে টুজে কম্বল টম্বল গায়ে দিয়ে আমি একদম বাচ্চাদের মতো করে কান্নাকাটি করি প্রতিদিন রাত্রে, অনেক ভয় পাই। ইভেন কি রূপন দিয়েও যখন আমার বাসা থেকে ওর বাসায় যাওয়ার পরেও এই সেম টাইপের স্বপ্ন, একই ক্যারেক্টারিস্টিক স্বপ্নের ভিতরে ও আরো দুইবার দেখছে। সো আমরা আসলে এটা নিয়ে উই আর বিট শেকেন আপ, অ্যান্ড ইউনো ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট ওয়াজ বিফোর, বাট ইট ইটস ইউনো আমার সাথে কখনো এরকম হয় নাই। তো বেসিক্যালি আমরা দুজনেই অনেক ভয় টয় পাইছি, আমাদের ফ্রেন্ড সার্কেলও সবাই অনেক ভয় আছে, বাট আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আশা করি যে আর কোনো কিছু হবে না, অ্যান্ড দ্য নাইটমেয়ার্স উইল এন্ড অ্যান্ড উইল অল বি হ্যাপি এগেন। সো ইফ ইউ লাইক মাই স্টোরি, ওয়েল মাই ফ্রেন্ড স্টোরি, দেন প্লিজ প্লে ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং রাহুল ভাই।
ফুটি
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুড ক্রেডিট পয়েন্ট এফ এম, আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকে অতিথিরা, এবং এখনো যারা আছেন আমাদের চারপাশে এবং এখনো পর্যন্ত শুনছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা, এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের নতুন একজন অতিথি, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
রিদওয়ান,
রিদওয়ান কোন একটা, হ্যাঁ সিলেটের কোন একটা চা বাগানে একটা বাংলোতে থাকেন, এবং যে বাংলোটা আপনার গল্পের বইয়ে পড়েছেন, ডুয়ার্স এর জঙ্গলের মধ্যে যেরকম ধরনের বাংলো হয়, আপনার যেগুলো বইয়ের মধ্যে পড়েছেন, সিলেটের বাংলো সম্পর্কে অনেক ঘটনা আপনারা পড়েছেন, ঠিক সেইরকম একটা কাঠের বাংলো আমি ছবিটা দেখেছি এবং ছবিটা আপনারা পেয়েও যাবেন, এবং সেই রকমই কাঠের বাংলো, সেই বাংলোর দূরে দূরে সব খাওয়ার জায়গা একদিকে, তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু, তো সেই বাংলোটা সামহাউ হন্টেড, সো আমরা সেই ঘটনা শুনবো। আপনারা কতদিন ধরে বাসাতে আছেন?
আমি আমরা এসেছি গত বছর এখানে এসেছি। আগে আমরা ছিলাম একটা বাংলোতে,
একদম জঙ্গলের মধ্যে,
হ্যাঁ ওইটাই ওইটাই, আমরা ট্রান্সফার হয়ে এখানে এসেছি আর কি, গত
ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। কি কি হয় আপনাদের সাথে?
আমার সাথে হয় যে মানে লাইক রাতের বেলা কেউ হাঁটে, কাঠের বাংলো রাতে হাঁটে।
কত পুরনো বাংলোটা? 150 বছরের অনেক বেশি ভালো হতো, আমরা এখানে বসে আছি। এনিওয়ে আমরা তারপর কি কি হয়
এখানে, মানে দেখা যায় রাতে আমাদের দোতলায় উঠা গার্ডদের বা সবার নিষিদ্ধ, কেউ রাতে উঠতে পারবে না উপরে আমাদের পারমিশন। রাতে অনেক সময় দেখা যায় যে আমরা যখন মানে মানে ঘুমাই বা শুয়ে থাকি, রাত 2-3টার দিকে বা এরকম সময় আওয়াজ শোনা যায়, লোকজন হাঁটতেছে বাইরে, বারান্দা কেউ হাঁটতেছে, তো সব বের হয়ে দেখি কেউ নাই, এরকম ধপ ধপ আওয়াজ, কাঠের আওয়াজ, কাঠের মধ্যে হাঁটতে যেরকম আওয়াজ হয়, মানুষ হাঁটতে এরকম আওয়াজ হয়, তো উঠে কাউকে পাওয়া যায় না। তো এখানে আসার পরে আমাদের মানে বেয়ারা বা সার্ভেন্ট যারা আছে বাংলোর কাজে, সবাই বলতেছে যে ভাইয়া একটু থাকেন, সতর্ক থাকেন, যে এরকম প্রবলেম হয়, এরকম প্রতিনিয়ত এরকম প্রবলেম হয়, ভোগ পাবেন না। কি প্রবলেম হয়? না এই যে বাথরুমে লাইক কেউ গোসল করে বা এই টাইপ কিছু, বা একা থাকলে একটু বেশি প্রবলেম হয়। তো আমি স্যার ঠিক আছে দেখি, আমরা এরকম থেকে অভ্যস্ত গার্ডেনে, এতটা একটু গায়ে লাগাই নেই। তো একদিন এই রিসেন্টলি আমার বোন একদিন ঘুমাচ্ছে আমার ইয়েতে, তো রাত 3টার সময় ও ঘুম থেকে ওর ঘুম ভাঙে একটা আওয়াজে।
আচ্ছা,
একটা আওয়াজে বাংলার পিছনের সাইড থেকে একটা আওয়াজটা আসছে, পিছনে একটা দরজা আছে পিছনের সাইডে, তো ওইখান থেকে আওয়াজটা আসছে। তো সে তার ঘুম ভাঙে 3টার সময়, তো ঘুম ভাঙার পরে সে আওয়াজে, ঘুম ভাঙার পরে সে ভয় পেয়ে যায়, অনেক বেশি ভয় পেয়ে যায় যে এত রাতে সে রুমে একা, আর মানে সে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আব্বু চিল্লাচিল্লি শুরু করে, আব্বু আমাকে ডাকার চেষ্টা করে। ওই সময় কোন নেটওয়ার্ক সে মোবাইলে পায় না, সে নেট কোনো পায় না, দরজা খোলার চেষ্টা করে, লাইক কেউ দরজাটা মানে সে খুলতে পারতেছে না দরজা। এরকম পরে আব্বু আমি এসে ওকে নিয়ে যায়। এরপরের দিন সেম একই সময় রাত 3টার সময় আবার তাকে মানে একই মানে কান্নাকাটি করে, আব্বু আমাকে ডাকার চেষ্টা করে। ওই দিনও সে কোনো মোবাইলে নেটওয়ার্ক পায় না, আব্বু আমাকে সে ফোন দিতে পারে না, একটা রুম থেকে একটা রুম অনেক দূরত্ব অনেক বেশি, ফোন টোন না দিলে এখন ডাকাডাকি করে আসলে শোনা যায় না। তো মানে ও চেষ্টা করে বাট পায় না। পরে অনেক পরে ঢাকাঢাকি করার পরে কলিং বেল টিপ দেয়, পরে গার্ডরা এসে করে পরে আব্বা আম্মা এসে ওকে নিয়ে যায়। পরে হুজুরকে করা হয়, কল করা হয় যে এখানে আসলে সমস্যাটা কি, যে এখানে তো উপরে তো কেউ এসে এরকম নক করার কথা না বা আওয়াজ করার কথা না। কারণ হুজুর বলে যে না, এই বাংলাতে অনেক আগের যেহেতু এখানে পিছন সাইডটা একটু ভালো না, আমাদের বাংলার পিছন সাইডটা আমাদের তেঁতুল গাছ আছে, তো এই সাইডটা একটু ভালো না, এই সাইডটা একটু সাবধানে থাকার জন্য বলছে আর কি, অনেক আগে থেকে, বাট কাউকে ক্ষতি করবে না একা একা থাকলে।
এই যে আমরা শুনছি অনেক কথা, যে জিনিসটা হচ্ছে যে আমার এমনিতে অন্য সব জায়গাতে যে ধরনের প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলোর তুলনায় ওইখানে স্পেশাল এমন কি প্রবলেম হয় যেটা একেবারেই আলাদা, যেটা আসলে চা বাগানের মধ্যেই বলেই সম্ভব বা এরকম কোনো কিছু একটা বা জঙ্গলের মধ্যে সম্ভব?
আসলে মানে অনেক আসলে আমার অনেক অনেক ফ্রেন্ডস থাকলে এসে বলে যে এখানে কি কোনো প্রবলেম হয় নাকি, যে প্রবলেম হয় নাকি, আশেপাশের পরিবেশটা তো একদম থমথমে মানে জঙ্গল বা এই টাইপ কিছু, ওরা আসে ঘুরতে আসে, ওদের কিছু বলি না, শেয়ার করি না যে না ওরা ভয় পাবে এসে, মানে
এরকম প্রতিনিয়ত হয়, কাহিনী হয় থাকতে থাকতে, একা থাকলে বেশি হয় আর কি আমাদের।
কোন সময় বেশি হয়? দিনের বেলা?
রাতে, দিনের বেলা কোনো প্রবলেম
হয়?
দিনের বেলা অনেক মানে ঘুরতে আসে, অনেক ইয়ে হয়, যা যেটা সুন্দর তোমার জায়গায় থাকো, কিন্তু রাতের বেলায় সবচেয়ে বেশি প্রবলেমটা হয়, রাতের বেলায় একা থাকলে বিশেষ করে। আর এমনি মানুষ নিয়ে থাকলে তেমন একটা প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। লাস্ট কয়েকদিন আগে আমি আবার ইয়ে করছিলাম, শুয়েছিলাম রাতের বেলা দুইটা তিনটার দিকে, আমি মোবাইল টেক্সিং করতে এমন সময় দেখি মানে ওয়াশরুম থেকে আওয়াজ আসতেছে, লাইক কেউ গোসল করতেছে। যাওয়ার পরে দেখলাম যে ফ্লোর ভিজে আবার কেউ নাই, এরকম একটা আর কি। পরে আমার আমি কয়েকদিন আগে ঈদের আগে আমার মানে এতে কি বলে আমি মামার দেখা শুয়েছিলাম, তো বারান্দায় একজনকে আবু বলছে তুমি এ থাকো ভয় বাবা কাউকে নিয়ে থাকো, বারান্দায় একজন থাকে গার্ড একজন, তো বলতেছে যে ভাইয়া আপনি কি এসে আমার ফ্যান বন্ধ করে দিছিলেন? আমি না, আমি তো ফ্যান বন্ধ করি নাই। আম্মু নতুন বিয়ে হয়েছিল তখন, মানে আম্মু আসছিল তখন আজ থেকে প্রায় 24-25 বছর আগে, তখন আরো জঙ্গল বেশি ছিল, চা বাগানে একটু ইয়ে ছিল বেশি, তখন এরকম প্রবলেম হইতো, খুব বেশি হইতো। একদিন হচ্ছে যে মানে মাগরিবের সময় আম্মু বসে আছে ড্রয়িং রুমে, জানলা গুলো সবই অনেক জুড়ে জুড়ে কেউ বাড়ি দিচ্ছে, হ্যাঁ হঠাৎ করে বাড়ি দিচ্ছে,
বাতাস ছিল না,
বাতাস ছিল না, বাইরে সব ইয়ে ছিল বাড়ি দিচ্ছে। তো বাংলাদেশের বয় বেড়া আছে সবাই মনে করেন চলে গেছে, দৌড়ে গেছে আম্মু একা রেখে, পর আম্মু আব্বু আসে অফিস থেকে আসে দেখে আম্মু ফেইন্ট অবস্থায় আমার পাইছে ওই জায়গা। এরকম প্রবলেম সবসময় আগে আরো বেশি হতো, এখন একটু কমছে, তবে রাতের বেলা একটু প্রবলেম বেশি হয় আর কি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, আমাদের হাতে সময়ও খুব কম। প্লিজ আপনি যদি আপনার নামটা বলতেন এবং আপনি বলবেন একটা জমিদার বাড়ির ঘটনা এবং এটা কোথায় এবং সেটির সাথে আপনাদের রিলেশনটাকে যদি একটু বলতেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভূত এফএম এবং থ্যাংক ইউ ভূত এফএম সবাইকে। শুরুতে বলে নিচ্ছি আমার নাম মুন্তাকিমুল ইসলাম এবং আজকে আমার অবশ্য জন্মদিনও। এবং সবাইকে ভূত এফএম এর শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার ঘটনায় চলে আসতেছি। ঘটনা হচ্ছে কুমিল্লার জমিদার বাড়ি এবং সেটা হচ্ছে আমার নানার জমিদার বাড়ি, মানে নানা ছিলেন সেই পরিবারের উত্তরসূরি। তো এই ব্যাপারটা কুমিল্লাতে বিভিন্ন ভাবে প্রচলিত আছে, তবে রিয়েল ঘটনা বা রিয়েলিস্টিক ঘটনা যেটা বলতেছি সেটা হচ্ছে আমি যতটুকু শুনছি সেটাই বলতেছি। এটা ছিল যে কুমিল্লার বাড়িতে যে কালো দিঘির পুকুর বা কালো দিঘির দিঘি যেটাকে বলা হয় সেটাকে সমালোচনী। তো এইটা হচ্ছে আমার যে মা তার দাদি আমার ইয়ার সাথে জিনদের একটা মানে সংযোগ যোগাযোগ ব্যবস্থাপনা ছিল, তো সেখান থেকে তারা প্রয়োজন অনুসারে জমিদার বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান হতো, তো বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণের থালা বাসন বা আগেকার জীবনে আপনি রাসেল ভাই জানেন যে পিতলের বা কাঁসার থালা বাসন, তারপর স্বর্ণের থালা বাসন এইগুলা ওইখান থেকে ইয়ে করতো। তো এগুলো আর কি মানে একটা স্ক্রিপ্ট লিখে ওইখানে রেখে দিলে আসলে সময় ওটা চলে আসতো এবং ওটা ওখানে সাজানো থাকতো, তো বাড়ির যে আয়া বা কাজের লোক তারা সেটা সংগ্রহ করলাম।
এইরকম আমরা শুনেছি কিন্তু এটা আপনাদের একদম পারিবারিক ঘটনা,
নিয়ে আসতো, তো এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তখন যখন আর কি আমাদের যে ওইখানকার যে আমাদের জমিদার বাড়িতে যারা কাজ করতেন, একটা বুয়া সে লোভের বশত সে একটা স্বর্ণের মানে ছাইয়ের মধ্যে লুকায় রাখে। মাগরিবের নামাজের সময় আমার মা যে দাদি আম্মা তিনি যখন নামাজ পড়তে মাগরিবের নামাজের সময় অজু করতে যান, তো তিনি উঠে আসার সময় তার পায়ে শিকল পড়ে এবং শিকল পরে কোনোভাবে কোনোভাবে ছোটানো যাচ্ছিল, এবং কি কামার কুমার যারা আছেন তারাও চেষ্টা করছেন অনেকভাবে কামার কুমার কবির মানে যত যত রকমের চেষ্টা করা হয়েছে ওইভাবে ওই রাত্রে তাকে থাকার ব্যবস্থা করলো, মানে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। তো রাত্রেবেলা তাকে স্বপ্ন যেটা দেখানো হলো সেটা বলা হয়েছিল যে তোমরা যে আমার এখান থেকে পিতলের সোনা বা পিতলের যেসব জিনিসপত্র নাও বা সোনা যেসব জিনিস নাও, তো তোমাদের কথা ছিল যে তোমরা সেটাকে পরিষ্কার করে আবার আমাদের এখানে দিয়ে যাবা,
কিন্তু
সবগুলি দেওয়া ছিল বাটি ফেরত দেওয়া হয়নি এবং সেই বাটি তোমার বাড়ির কাজের লোক একটা ছাইয়ের মধ্যে লুকায় রাখছে।
এই স্বপ্ন দেখাচ্ছে।
হ্যাঁ, এটা তাকে স্বপ্ন দেখা হলো এবং পরদিন সকালবেলা সেই কথা বললো যে উমুক জায়গায় এরকম লুকানো আছে, তো সেটা উঠায় নিয়ে আসলো। উঠায় নিয়ে এসে জমা দিয়ে এবং তার সাথে বলা ছিল যে তোমাকে দুটা গরু দিতে হবে, এরপরে তুমি এর থেকে সাড়া পাবা। তো দেওয়ার
করা হয়েছিল সবকিছু।
এই কথা বলার পর যে তারপর এই কথা বলা হয় যে স্বপ্নের মধ্যে এই কথা বল, এটা তোমার ফ্যামিলির উপরে প্রেশার আসতে পারে।
আচ্ছা,
তো এই ব্যাপারে ক্ষমাটমা চাওয়া হলো। ক্ষমাটমা চাওয়ার পর যে হয়তো তোমার অবিশ্বাস বা বিশ্বাসের একটা জায়গায় তোমাদের গাফিলতি হয়েছে, বাট একটা সময় এসে তোমার পরবর্তী জেনারেশনে তোমার মেয়ের বড় মেয়ের ঘরের ছেলে সে এই মানে পুনরুদ্ধারটা করতে পারবে।
ওকে, এটা
ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি
খালাতো ভাই সে এখন
ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা অলরেডি শেষে চলে এসেছি, আমরা যাবার আগে কিছু এসএমএস পড়তে চাই এবং দেখতে পাচ্ছি। জুবায়ের বাড়িধারা থেকে আমাদের এস এম এস করেছেন এবং করছেন। এছাড়াও সানি ওয়াইফ ফ্যান্সি আমাদের এস এম এস করেছেন, শামীম পল রিদওয়ান আমাদেরকে এস এম এস করেছেন, তামিম এস এম এস করেছেন, সৈকত এস এম এস করেছেন, বাপ্পি আমাদের এস এম এস করেন, আরো অনেকে এস এম এস করেছেন এবং এস এম এস করছেন এখনো পর্যন্ত। ফেসবুকে আমাদের সাথে অনেকেই রয়েছেন কানেক্টেড এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে যারা আছেন এই মুহূর্তে আমি অনেককেই সেরকম হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি যেমন হচ্ছে এখানে আরো আছেন আহনাফ আহমেদ এবং তিনি এই মাত্র যে গেস্ট ঘটনা বললেন তাকে বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে এমডি আবুল বাশার এসএমএস এখানে কমেন্ট করেছেন এমডি হাসান রানা সহ আর অনেকে। আজকের মতো এখানে আমাকে বিদায় নিতে হবে, কালকে আবার রাত 9টায় ফিরে আসবো ন্যান্ডোজে, গুলশান এক ন্যান্ডোজে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আশা করছি আগামী কাল ঠিক সকাল ঠিক রাত 9টায় এপিসোড নেক্সট কয়েকটা এপিসোডের জন্য যারা আপনারা কালকে আসবেন টেবিলে গিয়ে আমরা একটা প্ল্যান করেছি, আপনাদের গল্পগুলো শুনবো এবং সেইখান থেকে আপনাদেরকে আপনাদের যে সমস্ত ঘটনাগুলো সিলেক্ট করা হবে বা যাদের ঘটনাগুলো সিলেক্টেড হবে তাদেরকে আমরা ইনভাইট করবো আমাদের পরবর্তী এপিসোডে এবং আশা করব ওখানে এবং আমাদের সাথে কালকে এসে জয়েন করবেন। এবং সেই সাথে আজকে রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত মানে ভূত সময় আর কি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। যেতে যেতে আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাকে যে যদি আমাদেরকে ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস যেটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা না হলে আমরা আসলে আমাদের এই শো কন্টিনিউ করা ইজ ইম্পসিবল। সো আমাদেরকে অবশ্যই 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 ইমেইল করুন, আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofuti.fm, উইচ ইজ bhutafm@radiofuti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার সূত্রে উল্লেখ করুন যে আপনারা স্টুডিওতে সে ঘটনা শেয়ার করবেন নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো, কথা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত আপনাদের সবাইকে জানাচ্ছি টাটা।